This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
সবাই কারো একবার আমন্ত্রণ রমজানের এই পবিত্র রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং এই মুহূর্ত থেকে শুরু করে সেহরির আগ পর্যন্ত আশা করছি আপনি আমাদের এই অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। শুরু হয়ে গেল ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবং আজকে আমার সঙ্গে কে অতিথি রয়েছে অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হব তার সঙ্গে। চলুন তার সঙ্গে একটু প্রথমে পরিচিত হয়ে নিই। আপনার নামটা একটু বলবেন?
আমার নাম মুশফিকুর রহিম মুশফিক।
মুশফিকুর রহিম মুশফিক,
হ্যাঁ, সবাই আমাকে মুশফিক নামে ডাকে।
মুশফিক নামে ডাকে এবং আপনার নামটা আপনার প্রাউড করা উচিত, বিকজ বাংলাদেশ দলের টেস্টের ক্যাপ্টেন হচ্ছে মুশফিকুর রহিম মুশফিক এবং ছেলেটি অত্যন্ত ভালো খেলে, বাড়ি হচ্ছে
বগুড়া। আমি খুব ভালো খেলি।
আপনি খেলেন ক্রিকেট?
খেলেন? অলরাউন্ডার।
অলরাউন্ডার আপনি, ভেরি গুড। ওকে, তো আজকে মুশফিকুর রহিম মুশফিক আজকে আমাদের জীবনের গল্প বলার জন্য এখানে আছে এবং মুশফিকের জীবনের গল্পে আমরা ফিরবো। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটিতে সবাই আমরা জানি যে জীবনের গল্প বলা হয়, এখানে এসে মানুষ মন খুলে মনের কথা বলে। তো আপনি যদি সেই রকম একজন নিজেকে মনে করেন যে এখানে এসে আপনার জীবনের গল্প বলতে চান, আপনার জীবনের গল্প সবার চেয়ে একটু হলেও আলাদা, আপনি কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং পেজটি আছে আর জে কিবরিয়া নামে। মুশফিক শুরু করুন, আপনি কোথা থেকে শুরু করবেন?
আমি আমার ক্লাস টুতে থেকে কিছু ইন্টারেস্টিং নিয়ে আমার জীবনের শুরুটা ওখান থেকে হয়েছিল, ওখান থেকে শুরু করতে চাই।
জি প্লিজ।
আমি যখন ক্লাস টুতে ছিলাম তো আমার রোল ছিল 3, আমরা 3 ফ্রেন্ড ছিলাম।
তার আগে একটু বলেন যে আপনার জন্ম জেলা কোথায়?
আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী, থানা হাতিয়া, গ্রাম হচ্ছে বীরবিরি।
বীরবিরি,
হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নোয়াখালী একদম দক্ষিণাঞ্চলে।
এখন তো ঢাকাতেই আছেন?
হ্যাঁ, ঢাকায় আছি, তারপর ডিপ্লোমা পড়াশোনা করছি তো 4 বছর চিটংয়ে।
ওকে ফাইন, ঠিক আছে। তো চলুন আমরা শুরু থেকেই, আপনি যেটা বলছিলেন ক্লাস টু।
হ্যাঁ, ক্লাস টু তে যখন ছিল একদিন মানে আমাদের একটা ফ্রেন্ড ছিল পারভেজ, আর একটা ফরাত, আর আমি মুশফিক, তিনজনে ছিলাম।
জি,
তো তিনজনে ছিলাম, পড়াশোনা করতাম, একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা সবসময় থাকতো যে আমি 3 থাকি সবসময়, আমি কবে 2 আসতে পারবো। তো ওদের টার্গেট ছিল আমি 2 আছি, আমি কবে 1 যাবো, আর যে 1 আছে সে তো 1 আছে, তার কোনো পরিবর্তন নেই।
যে 1 আছে সে সবসময় ভয় থাকে, কি হবে এটা ধরে রাখতে হবে।
ও ছিল সারের ছেলে।
ও সারের ছেলে,
হ্যাঁ, এই জন্য ওকে আমরা কখনো পিস করতে পারতাম না। ক্লাস 2 টা পরীক্ষা দেওয়ার পরে আমরা ক্লাস 3 তে উঠি, তো উঠার পরে আমাদের সিনিয়র ক্লাস 4 এর 3টা মেয়ে ছিল, তো একটা মেয়ে ছিল, নাম ছিল সাজু। তো ওখানে ওকে মানে আমাদের একটু উঠতে উঠতে উঠতাম, মানে ছোট কালে যে উঠতে করা আর কি,
খুব খারাপ করা,
তিনজনে মিলে মানে ওকে দুষ্টমি করতাম। ওকে বলছি সব পুরো স্কুলের মধ্যে মেয়েটা খুব সুন্দর ছিল। প্রতিদিন আমাদের স্কুল তো 12টায় আমরা ছুটি হয়ে যাইতো, আমরা চলে যেতাম বাসায়, খাওয়া দাওয়া করে তিনজন আবার চলে আসতাম।
ওকে,
তো ওদের ক্লাস হতো, ক্লাসের পাশ দিয়ে লাভ দিয়ে আমরা দৌড় দিয়ে লাভ দিলে জানা দিয়ে ওকে দেখতাম, তারপরে আবার চলে যাইতাম। কিন্তু ওখানে আমাকে যার মাধ্যমে পাঠাইছিল ওনাকে বলা হয়েছিল যে আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য, কিন্তু উনি আমাকে নিয়ে ভর্তি করে দিল ইতিমখানে, সেটা আমি বুঝতে পারিনি।
আচ্ছা আচ্ছা,
এখন দেখতেছি প্রতি সপ্তাহে আমাদেরকে মানুষ দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়াই, এরপর খাওয়া দাওয়া শেষ হলে 5 টাকা 10 টাকা করে একজন হাতে করে সিরিয়াল ভাই দিতে থাকে। আমার একদিন দুদিন তিন দিন কয়েকদিন ধরে যখন ব্যাপারটা আমার মাথায় লাগছে, আমাকে টাকা দিবে কেন?
আমি তো,
হ্যাঁ, আমি তো নিজের টাকা দিয়ে পড়াশোনা করে বাড়ি থেকে খরচের টাকা অলরেডি আমার জন্য পাঠাচ্ছে, আর টাকাও দিচ্ছে, সেখানে আমাকে মানুষ আল্লাহর রাস্তায় টাকা দিয়ে নিচ্ছে, কোন একটা প্রবলেম আছে এখানে।
ওকে,
প্রায় 6 মাস যাওয়ার পরে আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি বিষয়গুলো আমাকে বলি, পরে আমার আম্মা অনেক রাগ করে, রাগ করে তো ওনাকে ফোন দেয়, করে রাগটা করার পরে আমি আর চিটাং যাই নাই, আমাকে আমাদের পাশে, এরপর আবার ক্লাস টু তে মাদ্রাসায় ভর্তি করানো হয়। এই জন্য এইটা বলছি যে আমার মাদ্রাসার জীবনটা 3টা বছর কেটে গেছে শুধু ক্লাস টু তে, আমাদের এলাকায় চিটং, আবার ক্লাস টু তে, এখানে আবার টু তে। তারপর ওখানে চিটং একটা মজার ঘটনা ছিল, ক্লাস টু থাকা অবস্থায় আমাদের কিছু মাদ্রাসার পাশ দিয়ে একটা ছোট নদী আছে, ওটার ওপারে একটা ছিল ওই যে তরমুজ চাষ করতো, ক্ষীরা চাষ করতো, তো ওখানে 2-3টা বুড়া বুড়া লোক থাকতো, এরা প্রতিটা পাহারা দিত। আমরা কি করতাম, যখনই আমাদের গোসল করতে ইতিমখানা ছিল, সবাই সাগরে গোসল করতো, আমরা সাগরে গোসল করতাম নদীতে, কি করতাম সাঁতার দিয়ে নদীর পাড়ে চলে যাইতাম।
আচ্ছা,
ওখান থেকে বড় বড় তরমুজগুলো পাড়ে দিয়ে রশি দিয়ে বাঁধ দিয়ে মাছ যায়, হাফ প্যান্ট ছিল, হাফ প্যান্টের কোমরের সাথে সুন্দরবনের বান্ধে দিয়ে ডুবদি ডুবদি আবার উপর থেকে চলে আসতাম,
মানে চুরি করতে না,
হ্যাঁ চুরি করতাম সবাই একসাথে, তখন চুরি করতাম। এবার কয়েকদিন খেলাম, তারপর একদিন ধরা পড়ে গেছে, সবাইকে ধরে আপনি জন দিয়ে হাত দিয়ে বান্ধা, আমরা যেভাবে তরমুজ বানতাম সাজু, তো আমাদের সবসময় এক বেচ সিনিয়র, তো আমি ওর আবার দুই বেচ জুনিয়র হয়ে গেছি। তো ক্লাস ফাইভ উঠে গেছে, আমি তো থ্রি টু থেকে থ্রি উঠছি, তা আমি যখন ক্লাস সেভেনে গিয়ে উঠছি তখন সে ক্লাস নাইনে। তো নাইনে যাওয়ার পরে আমি চিন্তা করছি মাদ্রাসায় থাকলে তো আর আমি ওর ক্লাস উঠাতে পারবো না, আমাকে অন্য একটা সিস্টেম ব্যবহার করতে হবে। তখন কি করছি, ক্লাস সেভেনে পরীক্ষা দিয়া আমি মাদ্রাসা থেকে চলে গেছি, গিয়ে ওই আমাদের যে স্কুল ছিল আমাদের বাড়ির পাশে হাই স্কুলটা বীরবাড়ি সেন্ট্রাল বাজার বিশ্ববিদ্যালয়, তো ওখানে গিয়ে আমি ওই ক্লাস নাইনে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, ক্লাস এইট আর পড়িনি
সাজুর জন্য।
হ্যাঁ হ্যাঁ,
ওকে।
তারপরে এখন তো আমি তো কিছু বুঝতেছি না, ক্লাস সেভেন থেকে নাইন বইগুলো অনেক বড় বড়, কি করবো বাসায় মাথায় কাজ করতেছে না। দুদিন ক্লাস করলাম, ক্লাসও মন বসে না, সবাই হলো সিনিয়র, অনেক সিনিয়র ভাই, আমি ছিলাম সেভেনে, সেখান থেকে ক্লাস নাইনে, তারপর কাদের সাথে কোনো মিল হচ্ছে না। পরে বাসায় বসে বসে চিন্তা করছি, আমার সাথে যেভাবে হোক আমাকে ক্লাস নাইনে থাকতেই হবে, আর না থাকলে তোর সাথে দেখা হবে না, আর আমি যদি এক ক্লাস পিছিয়ে পড়ে যাবো বলবো আমার জুনিয়র, জুনিয়র সাথে তো প্রেম করবে না। তো কি করা যায়,
সাজু আপনার সাথে সিনিয়র ছিল,
হ্যাঁ
এই কারণেই, মানে ওর সমানে যাওয়ার জন্য আপনি 7 থেকে এক চান্স করে 9 উঠে
গেছে, ঠিক আছে
ও 9 এ পড়তো,
হ্যাঁ ও 9 এ।
আচ্ছা ওকে, তারপর
তারপরে তো চিন্তা করতেছি এখন আমাদের ক্লাস, আমি মানে কোনো ভাবে ক্লাসটা এই যে স্যার লিখছে দিচ্ছে আমি এটা মাদা ক্যাশ করতে পারতেছি না। তো ওখানে ক্লাসে রুলং দিয়েছিল দিন কালাম, ওদের ফ্যামিলিটা একটু মানে আমাদের তুলনায় একটু দুর্বল ছিল, আমাদের ফ্যামিলিটা তো মোটামুটি ভালো। আমি আমার ফ্যামিলির সম্বন্ধে একটু বলি, আমার তিন ভাই চার বোন,
ওকে।
আমার বড় দুই ভাই ছড়ি থাকে, বর্তমানে ছড়ি, আব্বু ছড়ি থাকতো 26 বছর, এখন চলে আসছে। আর আমার তিন বোনের জামাই ছড়ি থাকে, একটা দেশে ব্যবসা করে।
ওকে, মানে আপনারা মোটামুটি সচ্ছল,
মোটামুটি আমাদের ফ্যামিলি একটু ভালো ছিল। তো আমার ফ্রেন্ড যেটা ছিল কালাম, মানে আমার সিনিয়র ভাই, আর তখন তো ফ্রেন্ড যখন স্কুলে অ্যাডমিশন নিয়েছি, তো ও ছিল, ও ক্লাস 8 এ বৃত্তি পাইছিল, ও খুব ট্যালেন্ট ছিল। তো আমার আমরা মনে মনে একটা পরিকল্পনা করছি, ওকে যদি আমি কট করতে পারি তাহলে আমি ক্লাস 9 টিকে যাবো, আর যদি না পারি তো আমার তো সারাতে আবার হয়তো ডিমিশন দিয়ে দিতে পারে। তো ওরে চিন্তা করছি কি, যদি বাজার যাইতাম ওকে ফোন দিতাম, দোস্ত বাজার আয়, হোটেলে প্রচুর খাওয়াইতাম, 50 টাকা 100 টাকা 50 টাকা খাওয়াই, মানে ওকে আমি আমার সাথে একদম ক্লোজ করে ফেলছি। তো পরে ক্লাসে বসতে আমার পাশে দিই, আমি তুই প্রতিদিন আমার তোর পাশে বসাবি, আর আমাকে প্রথম সপ্তাহ থেকে অঙ্ক করানো শুরু করবি, তখনই আমাকে প্রথমে ছেটের অঙ্কটা বুঝাইছিল, যেদিন যেটা বুঝাইতো ওই দিন আমার আর এটা লাগতো না। আমি মানে ছাত্র হিসেবে একটু ভালো ছিলাম, বাসায় গিয়ে সারা রাত অঙ্ক করতাম, রাত 3টা পর্যন্ত। পরে আমার বাসায় চাপ, তুই এত রাত পড়াশোনা করিস কেন, আমি বলছি তোমরা সেটা বুঝবা না, আমার একটা সমস্যা আছে পড়াশোনা নিয়ে, আবার কি সমস্যা।
আপনার বাসায় জানতো যে আপনি ক্লাস 7 থেকে লাভ দিচ্ছেন?
না না না, ওরা তখন
জানে, জানতো না,
ওরা জানে আমি মাদ্রাসায় আছি, কিন্তু আমি মাদ্রাসা থেকে স্কুল চলে আসছি। আমি কি করতাম, বাসা থেকে পাঞ্জাবি পরে বাড়িতাম, পাঞ্জাবির পকেটে আমার স্কুল ড্রেস ছিল।
আচ্ছা,
ড্রেসটা নিয়ে আমি সামনে গিয়ে, আমাদের একটা বড় হলুদ বাগান ছিল মানে রাস্তার পাশে, ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলতাম, মাদ্রাসার বইপত্র গুলো ওখানে ঢুকাইয়া স্কুলের বইগুলো নিয়ে রাস্তার পাশ দিয়ে আবার স্কুল চলে যেতাম। এটা বেশি না, এক দু মাস গোপন ছিল, তারপর আবার হাইলাইটস হয়ে গেছে। তা প্রথম সময় পরীক্ষা আসছিল, এর মধ্যে ওর সাথে দেখা হচ্ছে, ও তো ক্লাসে, ওরা তো একটু ভালো, রাত্রে পড়াশোনা করে আসছে, ক্লাসে দুই এক বিষয় করে পারে, আমি তো পারি না, পারি না কোন একটা বিষয়, একটা প্যারাগ্রাফ দিলে মুখস্থ বলতে পারি না, কত যে সমস্যা আমার, মানে পুরোনো বিষয় কিন্তু অনেক বড়, আমি ক্লাস 7 থেকে ক্লাস 9 এসে ট্যাকেল দেওয়ার তো অনেক সমস্যা। তারপরে চিন্তা করলাম যে আমাকে তো ক্লাসে পড়াগুলো কমপ্লিট, যদি 5 বিষয় ক্লাস আছে 8 বিষয় শিখতে হবে, তো আমাকে কি করতে হবে, বাসায় বসছি, তো আমাদের ইংলিশ টিচার ছিল, তো স্যারের সাথে যোগাযোগ করছি, স্যার বলতে তুমি রাতে আমার বাসায় থাকবা, আমার এখানে পড়াশোনা করবা, এখানেই করো। তো এই 5 বিষয় শেখা পর্যন্ত স্যারের পাশে বসেই থাকতাম।
আচ্ছা,
কিন্তু ওকে যে আমি এত ভালো জানতাম, কিন্তু কোনোদিন ওকে বলতে পারতাম না যে আমি তোমাকে লাভ করি, বা এই ফিলিংসটা কিন্তু কখনো আসবে, আসে না, এমনি দেখতে ভালো লাগে, প্রচুর ভালো লাগে, ওদের বাড়িতে চলে
যাই, সাহস নাই ওর সামনে গিয়ে কোনো কিছু করা। ওই যখন সাজুকে আপনাদের বাড়ির আশেপাশে থাকে?
হ্যাঁ, আমাদের পাশে বাড়ি, এক বাড়ি পরে ওদের বাড়ি।
ওকে ওকে,
তো ওর আব্বু আর আমার আব্বু এক জায়গায় থাকতো, চৌরি আর বিয়ার থাকতো।
ওকে, বুঝতে পেরেছি।
যখন স্কুল আমাদের ছুটি হতো তো ওদের বাড়িতে চলে যাইতাম, ওদের বাড়িতে আমার ফ্রেন্ড ছিল রাশেদ, ওই যে ক্লাস, ওরা তো ক্লাস 8 এ, আমি তো এখন নামি সিনিয়র ভাইদের, আর ওর সাথে কথাবার্তা বলে একটু চলে আসতাম। এবার আমার ক্লাস 9 শেষ, তো পরীক্ষার সময় পরীক্ষা দিয়েছিলাম, আমার 2 বিষয় খারাপ হয়েছে, ইংলিশটা খারাপ করছি প্রথম সামিক পরীক্ষায়, আর গণিতটা খারাপ হয়েছে মোটামুটি, আর সব পাস করছি ভালো। তখন নিজের প্রতি একটা কনফিডেন্স আছে, 2 বিষয় খারাপ করছি, এই 2 বিষয় তো এত চেষ্টার পরে যে সব বিষয়ে পাস করছি, আমি জানি দুটো আমি ফেল করবো, কারণ এই দুটো আমার প্রিপারেশন নেই। পরে এইভাবে মোটামুটি হতে হতে যখন ক্লাস 9 শেষ করে ক্লাস 10 এ বাসে পরীক্ষা দিব, তখন আমাদের স্কুলে একটা প্রবলেম, আমাদের হেড স্যার ছিল একটু দুর্নীতিবাজ, ওনার এই দুর্নীতির কারণে ধরা পড়ছে, ধরা পড়ার পরে ওনাকে সাসপেন্ড করে দিছে।
আচ্ছা,
সাসপেন্ড করার পরে আমাদের ক্লাস হতো না, আমরা ক্লাসে বসে সবাই কলম টোকা টুকি খেলতাম আর খুচরা পয়সা নিয়ে আসতাম, তার কোনা করে দাগ দিয়া পয়সা মেরে খেলতাম। এটা গ্রামে খেলা হয় পোলাপান খেলা পয়সা। মাঝে মধ্যে এক স্যার আসতো, আজ টাকা উলে নিয়ে যাইতো, তার চাটা খাই আসতো।
ওকে,
তো এইভাবে যাওয়ার পরে চিন্তা করছি এভাবে দেখলে তো আমি তো পাশ করবো না, আর আমি এমনি দুর্বল। তারপর যদি আবার নাই স্যার, তারপর একটা নতুন করে ক্লাস টেনে উঠছি, অ্যাকাউন্টিং এর ব্যাপারে আমার কোনো নলেজ একটু কম আর গণিত তো পারি না, তো এই অবস্থা আমি নির্ঘাত ফেল করবো। আমি যদি ফেল করি তাহলে তো ও তো পাশ করবে, তো আমি তো শেষ।
রাইট,
তখন আমি কি মানে অনেক বাসায় বসে বসে চিন্তা করতেছি যে স্কুলে থাকবো না, অন্য কোথাও চলে যাবো। তবে একটা মজার ছিল, যখন এই 2006 আমি ক্লাস 9 ছিলাম, তখন রমজান আসার সময় রাতে প্রতিদিন তারাবি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ বুঝে প্রথমবার ফেল করে। আর এটা বাস্তব হয়েছে পরে, গণিত পরীক্ষার দিন প্রচুর অসুস্থ ছিল, হে গণিত ফেল করছে প্রথমবার। মোটামুটি পরীক্ষা আসলো, পরীক্ষাটা গেল, পরীক্ষা আমাদের প্রথম পরীক্ষা গেল, তো দুই বিষয় খারাপ করার পরে যখন স্যারের অবস্থা, স্কুলের অবস্থা খুব খারাপ, ক্লাস হচ্ছে না কোনো দিকে, তখন ওই আমার আব্বু আসছিল আবার বাইরে থেকে, আমার আব্বু আসলে আমাকে একটু কম দেখতে পারতো।
আচ্ছা,
কারণ হচ্ছে উনি ওনার সাথে আমার সাথে আমার দেখা হতো না, উনি তো দীর্ঘদিন থাকতো সৌদি বাইরে বাইরে বাইরে, তা আমি আসলে দুই একদিন দেখতাম, ওনাকে আমার দেখতে ভালো লাগে না, আর মানে উনিও আমাকে ভালো জানতো না, কেমন যেন একটা রিলেশন। উনি বাসার এই গেট দিয়ে ঢুকলে আমি পিছনে গেট দিয়ে বাইরে যেতাম,
এরকম কেন
মানে আমার সাথে আব্বুর সাথে মিল হচ্ছে না, উনি
আমার মিল নাই।
হ্যাঁ, উনি আমাকে সবসময় শাসনটাই করছে।
ওকে,
কিন্তু কখনো লাভ করে নাই।
ওকে,
এই জন্য আমি ওনাকে মানে আমি একটু দুষ্টু টাইপের ছিলাম, যার কারণে আমি বেশি মারতো, ছোটখাটো ঘটনা নিয়ে প্রচুর মারা মারতো, আমার হাতগুলো কিন্তু এখনো দাগ আছে সেই ছোটবেলার মায়ের। আমি দেখা পাই যে আমাকে কিন্তু রশি দিয়ে বাঁধছিল, এই যে রশির দাগ হাতে এবং বাঁধে পিটেছিল।
ওকে,
তো তারপরে এটা এইভাবে যাওয়ার পরে তো চিন্তা করছি এখন আমি যদি অন্য কোথাও চলে যাই তাহলে থাকবো কিভাবে, তারপরে কোন স্কুলে যাবো, এভাবে করতে করতে হঠাৎ করে আমার একটা ক্লোজ যে ফ্রেন্ডটা ছিল, আরেকটা ফ্রেন্ড ছিল আমাদের রুবেল, ও একটু বাটপার টাইপের ছিল, ও ছোট থাকতে ক্লাস 4-7 যখন 8 উঠছিল তখন থেকে ঢাকা আসা যাওয়া শুরু করছে।
আচ্ছা আচ্ছা,
অনেক মজার মজার গল্প বলতো ঢাকার ব্যাপারে আমাকে। এই ও আমাকে একটা প্ল্যান দিয়েছে, চল আমরা দুজনে পড়াশোনা বাদ দিয়ে ঢাকার দিকে চলে যাই। আমি আমি কি ঢাকা গিয়ে কি করবো, ঢাকা গিয়ে দুটো চাকরি বিক্রি করবো, টাকা পয়সা ইনকাম করবো আর আরামসে চলবো।
ওকে, আপনার মানে সমবয়সী ছিল?
হ্যাঁ হ্যাঁ, একদম সমবয়সী, একদম।
কিন্তু ফেল করতো?
ফেল করতো, আমার 2 বছরের সিনিয়র ছিল,
2 বছরের সিনিয়র,
কিন্তু পড়াশোনা একদম গাদাই ছিল।
ওকে, সে আপনাকে ঢাকার কথা কেন বলতো? সে কি ঢাকায় যেত
মানে এই মাসের পর পর ঢাকা আসতো?
এসে কি করতো?
ওই যে ওরা চাচা আসার বাসায় সবসময় আসতো দু একদিন থেকে। আবার
ঢাকার কি কথা প্রশ্নটা করতো আপনাকে, ঢাকার কি কথা?
এই যে ঢাকা অমুক জায়গায় যায়, এখানে যায়, লঞ্চে করে যায়, কত মজা লঞ্চে, এটা করে, সিনেমা সিনেমা দেখে, আর ঢাকা শহর তো কত কিছু, আমি শুনি তো অবস্থা খারাপ, আমি যাবো ঢাকায়।
ওকে,
তখন আমি আমার মেজো ভাই ছড়ি যাবে, ওই ছড়ি যাওয়ার জন্য 2,65,000 টাকা বাইনা আলমারিতে রাখা হয়েছিল।
আমার তখন কোন ক্লাসে?
আমি তখন ক্লাস 9-এ।
ক্লাস 9-এ, ওকে।
তখন পরে 10,000 টাকা 1,000 টাকা নোট নিলাম 10টা, আর খুচরা নিয়েছি 1,000 টাকা, মোট মিলে আরো খুচরা ছিল কিছু, মোট 11,600 কত টাকা নিয়েছি। নিয়ে ওর সাথে কথা বললাম, দু টাকা পয়সার ব্যবস্থা হয়েছে, চল এবার জায়গা দুইজন, তাই সকালবেলা বাইরেছি, দুইজন চলে গেছি।
তখন আপনার সাজুর কথা মনে পড়েনি?
তখন আর সাজু এমনি ও পাশাপাশি ক্লাস করতো, আমিও ক্লাস করতাম, কিন্তু ওকে ভালো জানতাম, কিন্তু ওই ওই ফিলিংসটা যে ওকে ভালোবাসি এতটুকু, কিন্তু ওকে আমি জানাই নাই, এভাবে ক্লাস করে যায়।
ওকে, মানে এর চেয়ে বেশি কিছু হয়নি?
না না।
এবং ওই যে ঢাকায় চলে যাচ্ছেন, এটা এক ধরনের দুরন্ত বনা, সাজুকে রেখেই চলে যাচ্ছে।
হ্যাঁ
হ্যাঁ, ওকে।
তারপরে কি করলাম, যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, যখন থেকে আমি লঞ্চে উঠছি ঢাকায়, লঞ্চ উঠছি আমরা চুরি করে উঠছি টাকা সেভ করার জন্য, আমরা ঢাকায় গেলে অনেক টাকা খরচ হবে, আমার চিন্তা ধরে গেছে। রুবেল যদিও ঢাকার জন্য পুরাতন, কিন্তু বুদ্ধিতে আমার কম, কারণ সে ছিল স্টুডেন্ট হিসেবে কাদা।
ওকে,
তো পরে আমি চিন্তা করছি কিভাবে টাকা সেভ করা যায়, আমার সবসময় মাথায় এটা ছিল। তো আমরা লঞ্চ ওঠার সময় টিকিট কাটিনি একজন, আমরা কি করছি, লঞ্চ যখন দাঁড়িয়ে আছে, তো আমাদের ওদিক থেকে লঞ্চে একদম এভাবে পাটার সাথে মিশে যায়। মিশে যাওয়ার পরে কি হয়, অনেক সময় লাভ দিয়ে উঠে উঠে যাওয়া যায়।
জি,
তো আমরা কি করছি, দুজন লাভ দিয়ে লঞ্চ উঠে গেছি, একজনের টিকিট করে নেই।
আচ্ছা,
টিকিট করে যখন রাত্রি টিকিট চেক করা, চেকাটা যিনি আসছে টিকিট চেক করার জন্য, ওনারা যখন সামনে দিয়ে আসতো, আমরা ওনাদের সামনাসামনি সব অনেক দূরে থাকতাম, ওনারা যেদিক থেকে ঘুরে চেক করে যাইতো আমরা পিছন দিয়ে এসে আবার ওখানে এসে বসে যাইতাম, তখন আমাদের আর খুঁজে পাইতো না দুজনের টিকিট। এভাবে করতে করতে ঢাকায় তো লঞ্চ ছেড়ে দিছে, আমাদের তো ঘাট ধরে আটটা, ওখান থেকে আমাদের প্রায় ঢাকা আসতে আটটাই মানে ঘাট ধরা হয় মানে স্টেশন। তো আস্তে 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 রাত্রে খানা খাবো, এখন কি করা যায়, টাকা তো ভাঙবো না, চুরি করে আসছি টাকা নিয়ে আসছি কিন্তু টাকা ভাঙবো না, টাকা পকেটে থাকবে তাহলে খাবো কিভাবে। তখন এক দোকানদার, আমরা যে লঞ্চে সাধারণত যে চনামড়ি জালমড়ি এটা সেটা নিয়ে অনেক লোকেরা বসে আর দোকানদার আছে বিক্রি করে, তো যে দোকানের পাশে অনেকক্ষণ বসিয়ে আছি, বসিয়ে আছে পরে ওই দোকানদার হঠাৎ করে ডাক দিছে, আচ্ছা তোমরা দুজনকে আমার একটু কাজ করবা। তো আমরা বললাম বলেন, এই যে সামনে কিছু মেহমান বসে আছে, এই যে চনামড়ি গুলো ওদেরকে সবাইকে এক একজন করে দিয়ে আসো, অথবা তোমাদেরকে আমরা ব্যবস্থা করবো। তো আমি কিন্তু বলবো বসে গিয়ে আজকে তাহলে টাকা বাঁচবে, ওই বেটা আল্লাহ রাস্তায় খাওয়াবে, আমরা একটু করি সমস্যা কি। তো দুজন মিলে দোকানে মিশিয়ে করলাম অনেকক্ষণ, সব জায়গায় তারা চেয়ারে বসে আছে, ওদেরকে শুধু ওই জালমুড়ি দিয়ে দিয়ে আসতেছি, উনি বানা দিতেছে, আমরা দুজন দিয়ে আসতেছি।
আচ্ছা,
দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ দিলাম, এরপর আমাদেরকে দুজনকে দুই পোলটা দিল। তো দুই পোলটা খাই মোটামুটি পেট শান্তি দিলাম, রাত্রে খাওয়া দাওয়া করিনি, টাকা গুলো বেঁচে গেছে। তারপরে ঢাকার পরদিন সকালবেলা ঢাকা পৌঁছলাম, এখন নামার সময় টিকিট চেক করে, এখন আমি তো যাই না কেমনি কি করে, আমি তো নতুন, ওকে বলছি টিকিট তো চেক করবে নামার সময় কেমনি কি করবে সেটা বলো, আমি টাকা দেবো না, আর তুমি তোমার কাছে টাকা আছে সেটা তুমি খরচ করবা, সেটা আসলে তুমি গেছো আমার কাছে থাকতে পারবো না, আর আমি আমারটা সেভ করে চলবো। এখন কথা হচ্ছে ঠিক আছে আমি আগে দিয়ে যাই তুই পিছন দিয়ে যাবি, আমাকে যখন চেক করা শুরু করবে তুই আসতে পাশ দিয়ে বাইরে যাবি, তাহলে একজনের ভাড়া কমে যাবে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আজকে এখানে মুশফিকুর রহিম মুশফিক তার জীবনের গল্প বলতে আসছে। অনেকেই হয়তো বা এখন এই যারা জয়েন করলেন তারা নাম শুনে ভাবতে পারেন যে কোন মুশফিক এটা, না আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেন না, আসলে আমাদের হ্যালো 8920-র একজন নিয়মিত শ্রোতা মুশফিক। তার জীবনের গল্প আমরা শুনছি, মাত্র 3 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো। আর তাকে দেখার জন্য আপনারা ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
3 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে মুশফিকুর রহিম রয়েছে তার জীবনের গল্প বলার জন্য। মুশফিকের কাছে আমি আবারও ফিরছি। হ্যাঁ মুশফিক, তারপর?
তারপরে টিকিট চেক করলো ঢাকা এসে, এখন ও তো খুব চালাক, ও ঢাকায় অনেক আবার আসছে, তো আমি তো আসি নাই, আমি চিন্তায় পড়ে আছি কি কি ব্যাপার, নামবো। পরে ওকে চেকিং শুরু করছে, ও বলছে যে আমাকে চেক করলে কিন্তু আমার কাছে টাকা নিতে পারবে না। আমি ঠিক আছে, ওকে তখন চেক করতেছে, আমি ওখান থেকে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে বলতেছে আঙ্কেল ওকে ভালো করে চেক করুন। তা আঙ্কেল আমার দিকে তাকাচ্ছে একবার, তাকে আবার চেক শুরু করছে, আমি আস্তে আঙ্কেলের পাশ দিয়ে পিছন দিয়ে বাইরে গেছি। আমি বাইরে গিয়ে ওর জন্য ওয়েট করতেছি, কিন্তু ওর কাছে ধরছে ধরে 50 টাকা রেখে দিছে। তারপরে ঢাকা শহরে জীবনে প্রথম পা দিলাম, আমাদের গ্রামে বাসা বলে নতুন কোনো জায়গায় গেলে একটু মাটি খাওয়া, আমি মাটি খুঁজে পাচ্ছি না ঢাকা শহরে, নামে কোথায় মাটি, সব বালু, বালু ধরে খাওয়া যাবে না। পরে টেনশন রয়ে গেছে, নতুন জায়গায় আসলাম, মাটিতে না গেলে কোনো বিপদ টিপদ হয়ে যায় সমস্যা।
মানে কি মানে আপনাদের গ্রামে বলে নতুন কোনো জায়গায় গেলে মাটি খাইতে,
কোনো জায়গায় গেলে একটু ওই জায়গার একটু মাটি খাইতে হয়?
কেন,
এটা নাকি একটা রীতি ছিল আর কি তখন, মানে নতুন কোনো জায়গায় গেলে একটু মাটি হালকা করে মুখে দিয়ে তারপর ফেলে দিলে এটা একটু ভালো হয়।
ওকে ওকে ওকে, ঠিক আছে। এক এক দেশের এক এক রকমের নিয়ম, হয়তো এটার পিছনে নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে গ্রামের রেওয়াজ অনুযায়ী। বলুন তারপর।
তারপরে কলা দেখলাম, কলা দেখে আমি শেষ, এত বড় কলা ঢাকা শহরে, আর একটা রুটি, বিশাল বড় এক রুটি, এই রুটি আমি দেখেই পেট ভরে গেছে। আর দুইটা রুটি দুইটা কলা নিলাম সকালবেলা, দুজনে খাইলাম, খুব পেট ভরে গেল। এখন যাবো কোথায়, মিরপুর বাড়াতে, মিরপুর বাড়াতে ওর চাচা থাকে। আমার এখন খুব টেনশন ধরে গেছে, ঢাকা শহরে আসলাম কেমন লাগছে, গ্রামে কত সুন্দর ছিলাম, কত মজাই ছিল ক্লাস, আর এখানে আসতেছি আমার কাছে এখন সব অচিনা অচিনা লাগতেছে, মন্দির সব মানে খারাপ হয়ে গেছে। আমার আর এক সেকেন্ডও মন ঠিক না ঢাকা যে আমি থাকবো না, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি আমি থাকবো না ঢাকা, আমি চলে যাবো। পরে আমার একটা ওই যে আমার 3-4 নাম্বার বোন যেটা মানে আমার বড়, আমি তো ফ্যামিলি সবার ছোট, তো ওর একটা ওই যে ফ্রেন্ড ছিল, তো ওর ফ্রেন্ডের একটা বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ডটা ঢাকা চাকরি করতো গুলিস্তানে। তো আমি আমি ওকে ফোন দিছি, পরে বলছে যে তুমি কোথায়, আমি বলছি আমি সদেকাটা আছি, কর তুমি গুলিস্তান চলে আসো, গুলিস্তান আইসা নামো, আমি ওখানে আসি। তো রুবুলে সকালে নিয়ে অপ্পু প্রথম ওর চাচার বাসায় গেছি, 4টা পর্যন্ত বসে আছি, দুপুর তো খাওয়া দাওয়া করে নেই, আমি জানি ওদের চাচার বাসায় যাবো, চাচার এখানে বাসা আছে, বালুগুটা থাকবে, একটু ভালো করে খাবো, এই জন্য হোটেলে খাই না, টাকা খরচ করে নেই। কিন্তু 4টা বেজে গেছে, উনি আসেন অফিস থেকে, পরে আমার আমি বলছি এখানে আর খাওয়া দাওয়া হবে না, চল আমরা ওদিকে গিয়ে দেখি ওদিকে কোনো খাওয়ার ব্যবস্থা হয় কিনা। তারপরে ওদিকে চলে গেলাম। যাওয়ার পরে উনি আমাদেরকে রিসিভ করলো গুলিস্তানে, রিসিভ করার পরে হোটেলে নিলো, দেখছে খুব টায়ার্ড ছিলাম। তো হোটেলে গিয়ে একদম পেট ভরে তো খাওয়াই, রুবেলকে বলছে তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো। রুবেল বাইরে গেছে, তখন আমাকে বোঝানো শুরু করলো যে তুই কেন ঢাকা আসছিস কো। তো উনি আমাকে অনেক সুন্দর করে বুঝালো এক ঘন্টা, কারণ আমার 5:30 বাজে ঢাকা থেকে লঞ্চ ছেড়ে যাবে হাতিয়ার উদ্দেশ্যে। ও সার্ভিস আমাকে এক ঘন্টা ভিতরে বুঝে আবার ঢাকার লঞ্চ থেকে তুলে দেওয়ার জন্য। তারপর আমাকে বললো যে তুমি ঢাকা কেন আসছো, তুমি কি চাকরি করবা, তুমি পড়াশোনা না এটা সেটা, মানে অনেক সুন্দর করে আমাকে বুঝালো, বুঝে আমি ওর বুঝাতে রাজি হয়ে গেছি, হ্যাঁ আমি ঠিক আছে আমি চলে যাবো। তো রুবেল বলছে, রুবেল তো যাবে না। তো রুবেল চলে গেছে চাষুর বাসায়, আমি আমাকে আবার 5:30 লঞ্চে তুলে দিয়েছি আবার বাড়ির উদ্দেশ্যে। এখন তো আমার পরে তো বাড়িতে, এখান দিয়ে বাড়িতে প্রবলেম হয়ে গেছে, টাকা খুঁজতেছে টাকা কই। তখন সবাই তো বলছে যে না এটা তো, এই টাকা তো কেউ ধরবে না, এখানে তো বিশাল টাকা সবাই জানে। তো এই সবাই চিন্তা করলো যে ভাই, মানে আমাকে বলছে যে মুশফিক কই, মুশফিক কই, সবাই যাই দিতে মুশফিকের তো কোনো খবর নাই,
তার মানে মুশফিক ধরা পড়ে গেছে।
এরপর ঢাকা থেকে আসলাম, চলে যাওয়ার পরে আমাদের বাড়িতে পা দিলাম সন্ধ্যার দিকে, তখন সবাই বসে বসে খাওয়া দাওয়া করতেছে 8:30 দিকে। তখন আমি পিছনে গেটে দিয়ে একগো দেখতে যে কে কি অবস্থা, কি আমাকে নিয়ে কি ভাবতেছে, কি করতে থাকে, মারবে ধরবে, মারলে তার বাড়িতে থাকা যাবে না, অন্যদিকে চলে যাবো। তো দেখতে যে সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমার কথা বলতেছে যে কোথায় গেলো, টাকা পয়সা নিয়ে গেলে তো ভালো কথা, এখন যদি ভালো হয়ে থাকলে তো ভালো, আর যদি কোনো বিপদ আপদ হয় তো সমস্যা। তো অনেকক্ষণ শুনলাম, শুনে একবার ভালো লাগতেছে, আবার আসতেছে না, পরে কোনো আব্বা আসি কি বলে সেটার উপরে সিদ্ধান্ত নেব। এরপর উনি আসলে প্রায় 8:45 দিকে, আইসে যে আমার উপরে চিল্লা পাল্লা এটা সেটা, এটা মারবে ধরবে কাটবে, এটা শুনে তো আমার বুকে অলরেডি সব ফ্ল্যাট হয়ে গেছে, না আর এখন যদি দেখা করি তো আমি শেষ, আর দেখা করি নাই। ওখান থেকে এইখান থেকে আবার বাজার চলে গেছি।
আচ্ছা,
রুবেলদের বাসায় ছিলাম এক রাত।
আচ্ছা,
কোনোরকম সকালবেলা ফজর আজান আগে আবার ওদের বাসা থেকে বাইরে গেছি। বাইর হইয়ে চিন্তা করছি কোথায় যাওয়া যায়, আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে, আর ওখানে গেলাম, ওখানে গিয়ে ওদের বাসায় উঠলাম। তো ওখানে আসতে বলছি আবার এই সমস্যা, আমাদের স্কুলে তো প্রবলেম হয়, তো স্কুলে স্যারের তো সাসপেন্ড হয়ে গেছে, এখন স্কুলে আর পড়াশোনা করুক না, আমি চাইতেছি তোমাদের বাসার পাশে একটা স্কুল দিয়েছিল আফাজিয়া উচ্চ বিদ্যালয়, ওটা খুব নাম করা স্কুল ছিল, হাতিয়াতে 3 নম্বর স্কুল, ওখান থেকে A+ পাইতো। তো বলতে ঠিক আছে তুই এখানে অ্যাডমিশন নিয়ে নে। পরে স্কুলে গেলাম, স্যারের সাথে কথা বলা শুরু করলাম, তখন আমি এটা ভাব নিয়েছি যে আমি যদি স্যারকে বলি আমাদের অবস্থা মোটামুটি ভালো, স্যার আমার কাছে অনেক টাকা চাইবে, তো আমার কাছে টাকা বলে সমস্যা, আমার তো অল্প দিন শেষ হয়ে যাবে, এরপরে আমার বিপদ। তাহলে স্যারকে একটা ঘটনা বানাইছি সুন্দর করে, স্যারকে বলছি স্যার আমাদের অবস্থা খুব খারাপ, আমরা 3 ভাই ছিলাম, 2 ভাই এখন জেলের কাজ করে, আর আমাকেও একজনের দোকানে কাজ দিছিল, আমি চুরি করে ওখান থেকে পালাই চলে আসছি, স্যার পড়াশোনা করবো খুব ইচ্ছা ছিল, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন বা আমার বেতন টেতন একটু যদি কোনোভাবে চাকরি বেস করেন তাহলে আমার একটু সুবিধা হবে, আর আমি আপনাকে যেভাবে একটা সম্মান করা দরকার পড়াশোনা দিয়ে ওটা আমি আপনার চেষ্টা করবো। তো স্যারে কি করলো, স্যারে আমার বেতনটা হাফ করছে, ঠিক আছে তোমায় যদি প্রথম সাময়িক পরীক্ষার পরে যদি ভালো একটা রেজাল্ট করতে পারো তাহলে তোমাকে আমি ফ্রি করে দেবো। তো ওখানে স্কুল ভর্তি হলাম, ওখানে ভর্তি হয়েছি সায়েন্সে।
ওকে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে?
হ্যাঁ হ্যাঁ পালিয়ে গিয়ে।
ওকে,
পালিয়ে যাওয়ার পরে ওখানে আগে ছিলাম কমার্সে, এখানে আজ ভর্তি হয়েছি সায়েন্সে, আবার ক্লাস 9, ওখানেও ক্লাস 9 আসি, এখানে আবার নতুন করে, ওখানে ক্লাস 10 ওঠার সময় কিন্তু চলে আসছি। তারপরে 9 ভর্তি হয়েছি, পড়াশোনা স্টার্ট করলাম, তখন তো আবার সায়েন্সে ভর্তি হয়েছি, আর ক্লাস 9টা একবার ফরা হয়ে গেছে, দ্বিতীয়বার ফুটতেছি, একটু সহজ লাগতেছে, প্রচুর পড়াশোনা করছি বাসায়, সায়েন্সে যদি অ্যাডমিশন নিয়েছি। তো ওই আমাদের স্কুলে আমার আবার টেস্ট পরীক্ষার সময় চলে আসছে, এখানে যখন 9 পড়াশোনা করছি ওখানে আবার টেস্ট পরীক্ষার সময় চলে আসছে। তো এখানে অ্যাডমিশন নেওয়ার পরে এখানে একটা মজার মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার বাড়িতে যখন আফুগো বাড়িতে জেনে গেছে আমি টাকা চুরি করে চলে আসছি, সব যাই জেনে গেছে, তখন তো আমাকে আফু ধরছে তুই বাসা থেকে এত টাকা চুরি করে নিয়ে আসছিস, আর আমাদেরকে বলতে চিস না তুই টাকা কি করছিস কো। হ্যাঁ, শুনতে আমার ধরছে সবগুলো মিলে বান্ধা টাকা দে, সব চেক টেক করতে টাকা পাইছে, টাকা পাইছে, পাইছে 1000 টাকা মতো পাইছে, আর গুলো খরচ হয়ে গেছে, আমার কাছে 1000 টাকা করে নিয়ে নিছে, নিয়ে পর দুলাভাই আসছে আর যেটা বাড়িতে ছিল তো ওর কাছে দিয়ে দিছে, বাড়িতে দিয়ে দিছে, তো বাড়িতে একটু পরিবেশটা ঠান্ডা হয়েছে, 1000 টাকা পাইছে। তারপরে তো ওখানে ক্লাসটা শুরু হয়েছে, পরে ওদের বাসায় আমার থাকার মন উঠে গেছে, তো আমার টাকা পয়সা নিয়ে নিল, ওদের বাসায় আসছি বিদায়, না তোদের বাসায় থাকবো না। আমি স্যারকে বলছি স্যার আমার একটা লজিং ঠিক করে দেন, আমি তো এখানে যাদের বাসায় আসছি এটা আমাদের আত্মীয়জন তো একটু দুঃসম্পর্কের, এখন ওরা খানা দানায় প্রবলেম করতেছে, খানা দিচ্ছে না ঠিক মতো, মিথ্যা কথা বলতেছি অনেকগুলো। পরে স্যার ঠিক আছে আমি দেখতেছি, তো প্রাইমারি স্কুলে হেড স্যারের একটা ম্যাডামের একটা বাই ছিল, আমাদের মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মালাগত মিয়া, ওনার একটা বাচ্চা ছিল হাসিব, ফ্লেতে ফুটতো, তো ওদের বাসায় আমাকে লজিং ঠিক করে দিয়েছে, পরের দিন আমি গাঁটকোটা বান্ডা নিয়ে চলে গেছি। তো ক্লাস 9টা যখন শেষের দিকে আসতো ওখানে, তো আমার আবার এখানে টেস্ট পরীক্ষার সময় হয়ে গেছে, তো ওখান থেকে আবার এখানে চলে আসছি, চিন্তা করছি আমি তো ওদের যখন ওই স্কুলে গেছি তখন আবার 1 বছর কিন্তু আমি কিন্তু জুনিয়র হয়ে গেছি, আমি কিন্তু এখানে 9 পড়বো কিন্তু আমি টেস্ট পরীক্ষা দেবো আমাদের স্কুল থেকে ওদের সাথে। তখন আমাদের স্কুলে আমার খুব কেয়ার করতো, কারণ আমি ভালো একটা স্কুলে আছি, তা আমাকে জানে যে ও একটা ভালো রেজাল্ট করবে, তখন স্কুলে একটু সম্মান করতে বেশি, আমি গেলে খুব সম্মান দিত স্যাররা, পড়াশোনা কেমন চলে খোঁজ খবর নিত, খুব ভালো জানতো। তারপরে ওখানে যাইতাম মাঝে মধ্যে স্যারদের সাথে দেখাটা করতাম, যখন টেস্ট পরীক্ষার সময় আসে তখন স্যারা বলতো যে তুমি ওখান থেকে পরীক্ষা দেওয়ার দরকার না, তুমি আমাদের স্কুল থেকে পরীক্ষা দিয়ে দাও। পরে আসলাম, টেস্ট পরীক্ষা দিলাম, টেস্ট পরীক্ষা মোটামুটি রেজাল্ট ভালো হয়েছে, পাস করে টেস্ট পরীক্ষা দিয়ে। এখানে আমাদের একটা মজার ঘটনা হলো, টেস্ট পরীক্ষার ভিতরে আমাদের যখন পরীক্ষা শুরু হয়েছে, আমাদের মেয়েগুলাকে সবগুলোকে এক পাশে বসাইছে, আমরা বসছি এক পাশে। আমি কিন্তু স্কুল থেকে কমার্স থেকে পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি পড়াশোনা করে আছি সায়েন্স থেকে, কারণ আমি ক্লাস নাইনটা একবার অলরেডি পড়া হয়ে গেছে, এই জন্য একটু ভালো ছিলাম। আর ওই আমার লজিং থাকা অবস্থায় পাশে দিয়ে একটা বড়বার কাছে আমি অ্যাকাউন্টিং এ প্রাইভেট পড়তাম, আমার অ্যাকাউন্টিং ডিসিশন গুলো আমার পাথরটাই, মানে মনে মনে টার্গেট ছিল আমি তো ওখানেই পরীক্ষা দিতে হবে, এখানে তো পড়লে তো আমি আমার লাভ হবে।
এত কিছুর মধ্যেও পড়াশোনাটা ঠিক মতো
ধরে রাখার চেষ্টা করছি। তো পরীক্ষার হলে যখন ওই যে সাজু ছিল সবগুলো ছিল, তো ওরা দেখলাম যখন টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে আমার তো একটু কম, আমি একটু ওদের চেয়ে এগিয়ে আছি পড়াশোনার দিক দিয়ে, তখন মানে আমার কাছে এটা মানে একটু ফিল হতো, মানে সবাই আমাকে একটু প্রশ্ন করতো, আমিও আনসার গুলো করতে পারতেছি, তো ও আমাকে জিজ্ঞেস করতেছে এই মানে পেতে পারিস, আমি হ্যাঁ আমাকে তো লাগবে, তো আমি কি করছি আমার পেপারটা যেটা লেখা শেষ ওইটা ওকে দিয়ে দিছি, ও আবার লিখছে লিখে আমাকে দিয়ে দিছি। তো আমাদের হলকার তো নেই, আমাদের স্যার চারজন, ওরা একজন বসে থাকে, একজন চা খায়, একজন পান খায়, তো যদি বলি 50 টাকা দিই স্যার আপনারা নাস্তা খাইন, আর কোনো কথাই বলবে না, আমরা পরীক্ষা আরামসে দিতাম। তারপরে টেস্ট পরীক্ষা ভালো করছে, ওই স্কুল থেকে আবার চলে চলে আসছি, রেজাল্ট ভালো হওয়ার পর ওই থেকে সাজের সাথে মানে রেজাল্ট ভালো হওয়ার পর থেকে যোগাযোগ শেষ। তো এই রেজাল্ট পরীক্ষা দেওয়ার পরে 3 মাস সময় থাকে আমাদের, তো ওই আড়াই মাসে আমি আসছি চিটাগং। চিটাগং ছিলাম কোথায়, রাস্তার মাথায় কালুঘাট।
আচ্ছা,
ওখানে আমাদের আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে মিনহাজ, তো ওখানে গার্মেন্ট চাকরি করতো, তো আমাকে বলতে তুই চিটাগং যখন আসছিস আমার পাশে থাক কয়েকদিন, থাকে বেড়াটা চলে যাস। আমি বলছি না আমাকে 2 মাস থাকতে হবে, আমার পরীক্ষা রেজাল্ট দিবে, রেজাল্ট দিবে তারপর আমি এখান থেকে যাবো। ও ঠিক আছে তাহলে আমার পাশে থাক। তো আমি এক সপ্তাহ থাকলাম, টানা এক সপ্তাহ থাকলাম, তো দেখলাম ও সকালবেলা ঘুম থেকে উঠে গার্মেন্টসে যায়, সন্ধ্যা আসে, রাত 8টা 9টা হয়ে যায়, আর আমি সারাদিন বসে বসে খাইতেছি আর ওর টাকা নষ্ট করতেছি।
আচ্ছা,
চিন্তা করছি আমি তো চাকরি করতে পারি, আমি তো অনেক বড়,
কিছু পরীক্ষা দেওয়ার
পরে গ্যাপ সময়টা, তো পরের দিন থেকে জয়েন কথাটা বলছে, পরের দিন থেকে জয়েন শুরু করছি, গার্মেন্ট চাকরি শুরু করে দিলাম। চাকরি করতেছি আমি মোটামুটি যেহেতু একটু শিক্ষিত ছিলাম, গার্মেন্টস যাওয়াতে কিন্তু আবার শিক্ষিত হলে একটু লাভ। তো তারপরে যখন 1 মাস 2 মাস শেষ চাকরি, তখন রেজাল্টের সময় হয়ে গেছে। তো সময়ের আগে একদিন যখন আমি আমি চাকরি করছি ইয়াতে ওয়েল পেশেন্ট, মালিকের নাম ছিল সালাম সাহেব, তো একদিন ছুটির পরে ও চলে আসতে আগে, তো আমি এক একা রাস্তা হেঁটে হেঁটে আসতেছি, হঠাৎ করে একটা সাইনবোর্ড দেখলাম, ওখানে লেখা আছে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, 4 বছরে 8 সেমিস্টার। তো না মাথায় কাজ করতেছি যে কি, আমি একটু দেখি ভালো করে, কারণ আমি তো ইজি পরীক্ষা দিছি, আমার তো রেজাল্ট বাইট হবে। আমি ওখানে ঘড়ি ধরা প্রায় 23 থেকে 24 মিনিট দাঁড়িয়ে আছিলাম, দাঁড়াতে এটা পড়ছি আর মুখস্থ করছি, পড়ছি আর মুখ মানে পুরোটা মুখস্থ করে ফেলছি, কিন্তু বুঝি নাই আমি কিটা মুখস্থ করে রাখবো, এটা সম্বন্ধে আমি বুঝতে হবে, জানতে হবে, আমি ইঞ্জিনিয়ার যেহেতু লেখা আছে নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, তাহলে আমি তো যদি পাশ করে দিই আমার হয়তো একটা সুযোগ থাকতে পারে। থাকার পরে বাসায় আসছি, আর আমি যে বাসা ভাড়া থাকতাম ওই মালিকের ছেলেকে আমি ডাক দিছি রাতে, বলছি ভাই আমাকে একটু হেল্প করেন, কি আমি এই যে আমি আসতে আসতে একটা সাইনবোর্ড দেখছিলাম শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ওখানে লেখা আছে 4 বছরে 8 সেমিস্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এটা কি? পরে বলতেছে এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে চাই কি পাশের পরে, বলতেছে তুমি তাহলে এসএসসি পাশ করে ওখানে অ্যাডমিশন নিতে পারো। তাই বলছে আমাকে বিস্তারিত একটু বলুন, যখন মোটামুটি উনি আমাকে ভালো করে নলেজটা দিল এটা আমি মাথায় রেখে দিছি। তারপরে আমার রেজাল্ট হলো, আমার রেজাল্ট তেমন একটা ভালো হয় নাই, তখন আমার 3 পয়েন্ট কত জানি আসছিল। তো চিন্তা করছি আমরা সরকারিতে, কারণ সরকারিতে 4 পয়েন্টের নিচে মানে ফর্মও টানা যায় না সিরম পলিটেকনিক্যালে, তো পরে আমি জানি তো আমি শ্যামলীতে অ্যাডমিশন নিয়ে নিছি। তো তারপরে বাড়িতে আসছি, রেজাল্ট দেওয়ার পরে বাড়িতে আসে আব্বার সাথে শেয়ার করছি, এই আব্বার সাথে প্রথমে একটা বিষয় আমি আমার লাইফে শেয়ার করছি ওটাই, আর কখনো আজ পর্যন্ত কোনো ব্যাপারে শেয়ার করিনি। পরে এটা আব্বাকে একটু বুঝাই বললাম, তো উনি রাজি হলো যে আমাকে রেজাল্ট দেওয়ার পরে টাকা পয়সা নিয়ে চিটাই চিটং নিয়ে আসি, কলেজে যাই, কলেজ যাওয়ার পরে অ্যাডমিশন করে দেয়, অ্যাডমিশন করে দেওয়ার পরে আমাকে হোস্টেলে তুলে দেয়, ওখানে ওখানে ফ্যামিলি হোস্টেল আছে, কলেজ হোস্টেল, হোস্টেলে তুলে দিয়ে আব্বা এক রাত ছিল, পরের দিন আব্বা চলে গেছে, আমি হোস্টেলে থেকে গেছি। ক্লাস শুরু হলো, ডিপ্লোমাতে ক্লাস শুরু হলো, প্রথম সেমিস্টার আমাদের তো 6 মাসের সেমিস্টার শেষ, প্রথম সেমিস্টার শেষ, আমি হোস্টেলে ছিলাম, খুব আমার টার্গেটটা যদি আমি দূর থেকে আসছি আমার মনে ছিল রেজাল্ট থাকতে হবে, ক্লাসের আমরা প্রায় 90 জন মতো ছিলাম আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, সবার চেয়ে আমার রেজাল্ট ভালো থাকতে হবে। প্রথম সেমিস্টারে খুব ভালো রেজাল্ট ছিল, সেকেন্ড সেমিস্টারে গেলাম, এরপরে যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম আমার পয়েন্ট ছিল 3.7, আমাদের ডিপ্লোমাতে আবার 4.8+। তো স্যার আমার একটা ফ্রেন্ড ছিল যে কালাম, ওই যে আমার সিনিয়র ছিল যে পরে আমার ক্লাসমেট হয়ে গেছিল, ও কিন্তু আমার সেই স্কুল জীবনের ফ্রেন্ড, ও আবার সিটম পলিটেকনিক্যালে চান্স পাইছে সরকারিটাতে, আমি ছিলাম প্রাইভেটে, ও ছিল সরকারিটাতে। তো ও আমাকে একটা বুদ্ধি দিছে, কত হোস্টেলে থাকিস না তুই আমাদের ম্যাচে চলে আয়, আমাদের ম্যাচ লাইফটা কিন্তু খুব মজার। তো আমাকে অনেক পাম্পুটি দিল, দেওয়ার পরে আমি এই হোস্টেল থেকে বাইরে গেলাম, ওদের মেসে গিয়ে উঠলাম। ওখানে যাওয়ার পরে এক মাস পর থেকে আমার কলেজ তেমন একটা করা হচ্ছে না, ওরা তো সবসময় রাজনৈতিক নিয়ে ব্যস্ততা, তা আমি ওদের সাথে আস্তে 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 জড়া যেতেছি। এই তখন থেকে আমার আবার এই পড়াশোনাটা একটু নর্মাল হয়ে গেছে। তো নর্মাল হওয়ার পরে তো আমি যখন এইভাবে দেখতেছিলাম পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, তখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি ম্যাচটাতে থাকবো না, তখন আমি ওই ম্যাচটা ছেড়ে দিছি। তো আমি চলে গেছি বদ্দাহাট, তো ওখানে আমার একটা খালতো ভাই থাকতো, মানে আমার আফন খালতো ভাই, যাই ওর বাসায় উঠছি। তো ও থাকতো একটা পাড়াতে, আমি বাড়ি থেকে চলে আসতে দীর্ঘদিন থাকতো, তো বাড়িতে যাইতো না ও, তো নর্মাল বাসায় থাকতো। তো আমার তো কলেজ ব্যাগ বিটকেছি, অনেক ঝামেলায় ছিল, তো আমি ওখানে গেছি আর একটু অন্যরকম ভাবে লাগছে কি, আমি ছিলাম একটা অন্য পরিবেশে, আছে একটা নর্মাল পরিবেশ। পরে ও আমাকে ওখানে রাখতে চায় নাই, 15 দিন ছিলাম ওর কাছে। পরে আমি একটা পাশে একটা ম্যাচে, আমি ওখানেই ম্যাচে উঠছি, ওটার পরে তো আমি ওখানে গেছি পুরো একা হয়ে গেছি, যে এলাকায় কেউ নাই, আমি যাই এখান থেকে আধা 35 মিনিট লাগে কলেজে যাইতে, হেঁটে যাইতে অনেক দূর হয়ে গেছে, আর রিক্সা দিয়ে গেলে 100 টাকার মতো খরচ হয়ে যায়, অনেক ক্রাইসিসে পড়ে গেছি। তারপরে টিউশন দেখো যেগুলো আমি আবার ওই ডিপ্লোমা যখন ম্যাচ থেকে বাইরেছি, বাইরের পরে যে এলাকায় গেছি ওখানে আস্তে আস্তে আমি টিউশন ধরছিলাম দুইটা। তো আমার টিউশন গুলো অনেক কষ্ট হয়ে যাইতো করতে। তো পরে এলাকায় আমি একটু কয়েকটা ফ্রেন্ড দরকার, পরে আমার খালতো বলছে এখানে মাঠে একটা বিকেল প্রতিদিন ক্রিকেট খেলা হয়, তুই দেখো ক্রিকেট ভালো খেলিস, তুই ওখানে গিয়ে দেখ কার ওদের সাথে খেলে আস্তে আস্তে পরিচয় ওখানে কমিশনার পলাটলা থাকে সবাই, ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবি, তাহলে তোর মোটামুটি সময়টা কাটবে।
আচ্ছা,
তো আমি ওখানে গেলাম প্রথম দিন, গিয়ে খেলা চলতেছে পাশে বসে আছি প্রথম দিন। পরের দিন যখন গেছি আবার সেম টাইম, ও আমাকে ডাকছে, কো ভাই আপনি খেলবেন? আমি হ্যাঁ ভাই খেলার জন্য তো আসে বসে থাকি, আপনারা তো কিছু বলতেছেন না। তা আমি একটা লম্বা একটা ইনিংস খেললাম, লম্বা ইনিংস খেলে প্রায় 39 রান করছিলাম, তখন তাই একদম ওদের সাথে খুব ক্লোজ হয়ে গেছি, ওরা আসলে আমাকে আগে দিয়ে নিয়ে নিত, ভালো খেলি। তো পরে মোটামুটি হতে হতে ওই কমিশনার একটা ভাতিজা ছিল বর্দারাট মাবু কমিশনার, নাম হচ্ছে জীবন। তো জীবনের সাথে আস্তে আস্তে আমার ফ্রেন্ডশিপ হয়, ও খুব ভালো ছেলে ছিল। ও যদি মোবাইলে 20 টাকা রিচার্জ করতো, আমার মোবাইলে 20 টাকা রিচার্জ করে দিত, আবার সেম টাইম আমি ওটা করতাম। তো ওর একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, তো মেয়েটা অনেক পয়সাওয়ালা ছিল, ওদের 12 তলা বিল্ডিং ছিল, তো ওদের সাথে রিলেশন খুব ভালো চলতো। আমাকে যেদিন থেকে পরিচয় করাই দেয়, মেয়েটা আমাকে ফ্রেন্ড হিসেবে খুব ভালো জানতো, খুব আমি ওর একটা ভালো একটা ফ্রেন্ড ছিলাম। বর্দারাট টার্মিনালে একটা পার্ক আছে, ওখানে ওরা এটা দেখা করতো, আমাকে নিয়ে যাইতো মাঝে মধ্যে, যাইতো ওদের সাথে কথাবার্তা বলতাম। তখন জীবন আমাকে বলছে, কত তুই সবসময় একা থাকিস, তুই একটা রিলেশন কর। তা আমি আমাকে কোন মেয়ে লাইক করবি, আর আমি কোথায় পাবো এরকম একটা মেয়ে যে হঠাৎ করে অফার দিব, তারপর প্রেম করবো, আর আমাদের ডিপার্টমেন্টে কোনো মেয়ে নেই বলতেছে। তুই ওর ফোনে ওর একটা বোনে, ওর ছোট বোন ছিল বৈশাখী, তো ওর বৈশাখী একটা বান্ধবী ছিল, নাম ছিল শিরিন, ওদের বাসা ছিল টাঙ্গাও 8 নম্বর রোডে। তারপরে বলতেছে আমার মোবাইলে ফোন দেয়, ফোন দিয়ে আমার বোনের সাথে কথা বলে, তুই চাইলে ওর সাথে কথা বলতে পারিস, মেয়েটা খুব সুন্দর, আর আমি তোকে দেখা করে দেবো, তোর খুব পছন্দ হবে। আমারও খুব পছন্দ, কিন্তু আমার তো ছোট বোনের বান্ধবী, যাই আমি কিছু বলতে পারি না, তুই পারবি। তো পরে আমাকে নাম্বারটা দিছে, একদিন নাম্বারটা দেওয়ার পরে ওই ওকে আমি ফোন দিই, প্রথম ফোন দেওয়ার পরে আমি জানি না মেয়েটা কতটুকু কত বড় ছোট আমি জানি, আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে একটা সালাম দিলাম, পরে কথা বললাম। তো আমি বলতেছি আপনি জীবনের নাম্বারে কল দিচ্ছি, আমি ওকে এটা বুঝাতে চাচ্ছি যে জীবনকে আর যাতে কল না দেয় আমাকে কল দেয়। আমি বলছি আপনি জীবনকে কল দিয়ে ডিস্টার্ব করেন কেন? বলতেছে আমি তো ওনাকে কল দিই না, ওর ছোট বোন আমার বান্ধবী, আমি ওর সাথে কথা বলি, আমি ওকে আর কল দিব না। হ্যাঁ কো কেন? তা বলছি না ওকে কল দিলে তেমন একটা ভালো লাগে না, বড় পাখি কল দিচ্ছে নিজের কাছে একটু খারাপ লাগে না, আপনি ফেস টু ফেস আপনি আমার নাম্বার কল দিলে আমি বসে গিয়ে দেবো। কো কেন আপনি কে? পরে আমি বললাম আমি তো জীবনের ফ্রেন্ড, যে আমি আবার জীবনের কাছ থেকে একটা বুদ্ধি করে একটা টিপস নিয়ে নিয়েছিলাম, আমি ভাই তুমি আমার ওর কিছু টিপস দাও, যে যদি আমি জিজ্ঞেস করি আপনি আমাকে চিনেন কীভাবে, তো আমি দেখছি টিপ জিনিস বলা লাগবে, নাহলে তো ওকে আমি বিশ্বাস করবো না। তো আমাকে বলছে ও আগে আইডিয়াল স্কুলে পড়তো, ক্লাস 5 আইডিয়াল স্কুল থেকে পড়ে এখন 6 আসছে, এবার 7 উঠবে, আর তুই বললি যে তোদের যখন ওদের পরীক্ষা হয়েছিল তখন আমার সাথে গেছিলি। তারপর আমি বলছি আমি ভাই আপনি মনে হয় ওই যে আইডিয়াল স্কুল থেকে পাশ করছিলেন? হ্যাঁ আমি আইডিয়ালে পড়ছিলাম। আপনি কেউ জানেন? আমি বলছি ওই তখন আমি ওই বৈশাখীকে নিয়ে আমি জীবন গেছিলাম। করতে আমি দেখিনি কেন? আমি ভাই হয়তো আপনি দেখছিলেন, আপনার খেয়াল ছিল না।
মেয়েটা কোন ক্লাসে পড়তো তখন? আপনার সঙ্গে যোগ দিন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, দ্যাট ইজ facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন, পেজটি আছে আরজি কিবরিয়া নামে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতার সময় রাত 12:06, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আজকে আমাদের সঙ্গে রয়েছে জীবনের গল্প বলার জন্য মুশফিকুর রহিম। মুশফিক, আমরা তার কাছে আবারও ফিরছি, আর তাকে দেখার জন্য আপনারা ফেসবুকে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেস্টে আছে আর জি কিপ্রিয়া নামে, প্লিজ লাইক দিতে ভুল করবেন না। মুশফিক, তারপর?
তারপরে ফোন করলাম, ফোন করার পরে ওই দিনের মতো কথাবার্তা বলার পরে ফোনটা কেটে দিলাম
শিরিনকে।
হ্যাঁ, শিরিনকে। তো পরের দিন আবার সেম টাইমে আবার বিকেল বেলা কল দিছিলাম, কল দিয়ে জানলাম কি খবর, কেমন আছো, ভালো। পরের দিন কল করে আমি তুমি বলা শুরু করছি, কারণ যদি
জুনিয়র,
জুনিয়র, অনেক জুনিয়র, যার কথাই বুঝতে পারছি অনেক ছোট।
আচ্ছা,
তো বললাম যে তোমার কি খবর, বলছে হ্যাঁ ভালো। অনেক কথা বলার পরে তো বলছে তো আচ্ছা আপনাকে তো দেখি না, একটু দেখা দরকার। আমি কই এত তাড়াতাড়ি, আমি আর একটু সময় নাও, আর একটু দেখি না, আর একটু জানি।
আপনি কিভাবে তার নাম্বারটা পেয়েছেন এটা তো বলেননি?
ও আমাকে জিজ্ঞেস করছিল, আমি এটা তখন মানে স্বীকার করিনি,
ওই সময়টাতে স্বীকার করি,
অ্যাভয়েড করে দিয়েছি।
আচ্ছা আচ্ছা, গোপন করে গেছেন। যাই হোক, হ্যাঁ বলুন। তারপর?
তারপরে ওই দিন বিকাল কথা বললাম, প্রায় এক ঘন্টার মতো কথা বলছি। কথা বলার পরে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়েছে।
আচ্ছা,
আর রাত্রে 12টায় আছে কল দেবে, একটু মানে সময় নেবে। তো বলছে আচ্ছা ঠিক আছে। আমি কি করছি, 50 টাকা রিচার্জ করছি, তো ওর সাথে নাম্বারটা পার্টনার করছি।
আচ্ছা,
তো এই ফোন করে রাতে কল দিলাম। ও একটু খুব চালাক ছিল, খুব একটু ক্লাস 6 হলে কি হবে, মানে সব দিক দিয়ে একটু চতুর টাইপের ছিল, মানে শহর মেয়ে। তো তুই রাত্রে কল দিলাম, কল দেওয়ার পরে এই জিজ্ঞেস করলো, তখন একটু আমি ভাবছি এখন তো রাত, একটু রোমান্স টাইপের কথা বললে মেয়েরা একটু পড়ে ভালো।
আপনার একটা মাথা মুখে এসছে?
আমার একটা ফ্রেন্ডে বলছে মেয়েরা রাত্রে কথা বললে একটু বেশি পড়ে। আমি যেন ওদেরকে রাত্রে সময়টা দিছি, আমি আজকে রাতে ওর সাথে প্রেম করতে হবে। তো ওকে বললাম যে আসলে একটা ছেলে একটা মেয়ের নাম্বার কেন নেই, হয়তো মানে তার সাথে হয়তো একটা রিলেশন করার জন্য, বা যেহেতু তোমার সাথে আমার অলরেডি একটা রিলেশন আছে, ফ্রেন্ডশিপ, আমি চাচ্ছি তার সাথে একটু বাড়ানোর জন্য। তো বলতেছে আমি আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই, আর না দেখি রিলেশনটা কিভাবে হবে, আগে আমরা দেখি একজন একজনকে, তারপরে রিলেশনটা করি। আমি বলছি না সেটা হবে না, আগে রিলেশন করবো পরে গিয়ে দেখা করবো।
এটা আপনি বলেছেন?
হ্যাঁ, এটা আমি বলছি। তো ও অনেকক্ষণ রাজি হয় নাই, ও নাচের বান্ধা হবে না, ও বলছে আগে আমাকে দেখতে হবে। তা আমি তো ওর সম্বন্ধে একটু জেনেছি, ও তো অনেক সুন্দর, আমার জানার দরকার নেই, আমি প্রেমটা করে নিই তারপরে জানবো, যদি আবার জানার পরে যদি আমাকে দেখার পর না করে দেয় তাহলে একটা পস্তাবো। এই ব্যাপারটা আমার ভিতরে যে একটু ভয় ছিল। তারপরে রাত 1টার পরে তুই যাই, সে রায় ইয়ে হয়েছে, মানে 1 ঘন্টা কথা বলার পরে তারপর সে ইজি হয়েছে, তারপর আমাদের মাঝে রিলেশন হয়েছে। আমি ওকে আই লাভ ইউ বলছি, ও আমাকে আই লাভ ইউ বলছে।
কয়দিনের মাথায় এটা হয়ে গেল?
2 দিনের মাথায়।
মাত্র 2 দিনের মাথায়?
2 দিনের মাথায়।
মাই গুডনেস। আপনার বয়স তখন কত? বয়স বলতে পারছি, আপনি তখন কোন ক্লাসে পড়েন? এটা কি পরীক্ষা পরের সময়টাতে?
আমি ডিপ্লোমা ফার্স্ট ইয়ার শেষের দিকে।
ডিপ্লোমা ফার্স্ট ইয়ার শেষের দিকে?
শেষের দিকে, হ্যাঁ।
ওকে, আর ওর হচ্ছে হলো কেবল ক্লাস
6 শেষের দিকে।
ক্লাস 6 শেষের দিকে,
মানে 7 উঠবে।
খুবই খুবই অল্প বয়সী। ওকে, হ্যাঁ বলুন।
তারপরে যখন হয়ে গেল খুব মহা খুশি, এখন তার কথা নেই, চলতেছে ভালো, তার প্রেম টেম হয়ে গেল। ওই দিন আর বেশি অনেক কথা বলিনি, পরে বলছে ঠিক আছে কালকে সকালে কত কথা হবে, আর এখন রেখে দিচ্ছি। তো সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি একটু ব্রাশ করতাম, ব্রাশ করে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো গলায় একটা আমাদের ওই যে হাজির মল যেটা ফ্যাশন করে ইউজ করা, তো ওইটা ছিল একটা গেঞ্জি ছিল, আমি আগে আর একটু সাফসাল ছিলাম, মানে একটু ফিট গেঞ্জি ছিল, একটা প্যান্ট ছিল, ক্যাচ ছিল। পরে আমি ব্রাশ করতে যে সোজা চানগাঁও আবাসিকের 8-10 নম্বর রোডের মাথায় গিয়ে দাঁড়াইছি, আমি খেয়াল করিনি, মানে ফোনে কথা বলতে বলতে ওদের এলাকায় চলে গেছে।
আচ্ছা,
তো বলতেছি তুমি এখানে কোথায়? আমি বলছি আমি তো পাশের দিকে তাকাই, দেখি যে চানগাঁও আবাসিক 10 নম্বর রোডের মাথায় ওখানে মাঠ আছে একটা বিশাল। আমি বলছি আমি ওখানে। তুমি আর একটু সামনে আসো তাহলে তো আমাদের বাসা। আমি কোথায়? তুমি কাউকে জিজ্ঞেস করো যে রাজকুঠির কোনটা, চানগাঁও আবাসিক সবচেয়ে পুরানো বিল্ডিং রাজকুঠির, এক নামে সবাই চিনে। তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমি দেখতেছি। রাজকুঠির সামনে এসে সামনে দিয়ে একটা 7-তলা বিল্ডিং থাকবে, তার পাশে দিয়ে একটা সাদা বিল্ডিং আছে, ওটাই আমাদের, আমরা 2তলায় থাকি, পাশে দিয়ে একটা ছোট মাঠ আছে দেখবা। তো আমি হাঁটতে 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 হঠাৎ করে চানগাঁও আবাসিকটা পরিচিত, আমার একটা লোক দেখলাম, ওর সাথে আমার ওখানেই দেখা, আমাদের এলাকার, কিন্তু আমি এতদিন থাকি এখানে দেখিনি, ওকে ওই দিন ওখানে দেখলাম, নাম হাসান। পরে বুঝলাম হাসান তুই এখানে, আমার বাইরের বাসা তো এখানে, আমি এখানেই থাকি।
আচ্ছা,
তাহলে তুই একটা আমাকে উপকার করতে পারিস, এইখানে রাজকুটি কোনটা? তো কেন কই যে সামনে, আমি আমাকে নিয়ে চল। তো ও আমাকে রাজকুটির সামনে নিয়ে ও চলে গেছে। তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ। তো রাজকুটির সামনে দাঁড়াইছিস, দেখি সামনে একটা 7তলা বিল্ডিং আছে।
আচ্ছা,
তারপর ওকে আবার তখনও কথা বলতেছি, ফোন দিছি কই আমি তো রাজকুটির সামনে, হাতের বামে দেখুন একটা সাদা বিল্ডিং, ছোট একটা মাঠ আছে, মাঠে আসো। তো আমি মাঠে গেলাম, মাঠে গিয়ে দাঁড়ানো চারদিকে তাকাই দিছি, বলতেছে দেখো আমি জানালা দিয়ে হাতটা বাইর করে দিছি, আমার হাতটা দেখা যাচ্ছে। তো এই রাস্তা থেকে রাস্তার পাশে মাঠ, পাশের সাথে বরাবর বিল্ডিংটা, ওদের ফ্ল্যাটটা যদি সরাসরি হতো তাহলে হাতটা দেখা যেত, ওদের এই যে অ্যাঙ্গেল আছে না, ওই অ্যাঙ্গেল দিয়ে ওদের ফ্ল্যাট, তার কারণে আমার চোখে অ্যাঙ্গেলে যায় না। আমি তো ঘুরতে চারদিকে দেখতেছি, অনেকক্ষণ ঘুরতে দেখছি, ও বলছে তুমি ঘুরতেছো কেন, আমি তোমাকে দেখতেছি, তুমি আমাকে দেখতেছো না কেন? তো আমি কই তুমি এই যে মাঠের পশ্চিম পাশে যাও, দেখো তো একটা গাছগাছালি কবরস্থান আছে। আমি হ্যাঁ আছে, কবরস্থানের পাশে যাও। তো রাস্তা ধুয়ে জংলা দিয়ে দুইকা কবরস্থানে গিয়ে তারপর ওকে সামনাসামনি হলাম। তারপর দেখলাম দেখো এই যে আমি উপর দিয়ে তাকে আমি হাত বাইর করে রাখছি। তারপরে জানলা দিয়ে কালো জানলা ছিল, হাত থেকে সাদা দেখা যায়, দূর থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। পরে আমাকে দেখা দিলে হাই দিল, হাই দিলাম, ফোনে কথা হলো। আবার নতুন করে ওখানে আই লাভ ইউ বলা হয়েছে, ও আমাকে দেখে আই লাভ ইউ বলছে, আবার আমিও বলছি। ওখান থেকে রিলেশন আরেকবার শুরু হলো। তো তখন থেকে আমাদের কথা বলার টাইম সিলেকশন হয়ে গেছে। রাত 12টা থেকে যখন আমি ওকে কল দিতাম প্রায় 2:30, একদিন আমি দিতাম একদিন ও দিত। সকালবেলা ঘুম থেকে উঠে করে মাস্ট কল দেওয়া লাগতো। এরপরে বিকেলে আবার টিউশনে যদি আমি হেঁটে হেঁটে 45 মিনিট হেঁটে হেঁটে যাইতাম, ওর সাথে কথা বলে বলে 45 মিনিট আমি প্রতিদিন চলে যাইতাম। তা আমার মানে অলরেডি ওর সাথে 3 বেলায় কথা হতো। তো ও আমাকে মানে প্রচুর ভালোবাসতো, আর ওর এই ভালোবাসা দেখে আমারও খুব ইচ্ছা যে অনেক ভালোবাসি ওকে। আমি যেদিন প্রথম মানে রিলেশন তো খুব ক্লোজ হয়ে গেছে, তো আমার খুব একদিন ওকে টাচ করার ইচ্ছা ছিল, দেখো একদিন আজকে ওকে টাচ করবো। তো ওই জীবন
আমাদের দেখা হয়েছে,
হ্যাঁ ওই যে বললাম কবরস্থানে ওখানে গিয়ে।
এছাড়া তো এমনি সামনাসামনি কখনো দেখা হয়েছে? তো অনেক দূর থেকে,
হ্যাঁ ও ভাবে ফার্স্ট দেখা।
এই সামনাসামনি দেখা না হতেই আপনার মনের মধ্যে চিন্তা হয়, এরকম চিন্তা ভাবনা এসেছে?
কারণ ওকে আমার এত ভালো লাগতো, খুব সুন্দর ছিল।
ওকে,
আর কথা তো প্রতিদিনই হতো, কথা হতে হতে মনে হয় যেন 1000 বছরের পরিচিত হয়ে গেছি।
ওকে,
এখন ওকে ইজি মনে হয়।
ওকে,
পরে জীবনকে বলছি, ওই যে জীবন আমার ফ্রেন্ড, ওকে বলছি দোস্ত ওর সাথে একটু দেখা করবো, এখন তুই একটু ব্যবস্থা করে দে। ও ঠিক আছে চল বিকেলে আমি সকালে যাবো, ও বাসা থেকে বাইরে হবে, একটা ব্যবস্থা হবে, ওদের এলাকায় যাই চল। তো জীবনের জীবন আমাকে সঙ্গে ওই 8 নম্বরে চলে গেলাম। তো যাওয়ার পরে ওকে বিকেলে ফোন যাচ্ছি, তো ফোনে কথা বলছি যে আমি আসবো। কো ঠিক আছে তুমি আসো, আমাদের বিল্ডিং পাশে আমাদের আন্টি আমাদের আত্মীয় একটা বিল্ডিং আছে, ওদের সিঁড়ির এখানে আসলে ওখানে তখন মানে থাকবে না, তখন তো ওখানে তোমার সাথে কথা বলবো।
কিন্তু
ওর মাথায় নেই যে আমি ওকে মানে আমার কিন্তু মানে প্ল্যান করছি আজকে ওকে আমি টাচ করবো। তো এরপরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে তখনও ফোনে কথা, ফোনে অলরেডি কথাই হচ্ছে। ওকে বলছি যে আজকে যদি দুই মাস সামনে আসো তোমাকে যদি কিছু বলবা। তো ও প্রথমে রেগে গেছে, রিকোয়েস্টের পরে প্রথম রাজি হয়নি, অনেক রিকোয়েস্ট করলাম। তো যেহেতু আমাদের সাথে মাঝে তো অনেক মানে কথা হতো, তো ও আর না করে নাই, কথা ঠিক আছে একটা হবে এর বেশি হবে না। তো ওই বিল্ডিং নিয়ে শিখলাম, ওকে প্রথমে ওখানে ইয়ে করলাম, কয়েক করলাম, তারপরে আমি আবার জীবন আবার চলে আসলাম। তারপর তো কন্টিনিউ ওর সাথে আমার ফোনে কথা হচ্ছে। এখান দিয়ে আমার ডিপ্লোমা সেকেন্ড ইয়ার পরীক্ষা চলে আসছে কাছাকাছি।
আচ্ছা,
সেকেন্ড ইয়ার উঠার পরে তখন ওর একটা ভাই ছিল রিয়াজ। তো ভাইটা ছিল একটু হ্যাবলা টাইপের। তো ও আর ওর যে বোন দুইটা, দুই সাথে একদম ক্লোজ ফ্রেন্ডশিপ সম্পর্ক। তো ও একদিন আমার সম্পর্কটা জেনে গেছে ওর ভাই।
আচ্ছা,
তো ওর ভাই যখন জানছে আমি একটু ভয় পেয়েছিলাম, তো আমাকে বলছে কোনো ভয় নেই, সমস্যা নেই, ও আর আমি খুব ক্লোজ, ও আমার কথা বলবে না। তো পরে ওর ভাইকে বলছে আমার ব্যাপারে, তা আমার সাথে একদিন ফোনে পরিচয় করেছে। তো এই একদিন দেখা করতে গেলাম, দেখাটা করে প্রচুরি হলাম ওকে, আমি প্রচুর নাস্তা টাস্তা করে একদম অবস্থা পুরো একদম ফিল করে দিছি। তারপরে জীবন যেটা বলছি জীবন ফ্রেন্ড, তো ওদের বাসায় সবসময় আসা যাওয়া হতো, একদম ক্লোজ হয়ে গেছে ওদের ফ্যামিলির সাথে। জীবন আমাকে খুব ভালো জানতো, তো ওদের ফ্যামিলি থেকে যে কোনো জায়গায় যদি ওদের তো প্রায় অনুষ্ঠানই হয় প্রতি মাসে এখানে ওখানে এলাকাতে, তো সবাই ওদেরকে দাওয়াত করে, কমিশনার ফ্যামিলি।
আচ্ছা,
ওরা যেখানেই যাবে না কেন জীবন আমরা যাইতে ফার্স্টে আমাকে ফোন করবে, মুশফিক তুমি কই? আন্টি আমি এখানে চলে আজকে আমাদের সন্ধ্যা দাওয়াত আছে, আমাদের বাসায় চলে আসবা। তো আসতে হয় নিউ উপায়, না আসলে আবার রাগ করবে। তো একদিন ওর নানুর বাড়িতে একটা আমাদের ইয়ে ছিল, দাওয়াত ছিল নানুর বাড়িতে। তো এখানে একটা কথা হচ্ছে যে আমার সাথে সিনের সাথে সম্পর্ক হয়েছে যে এটা কিন্তু বৈশাখী জানতো না, জীবনের ছোট বোন, কিন্তু ওরা বান্ধবী।
আচ্ছা,
কিন্তু ওই সিরিন ওকে কখনো বলে নাই, কারণ বলে নাই, বয়ে যদি ওরা মুখে বলে দেয় তাহলে জিনিসটা হাইলাইট হয়ে যাবে। তো এখান দিয়ে একটা কাজ হয়েছে কি, বৈশাখী যেটা ছিল আমি তো ওদের পাশে কন্টিনিউ আসতাম, তো বৈশাখী ও আমাকে মনে মনে লাইক করতো, তো বৈশাখীটা কখনো আমাকে বলার চেষ্টা করে না, আর আমি কখনো এটা বোঝার চেষ্টা করি নাই, আমি তো ওকে ছোট বোনের মতো জানি, জীবনের বোন তো আমার বোন। ওর ভিতরে আমি একদিন বুঝতে পারছি কিভাবে, যখন ও নানুদের বাড়িতে গেছিলাম, তো এই প্রায় 1 বছর ওদের বাসায় আমার আসা যাওয়া খুব একটা ক্লোজ, ওদের ফ্যামিলির সবার সাথে আমার একদম নিজের ফ্যামিলির মতো ক্লোজ হয়ে গেছে। এখন আমি যদি সারা রাত ওদের বাসায় থাকি, কেউ মানে মাইন্ড এই ব্যাপারটা কেউ করে না। ওদের নানুর বাড়িতে গেছি আর আমরা টেবিলে সবাই মানে খাওয়া দাওয়া করতে বসছি। রাতে খাওয়া দাওয়া করার পর আন্টি উঠে চলে গেছে, তো আমি ডাইনিং টেবিলের এই পাশে ও পাশে বসা, তো আসতে গিয়ে দরজাটা লক করে দিছে। আমি তো হঠাৎ করে একদম মানে অবাক হয়ে গেছি, দরজা অফ করলে কেন? বলছে আপনার সাথে আমার একটা কথা আছে। তো আমাকে তোর সাথে আবার আমার কিছু কথা কেন, আপনার সাথে আমার একটা কথা আছে, আপনি আমি অনেকবার বলার চেষ্টা করছি বলতে পারি না, কিন্তু আপনি আমাকে বলেন না, আমি তোকে আমি কি বলবো, আমার তো বলার কিছু নেই,
জীবনের ছোট বোন।
হ্যাঁ হ্যাঁ, জীবনের ছোট বোন। বলতেছে যে মানে অনেক কম দাঁড়িয়ে আছে যে বলবে, তো আমি বলছি কি বলবো বলে, এবার দাঁড়িয়ে থাকলে তো হবে না, আপনি কি বুঝতে দেন না আমি কি বলবো? আমি কি তুমি কি বলবো আমি কিভাবে জানি, আমি কি বুঝিনি, আমি বুঝতে গিয়ে প্রশ্ন করতাম। তো পরে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কোনো কথাই বাইরে হচ্ছে না। পরে তাই ওকে বললাম যে সিরিয়াসলি তুমি কি বলবা? তো এই অনেকক্ষণ চুপ করে থাকার পরে দরজাটা মানে খুলছে, খুলে আপনাকে আমার খুব ভালো লাগে এটা বলে এক দৌড় দিয়ে চলে গেছে।
ওকে ওকে, তারপরে
তখন আমার না রাস্তা কিছু গরম হয়, পরে আমি আবার পিছনে পিছনে দৌড়ছি রুমে গিয়ে, আমি গিয়ে দেখেছি আমি তোর এত বড় সাহসকে দিছে, তুই আমি তো তোর চিন্তা করছি কোন দিক দিয়ে, তোর চিন্তা ভাবনা কোথায়? আমি আর একদিন তো শুনি না তোর ফিটাই আনটি আন্টির কাছে সামনে নিয়ে ধরবো। পরে একদম কান্নাকাটির মতো হয়ে গেছে, পরে আমি কিছু বলি নাই, আমি যেহেতু মাইন্ডের ব্যাপার থাক ভাই চুপ, আমি ভাই তুমি এই ব্যাপারে আর কোনোদিন আমার সামনে এটা বলবা না, আর যদি বলো তাহলে আমি কিন্তু জীবনের কাছে কমপ্লেন করবো। তো আচ্ছা ঠিক আছে, তো চলে গেছে। তখন থেকে তার মন মানে আমার আমাকে আর ভালো জানতো না, ওদের আগে যেরকম আদর করতে বাসায় গেলে কোনো কিছু লাগলে, আমি একদিন অসুস্থ হয়েছিলাম, মাথা ব্যথা ছিল, তো আমি তো ম্যাচে শুয়ে আছি একা একা, যতদিন আমার অতিবাহিত হচ্ছে ও ততই সিরিয়াস হচ্ছে, এটাই ওর সমস্যা। আমার কাছে মানে লাগতেছে কি মানে আমি যত আমি চাইতেছি আমাদের জিনিসটা ধীরে ধীরে যাক, ধীরে ধীরে যাক, আমার মনে তো টার্গেট আছে যে আমার ডিপ্লোমাটা শেষ হবে, আর ওর গতি যেভাবে দেখতেছি মানে প্রথম এক মাস দু মাস আগে তো ও মানে এটাকে একদম সিরিয়াসলি নিয়ে নিছে, কঠিন ভাবে নিয়ে নিছে, মানে ও আমাকে ছাড়া থাকতে পারতেছে না, আর ওর যন্ত্রণায় আমি আমার ওই যে টিউশন গুলো করতে পারতেছি না, তখন আমার ওর প্রতি একটু আবার টেনশন আসে গেছে, কিন্তু ও এত ডিস্টার্ব করলে কেমনে হবে, লাভ তো ওকে আমি করি, আমি তো অবশ্যই বেশি লাভ করি ওকে, কিন্তু ওর জন্য আমি টিউশন করতে পারি না, টিউশনে গেলে শুধু কল দেয়, তো টিউশনে একদিন দুদিন তিন দিন বিরক্ত হয়ে যায়, তারপর কি করি টিউশন আসলে মোবাইলটা সাইলেন্ট করে পকেটে রাখি, ও কল দিতে থাকে এখান থেকে কল আসতে থাকে, আমি এখানে টিউশন করাই, তারপরে রাতে যখন মোবাইলে টাকা শেষ হয়ে যাইতো আমার, তো ও কি করতো ওর দুলাভাই একটা থাকতো চৌদি, ওর সাথে আবার খুব খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, দুলাভাইয়ের সাথে দুলাভাই কি করতো SMS করে ওই মোবাইল কার্ড পাঠাইতো নাম্বার ওর মোবাইলে পাঠাইতো, ওইটা SMS করে আমাকে দিত।
আচ্ছা,
তো ভালো মোটামুটি চলতো, তো ওই জানতে জানতে যে একদিন চান গাবাসিকে বড় যে মাঠ যেটা নতুন চান গাবাসিকে পুরাতন চান গাবাসিকে ওখানে একটা মেলা হয়েছিল, তখন মেলার সময় বলছে যে আমি বিকালের দিকে আম্মা সব আমাদের সবাই সবাই মেলা যাবে, তুমি একটু মেলা আসবা, আমাদের দেখা হবে, তারপর আচ্ছা ঠিক আছে, তো আমি আর জীবন গেলাম, তো ও আমার বলছে দেখো ওই যে নাগরদোলা যে পাশ দিয়ে আগো, তুমি ওপাশ দিয়ে থাকো, আমি নাগরদোলা দেখতে যাবো, ওখানে সবাই হা করে দেখা থাকবে, আমি পিছন দিয়ে আসবো, তারপর আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে গেলাম, তো আসতে পিছন দিয়ে আসে আমরা এক জায়গায় দাঁড়ালাম, পাঁচ মিনিট কথাটা বললাম, বলে তারপরে ও আবার ওর ফ্যামিলির সাথে বাসা চলে গেছে, আমি আবার আমাদের বাসা চলে গেলাম। তো আসার পরে ও কি করতো প্রতিদিন স্কুল চারটা ছুটি হতো, সাড়ে তিনটা প্রতিদিন স্কুল থেকে বাইরে মাঝে মাঝে বাইরে আমার ফোন দিয়ে তুমি কই, হ্যাঁ আমি তখন ওই টাইমে তার বাসে থাকি, আমি সাড়ে তিনটার দিকে তিনটে আমার টিউশন আছে, তো ও টিউশন কি করছি চারটা টিউশনটাকে আমি পিছ নামাই দিছি, আমার সন্ধ্যা এক ঘন্টা ফ্রি থাকতাম, ওই চারটা টিউশনটাকে আমি ছয়টা নিয়ে গেছি, ওই সব ফ্রি টাইমটাকে নিয়ে গেছি, তাতে আমি কই বিকালবেলা যাতে এদিক দিয়ে একটু চান টাচ করে তারপরে যাবো।
আচ্ছা,
তো আমি চারটার দিকে রওনা দিতাম, তো কি করতো তিনটা বাজে বাইরে আমাকে ফোন দিত যে আমি স্কুল থেকে বাইরে গেছি, বাইরে তো আসবে চারটা বাজে, তুমি আমাকে বাসা নিয়ে আসো, আমি কি তোমার ভাইয়া আসি খুঁজবে না, ও আসে আবার এই ঘুরি ফিরে চলে যাবে, তো আমি চলে যাইতাম, ফোন দিলে গায়ে গেঞ্জিটা গায়ে দিয়ে একদম মানে চিপাগুলি একটা ছিল চিপা দিয়ে একদম তাড়াতাড়ি চলে যাওয়া যাইতো, তো ওখানে যাইতাম ওকে স্কুলের সামনে থেকে নিতাম রিক্সা করে, আবাসিকে বিদায় দিয়ে দুজন রিক্সা কথা বলতে গেট পর্যন্ত আসে আমি নেমে ওকে দিয়ে দিতাম, এবার পাইসি মুখে আমি আনা করতাম, কিন্তু ওদের ফ্যামিলি জানতো না, শুধু ওর ভাই জানতো, ওর ভাই দেখতো মাঝে মাঝে যে আমি ও যাইতে যে রিক্সা দিয়ে ওর ভাইয়ে ও দিক দিকে আমরা রিক্সা দিয়ে চলে আসতেছি।
আচ্ছা,
তো ওর ভাই কি করতো আমার সামনে নামতো না, আমাকে ওভার করে সামনে চলে যাইতো, তারপর রিক্সা থেকে নেমে তা আমি ওকে দেখলো আমি নেমে যাইতাম, নেমে ওরা ভাই বোন দুজন চলে যাইতো, আমি আমার বাসায় চলে যাইতাম। এরপরে এইভাবে কিছুদিন যাওয়ার পরে তো ও আমাকে একটা নাম দিয়েছিল, তোমাকে আমার মুশফিক নাম ডাকতে ভালো লাগে না, তোমাকে আমাকে নাম দেব, তাহলে কি আমাকে চিন্তা করে পাইছ, হ্যাঁ পাইছি, আমি তোকে মানিক ডাকবো, আমি কেন তুমি আমার মানিক না, আমাকে হ্যাঁ ডাক, আমি সেটা তো অবশ্যই, তো আমি ওকে তো আমার জান ডাকতাম। তো ওদের একটা পরীক্ষা ছিল সিক্সে যে পরীক্ষাটা, তো পরীক্ষা দেওয়ার পর সেভেনে উঠবে, তো এখান থেকে আমারও আবার ফার্স্ট ইয়ার পরীক্ষাটা শেষ, আমি সেকেন্ড ইয়ার উঠে গেছি, উঠে যাওয়ার পরে আবার বাড়িতে গেলাম, গ্রামে গেছি, গ্রামে গিয়ে প্রায় সাত আট দিন থাকি বাড়িতে গেছি, কথা বলা একটু কমে গেছে, বাড়িতে গেলে সমস্যা আম্মা এরা দেখবে সবাই দেখবে এটা সেটা, তো আমি ওকে যাওয়ার সময় বলে গেছি যে আমি বাড়ি যাইতেছি তুমি আমাকে রাতে একটু ফোন দিও না, আর আমি যদি দিনে সময় পারি, কারণ আমাদের বাড়িতে ফোন রাতে কথা বলার কোনো সিচুয়েশন নেই, কারণ গ্রাম তো রাত নয়টার দিকে সবাই ঘুমিয়ে যায় সবাই, আর রাত যদি আমি এত রাত জাগন দেখি শুনে তাহলে তো একটা খারাপ বিষয়, আর যদি কয়েকদিন তুমি রাতে কল দিও না, আমি যথেষ্ট সময় পাই আমি বিকালে সন্ধ্যা তোমাকে কল দেবো, তো ওকে কোনোরকম বুঝাই রাখছি, আচ্ছা ঠিক আছে। তো অনেক কষ্ট করে যেখানে সাত আট দিন থাকার কথা ওখানে আমি পাঁচ দিন ছিলাম বাড়িতে,
ওকে
ওর দেখতেছি যে মানে ও বেশি সমস্যা, রাত্রি এগারোটা বাজে এমনি খেলে কল দিয়ে থাকে দিতেই থাকে, এত মানার পরেও তার কল মিস হতো না।
আচ্ছা,
পরে কি চলে গেলাম, তো ওদের বাসায় যখন আমি চান গাবাসি আট নাম্বারে যাই দেখা করতে, আমি প্রায় সময় কিন্তু একদিন পরে চলে যাইতাম, আমাদের সাথে সামনাসামনি দেখা হতো কম, এই জিনিসটাই সমস্যা, ওদের বাসা তো দোতলায় ছিল, ও ব্যালকনি দাঁড়ালে আমি নিচে দাঁড়াইতাম, তো অল্প একটু ডিস্টেন্স থাকতো, এখানে দাঁড়া দাঁড়িয়ে আমরা অনেক মানে প্রতিনিয়ত দেখাগুলো এইভাবেই হতো আমাদের, তো ওদের ওখান দিয়ে বিল্ডিং এর পিছনে গেলে একটা খালি জায়গা থাকতো, ওই খালি জায়গায় গিয়ে আমি দাঁড়াইতাম। ওখান দিয়ে ছোট ছোট কিছু গাছ গাছালে ছিল, যার কারণে ওদের বাসা থেকে কেউ আসতো না, দেখতো না। আমি ওখানে দাঁড়াই থাকতাম আর মোবাইল কানা থাকতো, আর ও এসে ব্যালকনি দাঁড়াইতো, ফোনে কথা বলতাম আর একজন একজনকে দেখতাম। এভাবে দেখে আধা ঘন্টা ওখানে সময় কাটাই, এরপরে আমি আবার চলে আসতাম। তো আসার পরে হঠাৎ করে একবার কি হলো, ওর চার্জারটা নষ্ট হয়ে গেছে। ও তো ওর তো বাসায় যে ফোন ইউজ করে কেউ জানে না, শুধু ওর ভাই জানে। এখন ওর গেছে চার্জারটা নষ্ট হয়ে, এখন পড়ছে বিপদে। আমার বলে আমার তো চার্জার নষ্ট হয়ে গেছে, এখন চার্জার কিভাবে কিনবো, আমি খুব সমস্যায় আছি। তারপর বলছে আচ্ছা ঠিক আছে আমি চার্জার কিনতেছি, কিভাবে দেবো? তো আমাকে বলছে তুমি চার্জারটা নিয়ে আসে আমাদের আমাদের গেট তখন লক থাকবে, বিকাল চারটায় আমি গেটের সামনে থাকবো। তো তুমি, আমি দরজা খুলবো না, তুমি আমাদের পাপোশের নিচে আমার চার্জারটা রেখে তুমি চলে যাবা। তো আমি একটা অটো চার্জার কিনলাম, কিনে ওই যে পাপোশের কর্নারে ঢুকে দিয়ে তারপরে আসে বার আসে কল দিচ্ছি যে চার্জার রেখে আসে। পরে আকার ওখান থেকে চার্জারটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে আবার চার্জ, ওর ব্যাটারি ছিল দুইটা, ওই একটা অ্যাপসা সবসময় চার্জ দিয়ে রাখতো।
আচ্ছা,
নেওয়ার পরে কথাবার্তা চলতেছে ভালো, চলতে চলতে এরপরে জীবন, জীবনকে আমি একদিন একটু বললাম যে জীবন রিলেশনটা তো আমাদের এই অবস্থা, দেখো মানে সেদিন তো মাঝে মধ্যে এমন এমন একটা কথা বলে, ডিসিশন নেই, এই মানে খুব সিরিয়াস, আমাকে একদম মানে ঘুরে ফেলে। আর ও প্রচুর পরিমাণে এখন আমার ডিস্টার্ব শুরু করছে, আমার পড়াশোনায় খুব খারাপ, আমার পরীক্ষায় এখন খুব কোন মানে প্রথম শ্রেণী দিয়ে দিয়েছে, ইয়ারে উঠে যে সে ফার্স্ট সেমিস্টারটা দিছি একদম খারাপ হয়ে গেছে,
মানে
পরীক্ষা কিছুই নেই, মন টন সব খারাপ হয়ে গেছে। ওর ওর তো ওর চিন্তা তো মাথা থেকে ফেলানো যায় না, কারণ ওকে আমি আমি প্রচুর লাভ করতাম। আবার আমার পড়াশোনার চিন্তাটাও আমাকে পেন দিত, পরীক্ষার রেজাল্ট দেখে তো মন টন সব খারাপ হয়ে গেছে। তারপরে তো একদিন তো শিরিন আমাকে দুপুরে ফোন দিছিল, তো আমরা কলেজ থেকে বাইর হয়েছি, বাইর হয়ে চান করছি হাঁটতে হাঁটতে। তো আমি বলছি আর ভাবছি না, আমি আমার রিকোয়েস্ট করছিল একটু দেখানোর জন্য, হঠাৎ করে ওদের কথা বলছি আর মানে ও কোন দিক দিয়ে চিন্তা করছে জানি না, রেগে গেছে আমার ফলে। তুমি হুট করে ফ্রেন্ড নিয়ে আসছো আমাকে দেখাবা, এটা কি? আমি এটা কি মানে আমার ফ্রেন্ডের তোমাকে দেখতে চাইছে, আর তুমি যদি সময় থাকে বলবা, না বললে বলবা না, তুমি রাখতেছো কেন? মানে ও আমার সাথে হঠাৎ করে এটা নিয়ে একদম রেগে গেল। মানে সমস্যা হলো কি, আমি ওকে যদি জানাইতাম যে আমার একটা ফ্রেন্ড আসবে তোমাকে দেখার জন্য, তাহলে যদি হুট করে বলছি যে আমার ফ্রেন্ডের আসছে তুমি একটু বাইরে হতে হবে, ওর কাছে কি লাগছে আমি জানি না, কিন্তু রেগে গেছে আমার উপরে। রেগে যাওয়ার পরে রেগে গেছে আমার মন খারাপ হয়ে গেছে, কিন্তু আমার ফ্রেন্ডের সামনে আমার কথা বলতে খুব খারাপ লাগছে। তো এই আমি মোবাইলটা একদম অফ করে দিয়েছিলাম, আমি আর রাত্রে মোবাইল খুলে নেই। পরের দিন আর মোবাইল একদম মানে আমি ভাবছি একদম তিন চার দিন অফ করে রাখবো, তাহলে আমি একটু মুক্তি পাবো। তো প্রথম দিন অফ করে রাখছি, দ্বিতীয় দিন অফ করে রাখছি। অফ করে রাখার পর কি হলো, এ তো ট্রাই করতে 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 শেষ আমাকে পাচ্ছে না, এ কি করছে একদম একটা চি ইঞ্জিনিয়ার সোজা কমিশনারদের বাসায় চলে আসছে, জীবনদের বাসায় চলে আসছে, আইয়া খুঁজতেছে আমাকে। ওদের বাসায় আমাকে পায় নাই, জীবনরে বলতেছে জীবন ভাই মুশফিক কই? তো বলতেছে কি জানি আমি যাই না, ও তোর বাসায়। তো ও আবার আমার বাসা চিনে না, বলছে আপনি একটু বাসা যান, ওকে একটু নিয়ে আসেন, সারা আমার কথা আছে। তো এ বলছে আমার বাসায় গেছে, কি সমস্যা? ওই যে আসছে তোরা ডাকতেছে। তারপরে গেলাম, গিয়ে দেখলাম যে অবস্থা চিনতে নিয়ে ওদের বাসায় চলে আসছে। তো পরে আবার আমি ওখানে গিয়ে ঠাই বুঝাটে যে ওকে কথাটা বললে, তারপর ওকে চিনে দিয়ে ও আবার ওর বাসায় পাঠিয়ে দিছে, তো ও চলে গেছে। তো এ পাখি মানে জীবনের সাথে আমার সময়টা খুব ভালোই কাটতেছে। তো জীবনের সব ব্যাপারে মানে আমাকে যেমন আমার মাঝে মধ্যে কলেজে যাওয়া, যেহেতু বাড়িতে টাকা পাঠালে সবসময় পকেটে থাকে না, তো মাঝে মধ্যে আমার কলেজে আসা যাওয়ার সময় অনেক সময় থাকে না, টাকা হেঁটে আসতে হয়। তো আমি জীবন কাছে চাইতাম না, কিন্তু আমাকে বুঝতো, তো আমাকে পকেটটা একটা 100 টাকা নোট বার করে দিত, নিয়ে যা তো পরের সময় আমার দিয়ে দিস। তো আমি টাকা দিলে আমি আস্তে একটা রিক্সা নিয়ে নিতাম, রিক্সা দিয়ে আমি আরামে কলেজে চলে যাইতাম। আমার মাঝে মধ্যে ওকে আমি হেল্প করতাম। তো ও কি করছে, একবার ওদের বিদ্যুৎ বিল আর গ্যাস বিল আসছিল 4,500 টাকা, তোরা মা দিছে ওরা দেওয়ালা, ওইটা না দিয়ে এটা দিয়ে সে কি করছে, ওই যে নতুন একটা মোবাইল বাড়িছে, মোবাইল কিনে ফেলছে ওর গার্লফ্রেন্ডকে দেবে। এখন তো পরের বিদ্যুৎ বিল লোক আইসা বাড়িতে দিয়েছে চিল্লানি, বলতেছে তো আমি তো বিল ফাটিয়ে দিছি আন্টি, বলতেছে ও বলতেছে না বিল আমার দেয় নাই। তো ও কি করছে, কোথাও টাকা পায় নাই, তো এখন এত টাকা ওকে ধার দিবে কে? লাস্টে গেছে আমার কাছে, আমার কাছে তখন একটা টাকাও নেই, তখন আর ও আমার কাছে চাইলে আমি যেভাবে হোক টাকাটা দেওয়ার চেষ্টা করি। তো তখন আমি কি করবো, আমার ভাইয়া আমার জন্য একটা মোবাইল ফাটাছিল, মোবাইলটা কিন্তু দাম ছিল ভালো, তখন 11,000-12,000 টাকা দাম ছিল। তখন আমি কি করছি, আমার একটা আঙ্কেল দোকান ছিল, ওখানে থাকতে থাকতে আঙ্কেলের সাথে একদম গভীর, ওখানে বাকি টাকি যা খাইতাম ওখানে ওনার দোকানে খাইতাম। তো ওনার দোকানে গেছি, যাই আমি আমার মোবাইলটা বন্ধক দিছি আঙ্কেলের কাছে।
আচ্ছা,
বলছি আঙ্কেল আপনি আমার মোবাইলটা রাখেন, রেখে আমাকে 4,000 টাকা দেন, আমি দুদিন পরে আপনাকে টাকাটা দিয়ে দিবো আর দিয়ে মোবাইলটা নিয়ে যাবো। তো কি করছি, মোবাইলটা দিয়ে দিলাম বন্ধক, দিয়ে 4,000 টাকা নিয়ে রাত্রে দিছি। ও বিদ্যুৎ বিলের গ্যাস বিল দিয়েছে, আমাকে বলছে পরদিন বিকেলে দেবে, পরদিন বিকেলে আমার টাকা দেয়নি। এখন আমি পড়ছি বিপদে, আমার মোবাইল তো বন্ধ, আর আমার মোবাইল তো বন্ধ রাখা যাবেই না। ওখান দিয়ে ও ট্রাই করতে করতে শেষ, ও তো টেনশনে পড়ে গেছে যে আমার মোবাইল হঠাৎ করে না বলা ছাড়া তো মোবাইল আমার বন্ধ হয় না কখনো। একটা দিন মোবাইল বন্ধ, রাত্রে জীবনের খুঁজতেছি আমি পাই না। ও কই গেছে ওর কোনো খবর নাই, আমার টাকা দিবে কে, আমি মোবাইল ছুটাবো। সারা রাত আমি টেনশনে আছি, ছুটাতে পারিনি, পরের দিন খুঁজে পাই না। লাস্টে আমি নির্ভয় আন্টির কাছে গেছি, তখন আন্টিকে বলছি বিস্তারিত, জানটি এভাবে হয়েছে, এটা এইভাবে এভাবে আমি টাকা দিয়ে জীবনের পাই না, জীবন কি করছে ও টাকা, ও অ্যারেস্ট করতে না পারে ওর পুপির বাসা চলে গেছে, তো পরে আন্টি আমার টাকা দিয়ে দিছে, আমি টাকা দিয়ে দিছি, তারপর আমি মোবাইলটা ছুটাইছি, মোবাইল ছুটাই পরে ও আসছে, আসার পরে ওর মোবাইল দুদিন বন্ধ রাখছে, মোবাইল খুলছে, আমি কল দিতাম, আমি বলছি তুই অ্যারেস্ট করতে না পারলে আমার বলতি, আমি তো তোকে জোর করে টাকা নেবো না, তুই অ্যারেস্ট করবি না, অ্যারেস্ট না করতে পারলে একটা ব্যবস্থা তো হবে, তুই হুট করে চলে যাস কেন, চলে গেলে তার সমস্যা সমাধান হবে, তোকে তো আবার আসতে হবে। তো ইয়ে দিয়ে করে মোটামুটি ওইটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে তো হঠাৎ করে শিরিনে পরের দিন আমাদের রিলেশনটা কিন্তু খুব গভীর হয়ে গেছে, মানে প্রতিদিন রাতে কথা বলতাম আড়াই ঘন্টা, বিকালে সকালে তিন বেলা কথা বলতাম, কথা বলার পরে তোরও আমি একটা গিফট দেওয়ার চেষ্টা করি, মানে আমি তো চিন্তা করছি তোমাকে তো মানে ওকে কখনো কোনো কিছু দেওয়া আমার হয় নাই, তো আমাদেরকে আমাদের রিলেশনটাই চলে ভালো, শুধু মোবাইলই মানে ফোনে আলাপ চলতো বেশি, আর যদি যখন মন চাইতো বিকালবেলা ওদের ওই বিল্ডিং এর পাশে চলে যাইতাম, ওদের গানে দেখে বিকালে চলে আসতাম, এভাবেই আমাদের রিলেশন হতো, আর বেশিরভাগই ফোনে আলাপ হতো। তো এই ওকে আমি একটা গিফট দেওয়ার চেষ্টা করি, তো ওকে বলছি তুমি কি পছন্দ করো, তো ও বলে ও বলছে আমার তেমন কোনো পছন্দের জিনিস নেই, আমার আপাতত এমনিতেই ভালো লাগে, আমার তোমার আর কিছু লাগবে না, আমি বলছি না বলো না যে একটা জিনিস তো থাকতে পারে না, তো ও বলতেছে আমি সবচেয়ে ওর বেস্ট কালার ছিল ব্লু কালার, বলতে তুমি একটা ব্লু কালার শার্ট পরবা এটাই আমার সারপ্রাইজ, আমাকে দেওয়া লাগবে না, তো ব্লু না ওই যে মানে বেগুনি বেগুনি, তো এই তখন বলছি তুমি একটা শার্ট কিনো এর কালার, তো ঠিক আছে ও বলছে আমি একটা শার্ট নিলাম একটা গেঞ্জি নিলাম, তো এই মানে ওর পছন্দের জিনিসগুলো আমি বেশি ইউজ করার চেষ্টা করতাম। তারপরে তো ও ছিল একটু ডিজিটাল টাইপের, ও কি পড়তো টপস পড়তো মানে সুইচ পেন গুলা পড়তো, তখন আমার কাছে একটু একটু বিরক্ত লাগতো, আমি বলতাম যে যখনই আমার সামনে আসে তখনই আমি দেখি, তো তুই ঠিক ওকে আমি বললাম যে তুমি এই পোশাক পরে কখনো ইয়ে করতে পারবা না, যে কত কোথা যাবা না আর তুমি এই পোশাক পরবা না, যখন যেদিন আমার সাথে বাইর হবা সেদিন পরবা, আর এর বাইরে এই পোশাক পরবা না, বলতেছি কেন, আমি বলছি না এটা আমার নিষেধ আছে এটা তুমি কোনোদিন পরবা না, তো তখন থেকে পড়তো বাসায় পড়তো, আমি যেদিন বিকেলে যাই দেখতাম পরে বাসায়, কিন্তু ওই বাইর হইতে আর পড়তো না, বাইরে নর্মাল ড্রেস পরে বাইরে, তো হঠাৎ করে একদিন মানে কি জানি ওর কাজ, ওর একটা কাজিন ছিল, তো কাজিনের সাথে আমাদের বিষয়গুলো সবসময় শেয়ার করতো, আমাদের সাথে যাই কথা হতো কাজিনের কাজিনের সাথে এগুলো ও শেয়ার করতো, তো কাজের কাজিনটা ছিল ওর অনেক সিনিয়র ছিল, তো কাজিনটা ওকে একটা পরামর্শ দিছে যে ছেলেটা ও একটু আবার আমার মানে শিরিনটা ছিল একটু খাটো, তো আমি তো একটু লম্বা টাইপের ছিলাম আমার একটু স্বাস্থ্য ছিল, তো ও আমার তুলনায় একটু খাটো, তো ওর ওই কাজিনে একটা মানে কু পরামর্শ দিছে ওকে, সেটা ছিল এটা যে ছেলেটা মনে হয় তোকে হয়তো এখন যেরকম সিরিয়াস লাভ করে মনে হয় তোকে লাভ কর, যদি তোকে ভুলে যায় যদি ভুলে যায় কারণ তুই একটু খাটো, তোদের মাঝে তোরা ম্যারেজটা করে ফেল,
বিয়েটা করে ফেল,
হ্যাঁ বিয়েটা করে ফেল।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে পারি, আমরা বিরতির পর আবার ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। যারা জীবনের গল্প বলতে চান তারা ফোন করতে পারেন আমাদেরকে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি আমাদেরকে ফোন করুন 0961389282 এই নম্বরে, চলে আসুন ফেসবুকে, আমাদের ফেসবুকের পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, পেজটি আছে আর জি কেবরিয়া নামে, ওখানে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আজকে এখানে জীবনের গল্প বলছে মুশফিকুর রহিম মুশফিক, তার জীবনের গল্পে ফিরতে চাই, আর আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, হ্যালো 8920 স্পেলিংটা হচ্ছে HELLO 8920। বলুন তারপর ওকে বুদ্ধিটা দিয়েছে?
হ্যাঁ, তো ওই ওকে বুদ্ধিটা দেওয়ার পরে তো রাত্রে 12টা বাজে আমাকে ফোন দিছে, আমাকে ফোন দিয়ে বলতেছে তোমাকে আজকে একটা সিরিয়াস ব্যাপার বলবো, কিভাবে নাও জানি না তবে আমার ব্যাপারটা সিরিয়াস হতে হবে। বলছি কি সিরিয়াস ব্যাপার, যে বলো না শুনো না, এখনো শুনলাম না, এত ব্যাপারে না শুনেই আমি মতামত কেমনে দেবো। পরে ও বলতেছে যে তুমি কি আমাকে বিয়ে করতে পারবা, তো আমি মানে অবাক হয়ে গেলাম, আমি ওকে বলছি যে আমি তোমাকে তো লাভ করি আর তোমাকে অবশ্যই বিয়ে করবো, আর সেটা সময়ের ব্যাপার লাগবে, আমি এখন মাত্র ডিপ্লোমা সেকেন্ড ইয়ার ফাইনাল দেবো আর তুমি মাত্র এখন ক্লাস 7 উঠবা মাত্র পরীক্ষা দেবা, তো তুমি এইভাবে হুট করে তোমাকে এই সিদ্ধান্তটা দিল কেন, কে দিছে আর তুমি কার বুদ্ধি দিয়ে কার শুনবে, তুমি তো আমাকে জিজ্ঞাসা তো কোনো কাজ করো না, এই বুদ্ধিটা তুমি কোথেকে নিলা? পরে বলতেছে বুদ্ধি বুদ্ধি যদি নেই এই আমি যেটা বলছি সেটা সেটা তোমার কাছে কেমন লাগছে তুমি আমাকে জানাবা, আমার সিদ্ধান্ত এটা। তো তখন ওর উপর আমি কোনো চাপাচাপি করতাম না, কারণ ওকে আমি আমার কাছ থেকে অনেক লাভ করতাম, কারণ দেখতেছি ও আমাদের তুলনায় ওদের অবস্থাটা ভালো। তারপর এই দিকেও চিন্তা করতাম, তারপর দেখতেছি এমনিতে ও খুব সুন্দর ছিল, তো এই জন্য ওর কথা মানে ওর কথাগুলো আমি সহজে পালাইতাম না। পরে আমি ঠিক আছে আমি চিন্তা করে দেখি তোমাকে জানাবো। পরদিন কল দিল, এখন এই যে মানে ও একটা চিন্তা মাথায় ঢুকছে, ও আর আগে ফোন দিয়ে কত কথা আমাকে জিজ্ঞেস করতো, মানে মানে অনেক রোমান্স টাইপের কথা বলতো। ওই দিনের পর থেকে আর কোন রোমান্সের কথা ওর ভিতরে নেই, ওর শুধু মাথায় চিন্তা একটাই, আমাকে ফোন দিয়ে শুধু এই কথাটা জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করতে করতে একটা মাস আমি পুরো বিরক্ত হয়ে গেছি ওর উপরে। বিরক্ত হওয়ার পর থেকে ওকে বলছি যে এইভাবে ইয়ে করলে রিলেশন ব্রেক আপ করে দেবো। আমি ওর জন্য টিউশন করতে পারতাম না, এরপরে তিন চারটা টিউশন ছিল, দুটা ছেড়ে দিছি। এখান থেকে আবার মানে জীবনের সাথেও রিলেশন চলতো, খুব ভালোই চলতো, চলতে পারতো। ওদের মধ্যে একবার ওই ওর গার্লফ্রেন্ড কে নিয়ে একটা জগদাদাটি করছিল, পরে আমি আবার নিজে গিয়ে ওদের এটা মিট করে দিয়েছিলাম, মিটিট করে দিয়েছি। তারপর কারণ ওদের বাসায় দাওয়াত দিছি ওকে চম্পাকে, জীবনের বাসায় জীবন আম্মা আবার ফ্রি একদম।
আচ্ছা,
তো ওকে আনছি বাসায় এনে খাওয়া দাওয়া করেছি। তো যখন জীবন আম্মা মেয়েটাকে দেখছে, জীবন আম্মা মেয়েটাকে পছন্দ করে নাই, জীবন আম্মা আমাকে বলছে কুমুসুকে এই মেয়েটাকে, এই মেয়েটাকে আমার একদম ভালো লাগে না, জীবনকে বলবা যদি পারে ওর সাথে রিলেশনটা ব্রেক আপ করতে, একে আমার একদম ভালো লাগে না, ওকে আমি আমার ঘরে বউ করবো না। তারপর আমি যখন জীবনকে বলছি, জীবন খুব রাগ হয়ে গেছে তখন, এই তখন থেকে আমাকে একটু খারাপ জানতো। জীবন ভাবছে যে আমি তার মাকে এই কথাটা আমি বলছি, এবং তারপরে যে এই যে ওদের রিলেশনটা ভাঙার জন্য আমি একটা চাল তৈরি করছি। এই তখন ওই দিন থেকে আমার এই জিনিসটা মাথায় মানে অর্ডার মানে অলরেডি মাথায় নিয়ে নিছে, তখন থেকে বুঝতে পারতাম যে আমার থেকে একটু আলাদা আলাদা চলার চেষ্টা করতে। তো তারপরে এখান থেকে আবার সেদিন রাতে কল দিত, এই ব্যাপার নিয়ে সবসময় টেনশন। পরে আমি মানে কি আমি চিন্তা করছি আমি কি করবো, আমি একটা সিদ্ধান্ত নিই যে ওর কথা রাখবো না কি করবো। এবার আমার ফ্রেন্ডদের ওই যে সাকিব আর নাইমের সাথে শেয়ার করলাম যে এখন কি করা যায়, ও তো এই মানে পাগল হয়ে গেছে, ও যাবে পালায় বিয়ে করবে, এটা করবে সেটা করবে, এখন আমি কি করবো। ঠিক আছে রাত্রে কল দিলে আমরা কথা বলবো। পরে সাকিব আর নাইম এক ঘন্টা কথা বলছিল শিরিনের সাথে, শিরিনে এক ঘন্টা কথার পরও ও বলছে ফোনটা আপনাদের কথা শেষ, ফোনটা মুশফিককে দেন, তারপরে আমি কথা বলতেছি।
ওকে,
তারপরে ফোন আমাকে দিছে, বলছে যে তুমি ওদেরকে ফোন দিছো কেন, ওরা আমাকে কি বলবে, আমি কি ওদের সাথে কম বুঝি নাকি। আমি বলছি না তুমি তো অনেক বেশি বুঝো। তারপরে বলতেছে যে আমি যেটা বলছি সেটাই হবে, কালকে আমাকে জানাবা, আর তোমাকে অনেকদিন সময় দিছি এবং কালকে লাস্ট আমাকে জানাবা। পরে আর কি করে, কালকে রাত্রে আবার পরদিন যখন আবার ফোন দিল, বিচার দেখা করতে গেছি, তখন আমার সাথে কথা বলে না, দেখা করার সময় যখন গেছি মোড অফ করে ব্যালকনি দাঁড়াই ছিল শুধু, তাকে অনেকক্ষণ দেখলাম কোনো কথা বলে নেই। তো পরে আমি আবার চলে আসলাম, তো রাত্রে যখন মোড অফ খারাপ দেখলাম, তারপরে আমি আবার রিজি হয়ে গেছি, বললাম তো বলে আমি ঠিক আছে কালকে আসবো, আমি এমনি বলছি কালকে আসবো, মানে ওই ও কিন্তু পুরো প্ল্যান নিয়ে আসছে, আমি যখন আসবো বলছি ও বাসা থেকে বাইর হওয়ার জন্য পুরো প্ল্যান নিয়ে চলে আসছে, ব্যাগ ব্যাগ সব রেডি করে। আমি তো মানে আমি জানি যে আমি যাবো বলছি, ও ইজি থাকবে, আমি আবার চলে আসবো। পরে আমি যখন গেছি সাতটা যখন বাজিয়ে আসবে, তখন নিজের কাছে কেমন একটা ভয় লাগতেছে, বুকের ভিতরে কি ডুব ডুব করে কাঁপ শুরু করছে আমার, মানে ওই জায়গায় মনে হয়েছে যে আসলে ও চলে যাবে আমার সাথে, চলে গেলে আমি কোথায় যাবো, আমি তখন কোনো প্ল্যানিং করিনি, যখনই আমি উঠবো কোথায় যাবো কোথায় খাবো কি কি করবো, তখন আমার এই মাথা পিছিয়ে চিন্তাগুলো আসছে, তখন আমার বুক মানে প্রচুর মানে একটা ভয়ের কাঁপতেছি আমার মনে হয়। তো আমি স্কুলের সামনে থেকে চলে গেছি বাসায়, ডাইরেক্ট আমার বাসায় চলে মোবাইল অফ করে ঘুমাই গেছি। পরের দিন সকালবেলা ঘুম দিয়ে উঠলাম, কলেজ করলাম, এর সকালে আমার আর কল দেয় নাই, বিকালও কল দেয় নাই, রাত 12টার দিকে আমাকে কল দিছে, দিয়ে আমাকে প্রচুর বকা দিছে। পরে আমি তখন কিছু বলি, যেহেতু আমি চলে আসছি আমি জানি আমার অন্যায়, তো আমি আর ওকে কিছু বলি, ও আমার যাই বকা যা করছে আমি চুপ করে শুনে রয়েছি। পরে ও এই সিদ্ধান্তে স্থির হয়ে গেছে। আমি যখন
বাসায়
সিদ্ধান্ত যখন ছিল যে আমাকে বলছে যখন রাতে বকা যাওয়া করার পরে তো আমি চুপ ছিলাম, তো পরে আমাকে আবার বলছে যে এখন কি করবা।
না ওর সিদ্ধান্তটা কি ছিল?
হ্যাঁ ও কথা হচ্ছে যে
ও আপনি যদি বিয়ে না করেন তাহলে কি?
হ্যাঁ ও বলছে যে প্রথম দিন বলছে যখন আমি চলে আসছি রাতে, বলছে যে আজকে চলে আসছো কালকে আর আসবা না, কালকে ওখানে দাঁড়িয়ে থাকবা, আমি বাইরে হওয়া পর্যন্ত ওয়েট করবা। তো আমি বলছি না আমি পারবো না, আমার ভয় লাগে, কালকে একবার দাঁড়াইছি আমার পুকুরে অনেক ভয় লাগছে, আর তোমাকে নিয়ে আমি যাবো কই, তারপরে কি করবো খাবো কি, ওইটার চিন্তা পরে হবে, ওইটার চিন্তা আমি করবো, তুমি তোমার করা লাগবে না। তাহলে তুমি কি করবা, তুমি ও আমাকে বলতেছে দেখো আমাদের মতো দেখে না কত মেয়ে প্রেম করেছিল গার্মেন্টসে চাকরি করে, আমি চাকরি করুন তুমিও চাকরি করবা, দুজন দুই জায়গায় চাকরি করবো, তারপরে আমাদের ফ্যামিলিটা খুব ভালো করে চলবে।
এইসব চিন্তা ভাবনা ওর তখন কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ।
হ্যাঁ 7-এ। পরে আমি বলছি না তো এত ভয়, এখন পড়াশোনা শেষ করিনি, আমার পরীক্ষায় যে আমি তখন আমার তিন বিষয় পরীক্ষা শেষ হয়েছে, সেকেন্ড ইয়ার ফাইনাল,
ডিপ্লোমা সেকেন্ড ইয়ার ফাইনাল। হ্যাঁ
তো তিন বিষয় পরীক্ষা পজিটিভ শেষ, প্রথম দিন আমি চলে আসছি বাসে, পরের দিন আবার রিটার্ন গেছি, ও আমাকে রাত্রে মানে আবার প্রমিস টমিস করছি যে ঠিক আছে আমি আসবো না কালকে আমি থাকবো, তো ও বলছে যদি কালকে চলে আসো তাহলে আমি সুইসাইড করবো।
কালকে যদি
কালকে যদি আমি স্কুলের সামনে থেকে চলে আসি,
মানে স্কুলের সামনে থেকে না চলে আসলে সুইসাইড করবে কেন? স্কুলের সামনে থাকলে কি করতে যাচ্ছে?
স্কুলের সামনে হয়তো বাসা থেকে একবার চলে আসবে।
আচ্ছা, আপনাকে
ছুটি হলে আমার সাথে আমিও একসাথে পালাই এখান থেকে চলে যাব।
ওকে ওকে,
ও বলছে যে কালকে কালকে তুমি যদি আসো তো আমাদের রিলেশন শেষ আর আমি সুইসাইড করবো, এইটা চিন্তা করে কালকে আমার স্কুলে আসবা।
হুম হুম,
আর বিকালের দিকে আসবা, আমি আমি রেডি হয়ে স্কুলে যাব, তুমি তোমারটা রেডি করে আসবা।
ওকে,
তো আমি চিন্তা করছি আমার কাছে টাকা নেই, টাকা আছে আমার কাছে 6,000-7,000 টাকার মতো। তো ওকে বলছি আমার কাছে টাকার তো বেশি নেই, আমার কাছে কিছু আছে, আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে মোটামুটি চলবে। ওর গলা চেন ছিল, তো পরে আমাকে ঠিক আছে এগুলো দিয়ে চলবে, তুমি আসো, তারপরে চিন্তা পরে দেখা যাবে, যাই কিছু করা যাবে। পরে ভাইয়ারে বউ করে আমি, ও আবার আমাকে এটা বলছে যে আমার ভাইয়ার আমি সব জানাইছি, ও আমাকে ও আমাদেরকে পরে হেল্প করবে, তুমি এটা নিয়ে টেনশন করিও না।
আচ্ছা,
তো আমি কাছে ঠিক আছে। তো আমি পরের দিন গেলাম, আমার ফ্রেন্ড নাইম সাকিব ওরাও ছিল, ওদেরকে একজনের গেটের সামনে দাঁড় করাইছি, আর একটু দূরে আমি তার সেই দূরে দাঁড়িয়ে আছি। তো ও কি করছে, যখন স্কুল ছুটি হয়ে গেছে আমি জানি যে ও যখন গেট দিয়ে বাইর হবে তখন ওর ভাইয়া থাকবে চারটায়, তাহলে ওর ভাইয়া ওকে নিয়ে যাবে, তাহলে আমি বিপদ মুক্ত। ও কি করছে, দারোয়ানকে 50 টাকা দিয়ে পাশের গেট আরেকটা আছে ওটা লক থাকে সবসময়, ওই গেট দিয়ে বাইর হয়ে গেছে। ওই গেট দিয়ে বাইর হয়ে পিছন স্কুলের পিছন দিয়ে ঘুরে আইসা একদম সোজা ডাইরেক্ট আমার ফ্রেন্ডের কাছে না ধরা দিয়ে সোজা আমার পিছনে চলে আসে, আমার আমার হাতে কাঁধের উপরে থাবা দিয়ে বলে চলো। আমি তো ওকে দেখে কার চমকে গেছি,
মাই গুডনেস,
তার ওকে দেখে তো আমি একদম মানে হতভম্বা। আমি তারপরে ও তখন আমার কাছে আসতে আবার একটু সাহস হয়ে গেছে, ওকে কাছে পেলাম, এখন তো নিজের কাছে আনন্দ লাগছে এতদিন প্রেম করার পরে ওকে নিয়ে আজকে আমি এত ক্লোজলি হাঁটতেছি।
ওকে,
প্রায় 1 বছর 4-5 মাস পর।
আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে ওর ফ্যামিলি সম্পর্কে একটু বলেন তোমাকে খুব ছোট করে, যে এই রকম একটা ছোট মেয়ে কিভাবে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
ওর ফ্যামিলিতে ওরা বোন ছিল 3 জন, ও বড় দুটো বোন,
আর বড় দুটো বোন, ওর বড় বোনরা কি ওকে এভাবে বের হয়ে গিয়েছে?
না না, ওর বড় দুটো বোন ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে।
আচ্ছা,
তারপরে ও ছিল একদম ছোট, তো ওর কাছে ও আমাকে সবসময় একটা জিনিস বলতো ওদের ফ্যামিলির, যে আমাকে ফ্যামিলিতে কেউ লাভ করে না। আমি কেন লাভ করে না, সবসময় আমাকে একটা এই যে একটা কিছু করলে কোনো একটা জিনিস ভুল করলে সবসময় বকাঝকা করে, আমার ফ্যামিলিতে থাকতে ভালো লাগে না।
আচ্ছা,
তো আমি কই তুই আমার কাছে গেলে তো আরো কষ্ট হবে। পরে বলতেছে সেটা সেটা আমার কপালের কষ্ট, সেটা আমি টেক করে নেবো, কিন্তু ফ্যামিলিতে আমাকে বকাঝকা করে, এটা করে, মাঝে মাঝে মারে, এটা আমার বিরক্তি লাগে, এই জন্য আমি এখানে থাকতে চাই না, তুমি আমাকে নিয়ে যাও। এ প্রথম দিকে এই কথাগুলো বলে যাওয়ার কথা শুরু করছে।
ওকে,
তো তারপরে ওরা এক হাত ধরে আমি ধরে এই জীবনের প্রথম ওকে নিয়ে গিয়ে চলো একটা সিএনজি নিলাম, আমার ফ্রেন্ডদেরকে ফোন দিলাম যে ও তো চলে চলে আসছে, তোরা চলে যায়। তো ওরা আর আসে না, ওরা ওদের বাসা দিয়ে গেছে, আমাকে সিএনজি তুলে দিছে, তুলে আমি জিসির মোড়ে গেছি চিটাগাং। ওই যে আমার একটা ফ্রেন্ড ছিল কালাম, ওর একটা ফ্রেন্ড থাকতো সীতাকুণ্ডে, তো ওকে ফোন দিছে আমরা কই যাব, ওকে বলছি আমি কই যাব। তখন আমার কোনো প্ল্যানিং নেই, আমার তো কোনো প্ল্যানিং নেই, জাস্ট ওর প্ল্যানিং, ওর উপরে ভরসা করে আমার বাইর হওয়া। বলতো ও ওখানে ফোন করছে, তো ওদের ওখানে ঠিকঠাক বাসা ঠিক করছে, একটা 1200 টাকা ঠিক করে, ওরা ওরা আমাকে বলছে যে ওরা বাইরে এসে বিয়ে টিয়ে করছে, আমাদের বিয়ে করিনি এখনো, যে ওরা ওখানে থাকবে, ওদের বাসা কিন্তু মাইনে না, এই জন্য ওরা দুজন বাইরে চলে আসছে। এটা করে ও দিক দিয়ে কোনোরকম ম্যানেজ করছে। তো আমাদের ব্যাগ ছিল, ওর ব্যাগ ছিল একটা, আমার ব্যাগ ছিল একটা, আমার কলেজ ব্যাগটা নিচে আর আমার একটা বিটকিট ছিল, ওখানে হালকা পাতলা কিছু মালপত্র শার্ট টার্ট যা পাচ্ছি, ওকে জি সিতে দাঁড় করে আমিও বাসায় গেছি, তাই শার্ট প্যান্ট রেডি করে যেহেতু বাইরে যাচ্ছি কিছু তো লাগবে, তিনি সবগুলো নিয়ে আবার আসছি। তারপরে একটা হোটেলে ঢুকছি, ওর ড্রেস টেস চেঞ্জ করছে, চেঞ্জ করে নর্মাল ড্রেস পরছে। তারপরে প্রথমে ওই যে তম ওই যে 3-4 কালা গাড়ি যেগুলো ওগুলাতে উঠলাম, উঠে আমরা সিটি গেট পর্যন্ত গেছি, জিসি থেকে একটানে সিটি গেট পর্যন্ত, সিটি গেট পর্যন্ত গেছি। তখন ওর মুখটা বাঁধা রাখছি, আমাকে তুমি মুখটা বেঁধে ফেলো,
মুখ বেঁধে ফেলো মানে মানে দেখে নাকি কেউ যাতে না বুঝে, নেকাব,
শুধু চোখগুলো দেখা যায়। তো আমার পাশে বসা, ও সিটি গেটে গেছি, ও সিটি গেটের পর ওদিকে তো সব গ্রাম, তখন ঠান্ডা লাগতেছে প্রচুর। পরে একটা চিন্তা নিলাম, 3 জন, শিরিন, আমি আর কালাম। তো ও আমার পাশে বসা, তো ওই সামনে গেছে, খুব ঠান্ডা ধরে গেছে, ও মানে একটু ঠান্ডা লাগছিল। আর তখন এই তখন থেকে যখন
সীতাকুণ্ডেতে কোথায় যাবেন, সীতাকুণ্ডেতে
সীতাকুণ্ডে ওই যে আমার কাছে ফ্রেন্ড ছিল কালাম,
ওখানে যাবে,
ওই যে ওর ফ্রেন্ডের বাসা ঠিক করছে ওটা সীতাকুণ্ডে।
আচ্ছা,
তো এই তখন আমার মাথায় একটা তখন চিন্তা আসছিল যে আমি ওকে নিয়ে যাব সীতাকুণ্ডে, থাকবো কয়দিন, তারপরে আমি কোথায় যাব, তারপর আমি কি করব, এই চিন্তা আমার শুরু। একটু পরে সামনে যখন সিটি গেট থেকে সিএনজি উঠছি, আমার মাথা ব্যথা, আমার এমনি মাথা ব্যথা বেশি, একটু টেনশন করলে তার মাথা ব্যথা বেড়ে যায়, এই যে মাথা ব্যথা। এরপরে আমার পাশে তো বসা, এরপর আমার মাথা ডলতেছে, আর আমি তো আমার মাথা যে ব্যথা উঠছে প্রচুর ব্যথা, টেনশন উঠে গেছে কি করবো। সিএনজি তো একদম সীতাকুণ্ডে চলে গেছি, ওখানে নামছি, মাই বউ দেখি যে একদম আমাদের গ্রামের মতো একদম একটা গ্রাম। তো গেলাম বাসায়, ঢুকলাম বাসায়, ঢুকে আমাদের পাশে একটা ফ্যামিলিটা থাকে, ওদের দুইটা মেয়ে আছে, ওই মেয়েগুলোর সাথে আমাদের কালামের পরিচিত ছিল ভালো, তো ওদের সাথে আমাদের পরিচিত করা দিছে। তো আমাদের তখন হাঁটি পাতিল কিছু নেই, মাত্র গিয়েছি উঠছি, তো আমাদের আমরা যে রুমটা ভাড়া নিছি ওই রুমে একটা বয়স্ক লোক ছিল, ওই লোকটা চলে গেছে, তো ওনার খাটটা নেই, তাকে আমরা আমাদের আর খাট কিনতে হলো না। তো ওখানে নিলাম, নেওয়ার পরে নতুন করে বাসায় সন্ধ্যা উঠলাম, ও তো সারাদিন কিছু খায় নাই, এই যে বাসা থেকে যে নাস্তা করে বাইরেছে তখন আমার টেনশন ছিল, তো আমি সারাদিন কিছু খাই নাই, ও কিছু খাই নাই, না খাওয়াই সারাদিন কেটে গেল, রাত প্রায় 9:30 বাজে, এত রাত্রে কুর্তি কি আনবো, পরে কালামের কুর্তি একটু দোকানে যা, আমরা তো বাইরেও না, হালকা পাতলা কিছু সবাই মিলে খাই, ওই ও পুরো বাজার হাঁটতে 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 ওই যে 5 টাকা দামের যে কেক গুলা এগুলাই পাইছে, এর চেয়ে ভালো জিনিস আর মানে কিছুই নাই দোকানে, ওই কেক গুলা পাইছে, তো ওইটা 5টা না 6টা আনছে, আমরা 3 জন দুটো দুটো করে খাইছি, আর পরে ওই যে পাশের পাশে ওনারা ওনারা আমাদের জন্য একটু নাস্তা বানাইছিল, নাস্তা বানিয়েছে খাই মোটামুটি, এরপর আমার তো মাথায় অস্থির, আমার ব্যথা, তারপরে ওদের কাছে মলম ছিল, মলম দিয়ে ডলছে, ডোলার পরে একটু কমছে, তো রাত্রে শুয়েছি একসাথে, তো ওই রাত্রে তো এমনি কেটে গেল, ঘুম হয় নাই, একটু ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম, নাস্তা আনলাম, নাস্তা আনছি, ও নাস্তা টাস্তা খায় না, ওর কিছু খাবে না, মানে ওর টেনশন উঠে গেছে, এবার ও আমার চেয়ে ওর টেনশন বেশি, ও আমাকে বলতেছে আমি যে চলে আসছি আব্বু তো আম্মুকে ডিভোর্স করে দেবে, তো আমি কি সেটা তুমি আগে চিন্তা করো না কেন, আমি তোমাকে এখন কোনো চিন্তা করবো না, আর এখন যেহেতু আমি আমি তো জানি যে এখন আমার তো সব শেষ, আমি ওখানেই চলে আসছি, এখন আমি এখন উল্টাপাল্লা চিন্তা করলে তো আরো সমস্যা, তো আমি কি এখন কোনো চিন্তার সময় নেই, তোমাকে অনেক বুঝাইছি, এখন যেটা যেভাবে কি করা যায় সামনের চিন্তা করো, পিছনের চিন্তা করবে না, বলতেছে না আব্বু তো আম্মুকে ডিভোর্স করে দেবে, তুমি জানো না কো আমার আব্বু আমাকে প্রচুর লাভ করে, আমি কিন্তু তুই আমাকে এতদিন কি বললা যে তুমি তোমাকে বকা করে এটা করে সেটা করে, সেটা আমি তোমাকে বলানোর জন্য বলছি, কিন্তু এখন আমার কাছে খুব কাপ আছে, যদি আব্বু আম্মুকে ডিভোর্স করে দেয় তো আমাদের কি হবে,
আপনি তো অনেক বড় ছিলেন, আপনি কেন ক্লাস 7 পড়ুয়া একটা মেয়ের কথায় আপনি এই ধরনের কাজ করতে গেলেন, আপনি জানতেন না বাংলাদেশে এই মেয়েদেরকে নারী সুরক্ষার জন্য একটা স্ট্রং একটা আইন আছে,
কিন্তু আমার ওই যে মানে আইন সম্পর্কে আমার তখন কোন মানে নলেজ ছিল না,
প্রচুর গাধার মতো কাজ করেছেন, ওকে তারপর
এ ওর চিন্তা শুরু করে দিল, তো ওকে বলছি কিছু নাস্তা করো কি আনবো, তখন ভাইয়া একটা জিনিস দেখলাম যে একটা মেয়ে একটা ছেলেকে যে কতটুকু ভালোবাসে, আমি ওই যে 3 দিন মানে ওখানে যে সিচুয়েশনটাতে আমরা দিন যাইতেছি আমাদের জিনিসটা এইভাবে বুঝতেছি যে ওকে ছেড়ে আমার ইচ্ছে হচ্ছে না যে আমি রুম থেকে চলে যাই, আর ও আমাকে ছাড়তেছে না, ও বলতেছে তুমি যেও না আমাদের নাস্তা করা লাগবে না তুমি থাকো, আর না যখন সময় হবে তখন দুজন একসাথে বাইরে হয়ে নাস্তা আনবো, কিচ্ছু লাগবে না তুমি থাকো, আমি কি দুপুর হয়ে গেছে দুপুরের জন্য তো কিছু লাঞ্চ আনতে হয়, তো আমার 10 মিনিট সময় দিছে, তুমি এক দৌড়ে যাবা এক দৌড়ে আসবা, লেট হলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো, তো আমি কেছে ঠিক আছে, এরপর দাঁড়িয়ে দিচ্ছে না, আমি দরজার পাশে দাঁড়ালাম, ও বাইর হয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তুমি এসে নক করবা তারপর আমি খুলবো, আমি কি করছি আমার হাতে একটা পলিথিন ছিল, আমি পলিথিনটাকে এভাবে নিয়ে এক দৌড়ে দোকানে গেছি, হোটেলে গিয়ে দেখলাম, দেখার পর দেখতেছি যে হোটেলে শুধু ডিম ছিল আর একটু কেসকি মাছ জানি ছোট ছোট মাছ, এই মাছগুলো ছিল আর কিছুই নেই, কেন এতে এগুলো খায় না, কারণ আমি কি করবো কি করবো, ফুড আশেপাশে তার কোনো হোটেল নাই, একটা ছোট্ট একটা হোটেল, ডিম বেছে এটা তরকারি টরকারি যাই আছে এটা, তো পরে চিন্তা করছি মাছ নিলে খাবে না মাছের অবস্থা বেশি খারাপ, ডিম নিয়ে যাই, ডিম নিয়েছি দুইটা, তারপর আবার চিপস খাইতে বেশি, দুইটা চিপস নিয়েছি আবার কেক নিয়েছি নিয়ে মোটামুটি আসছি, তো এখন ভাত আনছি 3 প্লেট, তো ওরে দিছি ও খাওয়া খানে, একবার দুবার তিন অনেকক্ষণ বলতেছি রিকোয়েস্ট করতেছি খাচ্ছে না কিছু খাচ্ছে না, একবার দুবার তিন মেজাজটা গেছে গরম, পরে কালকে সারাদিন খানা খায় না আমিও খাই না, এমনিতে টেনশনে মাথায় পুরো এলোমেলো, এরপর আজকে আবার সারাদিন বুঝাচ্ছি, মানে এ এখন ওরে নিয়ে চিন্তায় ওর বাসা নিয়ে ওর চিন্তা, তো আমার একটু মাইন্ডে রাখছে না, তো আমি একবার দুবার তিনবার যখন বুঝাচ্ছি হচ্ছে না, আমি দিছি একটা মানে একটা থাপ্পড় দিয়েছিলাম ওই দিন, ওকে
ওকে
থাপ্পড় দিছি এই জন্য যে এত বার রিকোয়েস্ট করতে একটা মানুষ না খাইলে মানে চেহারাটা একদম দাঁড়িয়ে শুকনো শুকনো হয়ে গেছে, তাই থাপ্পড়টা মারছি, মাইছে আমি আস্তে দরজাটা লক করে বাইরে আই দাঁড়ায় গেছি, দেখতেছি কিছুক্ষণ পরে একটু কান্নার শব্দ শুনে যায়, তো আমাদের যে কান্নার শব্দ শুনে আমি তার থাকতে পারি না খুব খারাপ লাগছে, গিয়ে চলে গেছি, আমি ডুবে গেছি ও কুদে এসে আমাকে জড়িয়ে ধরছে, তুই বলতেছে আমি আমার সব কিছু ছেড়ে তোমার সাথে চলে আসছি আর তুমি আসে আমাকে এনে মারলা, আমার আর কিচ্ছু বলি না, আমার মানে খুব খারাপ লাগছে জিনিসটা যে আমি একটা একটা কি কাজ করলাম, পরে ওকে আবার যথেষ্ট আদর করছি, আদর করার পরে আবার ঠিক হয়েছে, তো ওই এখন তো আমাদের বিকাল হয়ে গেছে, এখন আমাদের তো টার্গেট আছে বিয়ে করার কথা, এখন আমার কাছে টাকা আছে বিয়ের খরচের টাকা হিসেব করলাম হচ্ছে না, এখন কি করবো, আমার বাসায় কিছু টাকা রয়ে গেছে ওটা আমি আনতে খেয়াল ছিল না, তো কাল আমরা বলছি তাহলে আমি তো আর এখন এলাকায় যাইতে পারবো না, আর মানে ওদের এলাকায় কি হচ্ছে না হচ্ছে এটা তো আমাদের মাথায় নেই, পরে কাল আমরা বলছি তুই একটু বাসায় যা, আমার বাসায় আমার ওই ব্যাগের ভিতরে নাম্বার দিয়ে দিছি চাবি দিয়ে দিছি, ওর পকেটে 5,000 টাকা আছে তাগুলা নিয়ে চলে আসলে আমরা রাতে, আমাদের এই ব্যাপারে থাকা সম্ভব না, বিয়েটা করে গেলে আমাদের জন্য সুবিধা হবে না, তো আবার পরে পেশে মানে মনে একটা চিন্তা করছি, পরে ওকে পাঠিয়ে দিছি, ও যখন আমাদের আমার বাসায় গিয়ে পুজছে পুজোর সাথে সাথে ওকে পুলিশ অ্যারেস্ট করে ফেলছে, আমি কিন্তু এটা জানি না, ওখানে ঘটনা ছিল যে আমরা যেদিন থেকে আসছি ওরা তো আমাদের খোঁজা, আমি তখন ওকে নিয়ে সিটি গেটে আসছিলাম, আমি ভুলে গেছি একটা কথা, তখন ওর ভাই ওদেরকে খুঁজতে খুঁজতে ওদের তো আর পায় না, স্কুলে নাই কোথাও নেই, তারপরে ওর ভাই জানে যে নিচ্ছে হয়তো আমার কাছে, তা আমাকে ফোন দিছে যে মুশফিক তোমার কাছে সিরিন আছে, আমি বলছি না ভাই আমার কাছে তো আসে নাই, কেন সিরিন কোথায় গেছে, আমি একটু অন্যদিকে ঘুরে যাচ্ছি, কিন্তু ওরা ও বুঝছে তুমি মিথ্যাটা বলতেছো, সেদিন তোমার কাছে আছে, ভাই ওকে পাঠাই দাও নাহলে ঝামেলা হয়ে যাবে। আমি বলছি না সেদিন আমার কাছে নাই, আমি কাটিয়ে দিচ্ছি।
সেদিনের ভাইটা বলতে,
হ্যাঁ সেদিনের ভাই বলতেছে, আমি এটা বলে কাটিয়ে দিয়ে মোবাইল অফ করে দিচ্ছি। তখন ওরা বুঝে গেছে যে সেদিন আমার কাছে আছে,
কনফার্ম হয়ে গেছে,
কনফার্ম হয়ে গেছে। তখন ওরা গিয়ে করছে থানায় গিয়ে জিডি করছে। তো বাসে যাওয়ার পরে ওকে পুলিশে অ্যারেস্ট করে ফেলছে।
আপনার ফ্রেন্ডকে?
হ্যাঁ আমার ফ্রেন্ড কালামকে।
ওকে,
কালামকে অ্যারেস্ট করার পর ওকে থানায় নিয়ে গেছে, নিয়ে ওকে নাকি বলে অনেক থাবার টাবার দিয়ে থাপ্পা টাপ্পা দিছিল, যে আমার আমাকে আর কথা বলার জন্য, যে তুমি জানো ও কোথায়। বলতেছে আমার সাথে কালকে দেখা হয়েছিল, এরপর তো আমি আর জানি না। মানে ও একটু অ্যাভয়েড করতে চাইছিল প্রথমবার মতো, কিন্তু পরে আর অ্যাভয়েড করতে পারে না, ওকে খুব একটা মানে ইয়ে করা হয়েছে জিনিসটা বাইর করার জন্য। পরে ও মানে রাজি হয়েছে, হ্যাঁ ঠিক আছে ও জানে। তো এই ও আর আমাদের তো আর জানে নাই। তো দুই দিন শেষ, তিন দিনের দিন রাত 8:30, তখন আমি আর ও শুয়ে শুয়ে কথা বলতেছি। আমি আসিবেন 8:45 বাজছে, তখনই এমন আমি একটা কথা বলছিলাম ওকে, কথা বলার সাথে ও কথাটা ভালো লাগে না, ও ওইদিকে ফিরছে, ওইদিকে ফিরে শুয়ে আছে, আমি এইদিকে ফিরে রাখিয়েছি। এমন টাইমে আমার গেটে লক করা হয়েছে, আমার হ্যাঁ আমার গেটে লক করার সাথে আমার বুকে খাস করে কামড় দিয়ে উঠছে। এর আগে দিয়ে ও আমার একটা কথা বলছিল, ও আমি ভুলে গেছি, যখন 8:00 বাজছে, 8:30 বাজছে, আধা ঘন্টা আগে ও বলতেছে, জানো আমার মনটা খুব খারাপ লাগতেছে, আমার খুব ভয় হচ্ছে, চলো আমরা এখান থেকে চলে যাই। চলো আমি কই না এত রাতে কোথায় যাবো, চলো আমরা এখান থেকে কোথাও তুই একটু ঘুরে আসি, আমার খুব খারাপ লাগতেছে, আমার জন্য কেমন কেমন লাগতেছে। কিন্তু আমি ওর কথাটা ফাত্তা দিই না, কিন্তু তো রাত গ্রামের দিকে বাইরে হবো কোথায়, আর একটু নিজের কাছে খারাপ লাগে, শহর হলে একটু ঘুরে আসতাম।
সীতাকুণ্ড তো এমনিতেই ভালো জায়গা, দেখার মতো প্রচুর জায়গা জায়গা আছে সীতাকুণ্ডের।
তো আপনি তো সব মানে
পাহাড়ের জায়গাটা
তো দেখি, তো রাত্রে বাইরে তো
ভালো লাগে না, দিনের বেলা কোনো মেয়ে কিনে যাওয়া খুব ডিফিকাল্ট আমি যতদূর জানি। ওকে, আমি একবার গিয়েছিলাম এই জন্যই বলছি। হ্যাঁ বলুন।
জায়গাটা সুন্দর কিন্তু পরিবেশটা তো একটু মানে খারাপ লাগে, মানে মানুষ হা করে তাকাই থাকে,
কিন্তু সন্দেহ করে সবাই।
হ্যাঁ সব সন্দেহ করে। আমি দিনে আসছিল, ও তো ছিল দুই একটু বাইরে হয়েছে, এটাতে কত মহিলারা ওকে দেখতে আসতেছে। পরে আমি ওকে বাইর হওয়া বন্ধ করে দিস, আর বাইরে না রুমেই থাকো।
ওকে,
তো পরে 8:30 বা 45 দরজা নক করছে, দরজা নকের সাথে সাথে আমার বুকটা মানে ধপাস করে উঠছে, আমার নাম ধরে ডাক দিয়েছে, ওকে এই মুশফিক আছে এখানে বলার সাথে সাথে তো আমি পুলিশে গলা বুঝে গেছি। তখন ওকে আমি ডাক দিয়েছি, আমি পুলিশ এসছে, ও উঠে আমার দিকে তাকিয়ে আছে। ওই মুহূর্তে আমাদের সাথে আর কোনো কথা হয় নাই, ও শুধু আমার দিকে তাকিয়ে আছে, আর ও দেখলাম যে দুপাশ চোখের পানি পাশ দিয়ে পানি পড়তেছে, আর আমার দিকে তাকিয়ে আছে। পুলিশ বারবার নক করতেছে, দরজা খুলছি, দরজা খোলার সাথে সাথে পুলিশ ভিতরে ঢুকছে, ঢুকে আমার হাত ধরছে, হাত ধরে আমাকে হ্যাঙ্কাপ লাগালো
সঙ্গে সঙ্গে।
হ্যাঁ সঙ্গে সঙ্গে ওর ভাই ছিল সাথে, ওর ভাই বলতেছে এই যে এই এই ছেলে, ওই যে ওই উঠেটা আমার বোন, আমাকে দুজনকে আমাদের হ্যাঙ্কাপ লাগাই পাশাপাশি দাঁড় করাইছে। দাঁড় করা ওরা কি করছে, শিরিনকে আর পুলিশের গাড়ি গেছে দুইটা, ডাইরেক্ট সানগাঁও আবাসিক থেকে ডাইরেক্ট সীতাকুণ্ড গেছে পুলিশ, ডাইরেক্ট গাড়ি দুইটা গাড়ি নিয়ে গেছে। আমার বাসা চারিগুলি গ্রাও করে ফেলছে, আমি পরে চারিগুলি পুলিশ দেখছি। তারপরে আমাদেরকে যখন ওকে যখন এক গাড়িতে তুলছে, আমাকে বাইরে রাখছে, তো ওরা আমাকে একটু মারতে চাইছিল
পুলিশ।
হ্যাঁ, তো ওকে বলছে শিরিনকে যে তোমাকে কি ও জোর করে আনছে, বলতেছে যে না ও আমাকে জোর করে নাই, আমরা একসাথে আসছি, তুই অনেক চেষ্টা করছে, ও বলে নাই, তখন আমাকে আর মারে নাই। যখন আমাকে পাশের গাড়িতে তুলছে, ওকে সামনে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, আমার পিছনে গাড়িতে রাখছে, আমাকে আসতে অনেক মারা মারছে গাড়িতে, মানে ও আমি
বলে আপনাকে
বলতেছে যে ভাই আমার বলে পুলিশ বলে আচ্ছা বল যে তুই ওকে জোর করে আনছস, কিডন্যাপ করছস, অপহরণ করছস, বল। আমি বলছি না আমি ওকে জোর করে আনাই, ওকে আমি লাভ করতাম, ও আর আমি দুজনে সিদ্ধান্ত করে আসছি। আমাকে মানে থাবড় ছোয়াড় দিয়ে অনেক পুরো পথে থানা থানা আসা পর্যন্ত ওখানে মারছে, মারার পরে আপনার আমাকে লকআপে দিল, করে দিছে মহিলা লকআপে, আমাকে ছেলে লকআপে ঢুকাছে।
আচ্ছা,
তখন পর্যন্ত আমার ফ্যামিলিতে আমি ফোন করে কাউকে জানাইনি, ওই আমার ফ্রেন্ডটা ছিল, আমার ফ্রেন্ডটা আমাকে ধরিয়ে দিছে, ও স্পোর্টে পর্যন্ত এসেছিল, যখন আমাকে ধরে দিছে তারপরে ওকে ছেড়ে দিছে, ও ওখান থেকে চলে গেছে, আমাকে নিয়ে আসছে থানায়। তখন আমি আমার বাসায় কাউকে তখনও ফোন করিনি, আমাকে যখন থানায় পুলিশ আনছে একটা পাশে রুমে রাখলো, আমার গায়ে কিছু ছিল না, শুধু যে থ্রি কোয়ার্টারটা পরে আমি দাঁড়িয়ে আছি ভিতরে, ওকে পাশে দিয়েছে। তখন ওরা আব্বা আসছে, যে সিনের আব্বা আসছে, আব্বা আসে আমার অনেক খারাপ বাসায় গালি গালাজ দিয়ে বললো যে তুই আজকে ভিতরে থাকাতে পারছি, বাইরে থাকতে তোরা আমি এটা করতাম, মানে অনেক ধরনের থ্রেট ট্রেট দিছে।
মুশফিকুর রহিম মুশফিকের জীবনের গল্প প্রচার করা হচ্ছে। আজকের এই গল্পটি আপনাদের জন্য বিশেষভাবে আজকের রাতে নিয়ে আসার পেছনের একটাই কারণ, যে অ্যাডোলেসেন্স সময়ে যে লাভ, এবং সেটা যদি প্রপার গাইডেন্স না পায় একটা ছেলের জীবনে বা একটা মেয়ের জীবনে, সেটা কতটা ভুল হিসেবে জীবনে আসতে পারে, এবং সেটার পরিণতি শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখবো ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। ফিরে আসছি ঠিক রাত 1টায় এবং যারা ওকে দেখতে চান চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ফিরে আসছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920. Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, সময় রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আজকে এখানে মুশফিকুর রহিম মুশফিক তার জীবনের গল্প বলছে এবং তার কাছে আমি আবারও ফিরতে চাই। আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে, তাকে দেখার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। স্পেলিংটা হচ্ছে hello8920। মুশফিক, তারপর?
তারপরে তখন ওদের থানায় আস্তে আস্তে ওদের সবাই আত্মীয় স্বজন বাবা ভাইয়া আম্মা সবাই চলে আসছে। আসিয়া পুলিশেরা তখন তো আমার বিরুদ্ধে মামলা করতে পারতেছে না, ও আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে না, এই জন্য ওরা সবাই শুধু ওরা আসি ওকে বুঝাচ্ছে এটা যে তুমি পুলিশকে বলো যে তুমি ও তোমাকে জোর করে নিয়ে গেছে, কিন্তু ও বলতেছে না। তখন অনেকক্ষণ ওকে ট্রাই করা হয়েছে, ট্রাই করতে করতে ওই দিন রাত কেটে গেছে। তখন রাত 8টার দিকে, যখন 8:30 বাজে, তখন আমার ভিতরে একটা কাজ করতেছে যে ওরা তো অনেক চাপাচাপি করতে কি হবে, তো যা তখন তো আর আমার তো আর কিছু নেই, আমি তো একা শুধু মানে বসে বসে কান্না করতেছি ভিতরে। বাসায় একটু ফোন করি বলি, পরে বাসায় পুলিশকে বললাম যে ভাই আমার বাসায় একটা ফোন দেন, আপনি একটু আমার নাম্বারটা নেন। তো নাম্বার দিচ্ছি আর ফোন দিচ্ছেন আমার আম্মাদের, তখন আমার ফ্যামিলি জানছে। তো জানার পরে তারপরে কি করছে, আমার আম্মা আমার ফুফাতো ভাই ছিল ইব্রাহিম, ওই ও চিটং থাকে ওখানে, ওকে আসছে, তারপরে ওকে কল দিয়েছে, ওরা জানাচ্ছে। এরপরে আমার ফ্যামিলি আস্তে আস্তে জানতেছে, এরপর আমাদের গ্রাম থেকে তো আসা সম্ভব না, আমাদের বাড়ি সে হাতিয়া, আমি তো বললাম চিরঙের এখানে। এখানে ওরা যাই করলো রাত্রে, ও আর শিকার হয় নাই, ও রাত্রে শিকার হয় নাই, তারপরে ওকে একদিন থানায় থাকা লাগছে। তো রাত্রে যখন 1টার দিকে যখন ও ওয়াশরুমে যাইতেছে, তখন আমার সামনে দিয়ে ওকে মহিলা একটা নিচ্ছে, তো ওকে ডাক দিলাম কয়েকবার, কিন্তু আমাকে ডাকেনি। পরে আবার চলে গেছে, তা আমি ডাকিনি, কয়েকবার ডাকছি কিন্তু আর শুনে নেই। পরে চলে গেছে, পরের দিন বিকালে তারপরে ও পাল্টে গেছে, তারপরে আমাকে এসে নিয়েছে অফিসে নিয়ে দাঁড় করাইছে। তো ওকে জিজ্ঞেস করছে তিনবার যে ও তোমাকে কি জোর করে নিয়ে গেছে, তিনবার সময় বলছে হ্যাঁ ও আমাকে জোর করে নিয়ে গেছে।
মাই গডনেস, যেটা ভাবছিলাম মানে সেটাই হওয়ার কথা আর কি। এরপরে আপনার পরিস্থিতিটা কি হতে পারে সেটা আমাদের লিসনার যারা আছে তারা কিছুটা হলো আজ করতে পারে, বিশেষ করে যারা হ্যালো 8920 এর লিসনার আছে, শুনি আমরা। তারপরও আপনার কাছ থেকে তারপর কি হলো?
তারপরে আমার বিরুদ্ধে মামলা হলো একটা, একটা হচ্ছে কিডন্যাপ অপহরণ, তারপরে আবার লাস্টে আবার ওই যে ওকে ডাক্তারি রিপোর্ট করানোর পরে দর্শনের দ্বারা যোগ করে দিছে। তো আমার ফ্যামিলি থেকে তো আর কেউ আসতে পারে নাই, আস্তে আস্তে অনেক দিন লেট হয়ে গেছে। ওরা মামলা আমরা করে পরের দিন বিকালে ওকে বাসা নিয়ে গেছে, আমাকে কোর্টে চালান করে দিছে। আমাকে যখন জেলে ঢুকানো হলো প্রথমে, তো জেল জিগত জগতে প্রথম পা দিলাম, দেখলাম যে প্রথম নিয়ে আমাদেরকে সুন্দর করে সিরিয়ালে বসাইলো সবাইকে, সবাই দেখলো কার চুল বড় বড় আছে, এগুলো সেগুলো দেখতেছে আমার চুল। তো আমাকে চুল ধরে টান দিল, দাঁড়াও দেখতেছি তোমার চুলের অবস্থা কেন, মানে আমার তো চুলগুলো কালা টালা ছিল একটা একরকম, নিয়ে আমাকে সেলুন ওখানে ঢুকে দিছে, সেলুন আছে ওখানে, আবার ওদের কাছে পাঠা দিছে, আমার চুলের একদম সাদা করে দিছে কাইকে।
আচ্ছা,
চুল টুল কেটে দিয়ে তারপরে ভিতরে গিয়ে সবাই বসলাম। রাত্রে যখন খাওয়ার সময় এসে, তখন ওই যে দস্তার প্লেট গুলা মানে দস্তার থালা আছে, এই যে মানুষের গ্রামগঞ্জে যে গরুরে যে খানা খাওয়ানোর পরে যে পানি জমে থাকবে, পানিগুলা পালানোর জন্য একটা দস্তার প্লেট থাকে, ওরকম কিছু প্লেট আছে। ওই প্লেটের ভিতরে আলু আর বাটাতে কিভাবে পাক করে এতগুলা তুগুলা এনে সবাই দিছে। আমি তো খাইতে, আমার তো দুঃখের পরে আমি কি করলাম, না করলাম ডাকাতি, না করলাম খুন, কিছুই করলাম না, আমি জেলখানায় কেন আসলাম? এই চিন্তা করতে করতে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, আমি একটু কি খাবো, আমি খানা দিছি আর আটজনকে দিয়ে দিছি, পাশের লোককে খাইতেছে ওনারা দিয়ে দিচ্ছে, ভাই আমার কামনে আমার ভালো লাগতেছে না। তো রাত্রে ওখানে ছিলাম, প্রথম দিন এভারেস্ট এক রুমে থাকে, পরের দিন এখান থেকে সবাই ভাগ করা হয় গ্রুপে, মানে জেলখানায় চিটং জেলখানায় ছিল তার 5টা বিল্ডিং ছিল, একটা ছিল বিআইপি যে ভালো ভালো লোক গেলে ওদেরকে রাখা হয়, ওটা আলিদা, নর্মাল এরপরে আলিদা, এরপরে আবার কিছু আছে আপনি যদি টাকা দেন ভিতরে গিয়ে, আপনি যদি টাকা দেন, আপনি 10,000 টাকা দিচ্ছেন, আমার একটা ভালো ছিট দাও, খানা দানার ব্যবস্থা হলে আপনার জন্য ভালো ভালো খানা, ভালো ছিট থাকবে, খানার ব্যবস্থা হবে। তো আমার তো ওখানে কিছু নেই, তখন আমাকে দিয়ে দিল নর্মালি এক জায়গায়। তো বাথরুমের পাশে আমার ছিটটা পড়ছিল প্রথমে, তো আমার খুব কষ্ট হতো, ঘুম দিয়ে ঘুমাইতে পারতাম না, আর জায়গা দিছে এক হাত পরও এক হাত দেড় হাত, মানে একটা ছিট দেড় হাত ছিল। তো দিছে আমি প্রথমে ঘুমাইতে পারতেছি না, এদিক থেকে একটু নড়া দিলে কারো গায়ে লোক বাঁচলে দেয় বোকা, গায়ের লোক বাধা দেয় না। ওই আমার সাথে দিলে ছিল একটু তেরা ছিল, ওনার মামলা ছিল 13টা, আমার পাশে দিয়ে ঘুমাইতো। প্রথম দিয়ে একদিন কাছে কষ্ট করে আমি তো খাইতে পারতেছি না, সকালবেলা যখন ঘুম থেকে উঠি আটা রুটি দিছিল এত বড় একটা, এতটুকু এতটুকু গুড় দিত, আর একটু ডাউলের পানি পাতলা দিত, এইটা দিই, মানে আমার তো রুটি ছিটতে পারতাম না, এত শক্ত রুটি, পেট তো ক্ষুধা না খাই পারি না। একদিন দুই দিন যখন খাই না, পরে আমার ওই আমাদের রুমের যে ইনচার্জ ছিল ও আমার বকাচ্ছে, উনি প্রথমে বুঝাইছে দেখো এখানে যারা আসে সব এখানে আইসা তোমার যে সমস্যা দেখাই তো লাভ নেই, এখানে সমাধান কোনো ব্যবস্থা নেই, এখানে আসতো দশ জন জন্মে চলো এমনি চলবা, কারণ এখানে আসলে তুমি টেনশন করলে তোমার সমাধান হবে না, তোমার সমাধান তোমার কাজে কাজে চলবে, ওখানে বাইরে যদি হয় হবে, না হলে আজীবন এখানেই থাকবা, এখানে কিভাবে চলবা সেই সেই চিন্তা করো, এখন বাইরে যাওয়া তো চিন্তা বাদ। মানে যেভাবে যে বুঝানো দরকার বুঝাইলো, আমার তো নাই খানা দানা, আমি দিন নিজে শুকাই যাচ্ছি, আরো টেনশনে যে কি করতে কি করবো। তারপরে ও মাঝে মাঝে আবার ওরও চিন্তা আসে, আবার ওর উপর রাগও আসে যে ওর জন্য আজকে আমার এখানে আসতে হলো, তারপরে দিতে পারলাম না পরীক্ষা, তিন বিষয় পরীক্ষা দিলাম, তো এভাবে সপ্তাহখানে গেলো, আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করতেছি। তরকারি গুলা এতটুকু একটা বাটি দিত, এটার মধ্যে 12 জনের তরকারি দিত, তো বাঘে আস্তে 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 অল্প একটু আসতো, এটা দিয়ে কোনোরকম খাইতাম। তারপরে দুই বেলা খানা দিত, আর সকালবেলা তো রুটি দিত, তো রাত্রে একদিন মাছ দিত একদিন মাংস দিত, তো আমি শুনে খুব খুশি হয়ে গেছি। কিন্তু যখন দেখছি আর আমাদের এত বড় দুই পিস মাংসের টুকরা, এতটুকু এতটুকু গনে 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 দুই পিস তিন পিস করে দেয়, আর যদি মাছ মাছটা এতটুকু, এইভাবে করে খাই। সকালবেলা ফজর আজানের আগে, এটা জেলখানার নিয়ম, আগে উঠে যাইতে হবে, উঠে গিয়ে নিচে দিই ওই যে পানি থাকে চারিগুলো ভাতে একটা ডোবার মতো লম্বা, তো এটা দিয়ে মনে করেন আমাদের গ্রামে 7-8 জন একদম আরামসে গোসল করতে পারবে, কিন্তু ওইটা দিয়ে আমরা 70-80 জন একসাথে গোসল করে ফেলতে হবে 10 মিনিটের ভিতরে। ওই যে প্লাস্টিকের কিছু বালতি থাকে, ওই যে বিস্কিটের প্যাকেটের যেগুলা, ওগুলা দিয়ে তো ওই পানি লইলে দুইটা মাইরে একটু সাবান ডইলা মারতে মারতে পানি শেষ, অনেক সময় গায়ে সাবান রয়ে যায়। তো বাসায় গিয়ে ওই যে বিয়ে থাকে, তো আমার তো কিছুই ছিল না, আমার তো কিছুই নেই, শুধু যে একটা থ্রি কোয়ার্টার ছিল আমার শোয়ার জন্য, যা যা দিছে ওই যে একটা কম্বল দিছিল, মানে আশা জাতীয় রাত্রে চুলকাইতো শরীর, পুরো শরীর চুলকাইতো, আমার সব ঘা হয়ে গেছে, কারণ চুলকাই আমার তো কিছু ছিল না, আর আমার তো বাড়ি থেকে আসতেছে না, সবাই শুনে তো সব রাগ হয়ে গেছে, আর আমার কেউ দেখতেও আসে না, আমার যে এখানে এত কষ্ট করে থাকতেছি, এখানে তো জেলখানা যদি লোক দেখতে না আসে, একটা মানুষের যে কত কষ্ট, সেটা ওখানে থাকলেই সে বুঝতে পারবে। যদি কেউ আসতে কিছু টাকা দিয়ে যায়, তাহলে আমি ইনচার্জে কিছু টাকা দিতাম, ও আমার একটা বিছানা ঠিক করে দিত বা একটা স্পেশাল কিছু খাওয়ার ব্যবস্থা করতো, এখন আমাকে আরো কষ্ট দিতেছে, কারণ আমিও টাকা দিচ্ছি না, জেলখানায় নতুন লোক আসলে টাকা না, ওরা টাকা আদায় করে নেয়, আমি তো ওর ও আমার কাছ থেকে তো ইনকামও পাচ্ছে না, ও আমার আরো কষ্ট করায় বেশি, আবার টয়লেট সাফ করতে বলে, তো আমি প্রথম দুদিন করি নাই, পরে দেখতেছি না করলে বিপদ, আরো ঝামেলা, পরে করছি, টয়লেট পরিষ্কার করছি, সবগুলা টয়লেট ময়লা সবগুলা, ওই যে টয়লেটে বসলে টয়লেটের সামনে দিয়ে ডাকনা নেই, মানে খোলা, কারণ হচ্ছে কি ওই যে ডাকনা দিলে সমস্যা নাকি, ওই যে কোনো কোনো জন আছে যে টেনশনে ওই যে ফাঁসি দেয় ভিতরে, ওই ফাঁসি যে একবার দিছিল বলে এই জন্য সব টয়লেটে ডাকনা ফালা দিছে, দরজা বাদ, ওপেন ওপেন ফাইখানা, তো একজন করলে আরেকজন আসে না আর কি, এইভাবে করতে হতে আমার হাতে দিয়ে টয়লেট পরিষ্কার করলো সবগুলো আমি করতেছি, আমি তো না করে উপায়, না করলে সমস্যা, মারধর দিবে, মারধর দেয়, থাপড় দেয়, তো এইভাবে এক মাস গেছে, তারপরে আমার বাড়ির থেকে খবর টবর নিল, তারপরে আসলো, তারপরে ওই যে আমার পুপাতো ভাই আসতে আসলো দেখার জন্য, তো দেখা করতে, ওরা ওরা তো জানে না ঠিকানা ঠিকানা, ওই মেয়েদের বাসা কি কোথায় খবর, কোনো ধরনের খবর নেই, কোনো কিছু জানে না, আর মামলা তো খুব মানে সর্বোচ্চ ধারা যেগুলা, এগুলা তো আর উপর আর ধারা হয় না, একটা হচ্ছে অপহরণ কিডন্যাপ, আর একটা হচ্ছে ধর্ষণ, 9-3, মানে পুরা মানে অনাবুদা, আমার মামলার পরে আমি ঠিকানা দিচ্ছি, এইভাবে অ্যাড্রেস দিয়ে যোগাযোগ করছে, মামলার নকল তুলে তো সবাই অবস্থা খারাপ, যে ওরা কি করবে, যে মামলার মানে এমন অবস্থা পরিস্থিতি যে এই মামলার তো মানে সর্বোচ্চ দুই আমার 37-37 বছর লাইফ সাজা হবে, মামলা যতগুলো ধারা যেভাবে জানি উল্লেখ করছে।
প্লিজ লিসেন দিস স্টোরি ভেরি কেয়ারফুলি, মানে যারা শুনছেন এতক্ষণ ধরে, যে এইসব পাগলামো, বয়সন্ধিকালের পাগলামো জীবনে শেষ পর্যন্ত কি দুর্বিষহ বিপদ ডেকে নিয়ে আসতে পারে। হ্যাঁ ওকে বলুন, তারপরে
তারপরে ওরা তো শুনে, তারপরে ওরা সবাই এখন কি করবে, ওদের কোনো চিন্তা বুদ্ধি নেই যে এখন কি করবে, তখন আমাকে বলছে যে আমরা এখন কি করবো, যে কি করবো, তুই যে মানে আসি তো অনেক প্রথম পকা দাওয়া করছে, যে আমার অনেক রাগ, এই আমার পুয়াতো ভাইয়েরা আসছে প্রথম, তারপরে আমার ভাই আরেকটা ভাই, ওই যে বোনের একটা ইয়ে ছিল, বান্ধবীর ইয়ে ছিল, তো আবার ঢাকা থেকে চিরং চলে গেছিল, তো ওরা ওরা দুজনে দেখতে আসছে প্রথমে, কারণ আমার ফ্যামিলি তো অনেক দূরে, আব্বা তো আসবে, আব্বা তো শুনে রাখ, আব্বা আসবে না, আব্বা বলে এই আমার ছেলে না, এই মরে যাক, একে আমি দেখতে এও আমার দরকারই নেই, যে ওর পিছনে আমি এত টাকা নষ্ট করলাম, আর ও এমন কাজ করছে, উনি আসবেন, ওনার কেউ মানে ওনাকে কেউ এটা বলতেই পারে না আমার কথা, আম্মা তো কান্নাকাটি বেশি করে, আমি তো ছোট, উনি তো কানতে কানতে সে যায়, উনি কি করবে, তার সময় ওনাদেরকে পাঠাইছে, আসে দেখে ডেকে গেলো, পরে টাকা দিয়ে গেছে 500, টাকা 500 দিয়ে ওখানে টাকা দেওয়া যায় না, ওখানে টাকা দিলে কার্ড হয় একটা, কার্ডের মধ্যে টাকার অ্যামাউন্টটা লেখা হয়, তো ওখানে যদি আমি কিছু নিই ও খরচ ওখান থেকে আস্তে আস্তে মাইনাস করা,
মানে নিজের হাতে টাকা দেয় না,
হ্যাঁ তো মাইনাস করতে তো দেয়, তো এই দেওয়ার পরে এখানে গেলাম, তো 500 টাকার মধ্যে আবার 300 টাকা ইনচার্জে দিয়ে দিস টিকিট খাওয়ার জন্য, না ও আমার বেশি কষ্ট দিত, তো দেওয়ার পরে তো আমাকে একটু মানে কোনো সিটটা চেঞ্জ করে দিচ্ছে। আমি বলছি ভাই আমাদের সিটটা একটু চেঞ্জ করে দেয়, আমি রাতে ঘুমাতে পারি না, ওখানে ময়লা ছিল, পাশে দিয়ে টয়লেট না, টয়লেটের তো অবস্থা খারাপ
না। যদি আপনার কথা না শুনেন তাহলে কি করা হয়?
এই যে টয়লেট সাফ করাবে, ডেলি টয়লেট সাফ করাবে,
এটা ওটা শুনলে না, তখন
না শুনলে মার দেবে,
মার দেয় আলটিমেটলি। হ্যাঁ সেটাই বলতে চাচ্ছিলাম।
তারপরে যখন 300 টাকা দিলাম, তবে বলছে ভাই আমাকে সিটটা একটু চেঞ্জ করে দেন, আমি রাতে তো ঘুমাইতে পারি না, টয়লেটে গন্ধ, কারণ টয়লেট গুলো পরিষ্কার করে না, ওরা যেভাবে থাকে যে যেভাবে পারে সেভাবে ইউজ করে। আর এখানে যারা ভিতরে থাকে এরা তো কোনো শিক্ষিত তো কেউ নাই, সব ওই যে আমার যে পাশের লোকটা ঘুমাইতো ওর 11টা ছিল মামলা,
আপনি একটু আগে বলছিলেন 13টা মামলা আসে।
হ্যাঁ সরি, হ্যাঁ ওই যে মার্ডার ডাকাতি চিন্তাই এগুলা মানে মামলা সম্বন্ধে অভিজ্ঞতা নেই। আমরা তো আমি তো একটা নিয়ে টেনশনে শেষ, ও বলতে যে তোর বেড়া একটা আর আমার 13টা, আমার কোন টেনশন নেই, তোর কি টেনশন, চিন্তা কর আমার লগে যোগ দে, আস্তে আস্তে থাক আমার সাথে, দেখবি সব ঠিক হয়ে যাবে। এরপর বাইরে গিয়ে মেয়ে আমার স্বপ্ন বুঝাতে, বাইরে গিয়ে আমার সাথে কাজ করবি, আমার লগে থাকবি, কোনো সমস্যা নাই, যা মামলা হোক আমি আমি বুঝতো, ও জানতো আমি একটু শিক্ষিত আছি, আমাকে দিয়ে একটা ভালো একটা ব্যবহার করবে। তারপরে তুই আমাকে বুঝাইতো আস্তে আস্তে, মোটামুটি ভালো জানতো, আমিও খুব আস্তে আস্তে মিশে গেছি, যেহেতু ওর সাথে কথা বলে আমার ভালো উপকার হয়, আমার লস হয় না, কারণ হচ্ছে ওর কথা আবার ইনচার্জে শুনে, অনেকগুলো মামলা যার মামলা বেশি হ্যাডাম তাকে একটু ভালো
মানে সে পাওয়ারফুল।
হ্যাঁ পাওয়ারফুল।
ওকে,
তো ইনচার্জ, তো ইনচার্জের আমাদের যে ইনচার্জ ছিল ওর 13 বছর সাজা হয়েছিল, কিন্তু ওরা ওর আর 13টা মামলা, ও
মানে সবকিছু এই জেলের ভিতরে যারা থাকে সবাই অপরাধী, এদেরকে দিই ম্যানেজমেন্ট।
হ্যাঁ ওরে, এখানে তো আউটলুক থাকবে না, যাদের সাজা হয়ে যায় কয়েদি ছাড়া ওদেরকে একজনকে এক দায়িত্ব দেয়, কাউকে বেকার রাখবে না এখানে, করে খাওয়া ছাড়া বেকার কাউকে রাখি খাওয়া, শুধু আমরা যারা হাজতি, আমরা তো কয়েদি না, আমরা যারা হাজতি তারা আমরা বেকার থাকি, যখন আমাদের সাজা হয়ে যাবে তখন আমাদের একটা শেষ, আমাদের শেষ শাস্তি শেষ, কিন্তু বসে থাকতে দেবে না, সবজি বাগান আছে সবজি করো, এটা করো, তারপর ওখানে বেগুন করা হয়, মূলা করা হয়, মানে কাজ করতে হয়। এরপরে আমার ফ্যামিলিটা আসলো, তখন চিন্তা করছিলাম কিভাবে কি করা যাবে, তারপরে ওরা কোর্টে গেল, উকিলের সাথে উকিল ধরলো, উকিল ধরলে সেন্স চেষ্টা করলো জামিনের জন্য, প্রথম স্টেট কোর্টে জামিন চাইলো আমার, আমার জামিন নাকচ করে দিয়েছে, জামিন হবে না। এরপরে ওখান থেকে একবার দুবার ডেট করে, তারপরে ইয়ে আবার করে গেলো জজ কোর্টে, জজ কোর্টে জামিন চাইছে, ওখানে নাকচ করে দিয়েছে, দু ডেট অপেক্ষা করছে। এরপর ওদের সাথে একটু দেখা করার, যোগাযোগ করার চেষ্টা করতে চাইছিল, তারপরে পরে সমস্যা যখন যখন দেখা করতে চাইছিল ওদের পরে খবর নিয়েছে যে ওদের সাথে দেখা করা যাবে না, সময়টা খুব রেগে আছে, কারণ ওরা মামলাটা এমনভাবে করছে, আসামি একজন ধরা পড়ছে আবার, এবং মনে করেন যে আরো অজ্ঞাত আর 4-5 জন আছে, তার মানে হচ্ছে আমার ফ্যামিলিতে কেউ যদি যায় ওকে দেখা দিলে ওকে পুলিশ অ্যারেস্ট করে ফেলবে।
ওকে ওকে,
এই জন্য আমাদের ফ্যামিলির কেউ ওদের কাছে গিয়ে মানে কথা বলার সুযোগ পাচ্ছে না। তো এখন কি করা যাবে, তখন ওর যে একটা একটা বড় বোনের মানে দেওয়ার ছিল, ওটার সাথে আমার ফুফাতো ভাইয়ের সাথে একটু লিঙ্ক আপ ছিল, তো ওর মাধ্যমে একটু কথাবার্তা হতো আস্তে আস্তে, কি করা যাবে কি করা যাবে। এখান দিয়ে তো আমি তো থাকতেছি জেলে, আমার তো যত দিন যাচ্ছে আমার মানে কষ্ট আর ভালো লাগতেছে না, কি করবো সকালবেলা,
এদিকে আপনার লেখাপড়া তো সব সব শেষ,
সব শেষ হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এরপরে আমার বাড়িতে তো মানে আমার আম্মা তো মানে খাওয়া দাওয়া নিয়ে বন্ধ দিয়ে সব শেষ, 24 ঘন্টা কান্নাকাটির উপরে আছে। এবার আমার আব্বা এখনো আসে নাই, 1 মাস অলরেডি পার, 3 মাসের পরে আমার আব্বা আসছে আমাকে জেলখানা দেখতে, তারপর যাইতাম, তারপরে মাঝে মধ্যে জানা লাগিয়ে দাঁত টাকাইতাম, তো একদিন জানালার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাইরে দিয়ে লোক হেঁটে যাচ্ছে জেলখানা, আমি জোরে জোরে 3টা ডাক দিচ্ছি শুনে নাকি, মানে আমার ভাইয়ের একটা কল, আমার ভাই আসছে বিদেশ থেকে একটা, মানে ও আমার সাথে দেখা করতে আসে না, আসছে জন শুনছে যে মানে আসবে না, অনেক ডাক দিছি লোক একটা কিন্তু শুনে না, আবার একটা লোক দেখছি অনেকক্ষণ দাঁড়া দিয়েছে মোড়ে, 3 বার ডাক দিছি ধরে, তো ওই লোকটা শুনছে, তা আমি একটা নাম্বার লিখে একটা কোনা দিয়ে কাগজ দিয়ে জানালা দিয়ে জোরে মারছি জেলখানা থেকে, একদম রাস্তায় গিয়ে পড়ছে। তো ওই লোকটাকে বলছি ভাই শুধু এমনি মানে ইশারাতে দেখাইছি, তো ওই লোকের নিয়ে নাম্বারটা কল দিছে, তো এই কলের পরে 3-4 দিন পরে তার ভাইয়া চিটং আসছে, আসে আমার সাথে দেখা করছে, তো আসে দেখা করে দেখে আমাকে একটা গেঞ্জি দিয়ে গেছিলো জেলখানায়, একটা লুঙ্গি দিয়ে গেছিলো, আগে তো আমার ছিল না, আমার কথা আমার একটা ফ্যানেডে আমি ওয়াশরুমে যাইতাম, গোসল পানি যেটা ছিল, তো এরপরে একটা লোক আমার সাথে জামিন হয়ে গেছিল, যাওয়ার সময় ওই একটা গামছা ছিল, একটা গেঞ্জি ছিল, আর একটা পুরনো লুঙ্গি ছিল, এটা আমাকে দিয়ে গেছে, কইতে পারি তুমি রাখো তোমার ব্যবহার, তোমাদের কিছু নাই, তো আমি এগুলো ওখানে ব্যবহার করতাম, এগুলো দিয়ে গেছে আমার। তো পরে আস্তে আস্তে ওখান চিন্তা করে, এখন উকিলে বলছে যে বাদী পক্ষ আপোষ করা ছাড়া এই মামলা জামিন হবে না, আর যদি দিয়ে আর এই মামলা আর যেহেতু জামিন হবে না, আর মামলা দ্বারা খুব খারাপ, খুব তাড়াতাড়ি আপনারা যদি ওদের সাথে পারেন আপোষ করেন, আর যদি মামলা এটা যদি বিচার উঠে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে, বিচার হয়ে গেলে সাজা হয়ে যাবে, মানে বাঁচার কোনো সুযোগ নেই, এখন যেভাবে পারেন আপনারা বাদী পক্ষের সাথে আপোষ করার চেষ্টা করেন। তো ওরা আমার আবার আমার কাছে আসছে, এখন ওদের ঠিকানা দিলাম পুরো অ্যাড্রেসটা কিভাবে কি করা যায়, কারণ ওদের কাছে গেলে ওরা তো মানে কোনো রকমের সাই দিচ্ছে না। তারপরে ওই যে যে কমিশনার ছিল, তো ওই জীবন, জীবন তো আমার বন্ধু ছিল তখন, জীবন আমার সাথে তখন একটু ওই যে বেইমানি করছে ওখানে, জীবন তখন আর আমাদের পক্ষ নেই, জীবন ওদের পক্ষে নিয়ে কাজ করছে। জীবন আমাদের ফ্যামিলি গিয়ে স্যার আরো অনেক জনের বকা দেওয়া করছে, ওদের বাসায় গিয়ে কেন গেছে এটা সেটা, তারপরে অনেক খারাপ মিসবিহেভ করছে। মিসবিহেভ করার পরে তখন আমার আব্বার তো আর পরে আব্বা গিয়ে 3 মাস পরে গেছে, কি আর সবাই তো মানে পাগল অবস্থায় কিভাবে ছুটাবে কিভাবে কি করবে, মানে ওদের হাতে ধরে পায়ে ধরে মানে ওদের কোনো এখন আর কোনো সে নেই, ওদের কথা হচ্ছে মানে ওদের টেনশন। পরে যেখান দিয়ে নেস্টেড করে যাবি যখন কয়েকবার চাওয়ার পরে জজ করবো একবার চাওয়ার পরে তখন উকিল বলছে যে এখন আর যেহেতু ওরা আপোষ হচ্ছে না এখন তার নিউ পাই, তাহলে আপনারা মামলা ইয়ে করে ঢাকা হাইকোর্টে নিয়ে যান। তো 1,80,000 টাকা জজের লোক কন্ট্রাক্ট হয়েছে, শুধু যাবেন 3 মাস মানে জামিনের জন্য বাইরে 3 মাসের জন্য। তারপরে এখান দিয়ে ওদের সাথে সাইতেছে ওরা যদি আপোষ দেয় তাহলে আমার জামিনটা একটু বাড়ানো মানে বাড়াবে, আর যদি আপোষ না দিলে তো সমস্যা হবে কিনা সন্দেহ, হাইকোর্টে যদি না করে দেয় তাহলে তো আর জামিন পাওয়ার সুযোগ নেই, তাহলে তো মামলা ট্রায়ালে চলে যাবে, টাইলে চলে গেলে তো আমার জীবনটা শেষ, পুরো জীবনে জেল খাটতে হবে। তারপর কারণ আমি তো আমার পাশে যে লোক ঘুমাইতেছে ওর কাছ থেকে জানলাম এই মামলার কি অবস্থা, কারণ বলতেছে যদি দর্শন যেটা ধারা 9-3 এটাতে কম্পাউন্ড 3 বছর, তারপরে কিডন্যাপ অপহরণ মোটামুটি তো লাইফ সাজা, তুই বাইরে দিদি সুযোগ নেই, তো মানে শুনে শুনে তো আমি ওখানে মানে অলরেডি কাত হয়ে গেছি, তুই আর চিন্তা করছি যে এটাই জীবন এটাই শেষ আর তো বাইরতে পারবো না। পরে ওদের সাথে কোনোরকম ভাবে ওরা তো কোনোরকমই আপোষ হচ্ছে না, পরে আমার ভাইয়া গেছে আমার ভাই বিদেশ থেকে আসে যে ও একটু স্বাস্থ্য করে সুন্দর ছিল লম্বা, কমিশনারদের কাছে গেছে, যাওয়ার সময় কমিশনারদের জন্য 10 কেজি করে 3টা দুধ নিয়ে গেছিল, এত বড় বড় এলাকা গ্রাম থেকে ফোন করছিল দুধ নিয়ে গেছে, ওদেরকে বাসায় দেখতে গেছে। আমি বলছি যে আমার বন্ধু জীবন এটা সেটা বলছি, তার ভাইয়া গেছে আর তেমন একটা কিছু বলে নাই, তাই কমিশনার বাসায় গেছে তো কমিশনারদের সাথে সবাই এটাকে নিয়ে বসলো। তো আমার ভাইয়ারা বলছে ভাই যেভাবে মানে কমিশনার আমার বলছে আর কি তোর জন্য আমি শ্রীরাম শহরের মানুষের পায়ে ধরছি, কমিশনারের কাছে যেভাবে মানে বলে রাজি করানো যায় আর কি ওইভাবে বলছে। তো কমিশনার বলছে ঠিক আছে আমি একটু দেখতেছি, তো কমিশনার ওদেরকে ডাকছে, ডাকার পরে ওরা কমিশনারের কথা মানতেছে না, মানে কোনোরকম ভাবে এটাকে মানে ওরা বলতেছে যে ও করছে আমরা মামলা করে দিছি এবং মামলার বিচারে যাই হয় ওই ওটা তাই হবে। তো আমার ভাইয়ারা কমিশনারের কাছে অনেক রিকোয়েস্ট করছে, আমার আব্বা গেছে আমার আম্মা গেছে সবাই গেছে, যাই পরে ওদের বাসায় গেছে, বাসায় গিয়ে ওদেরকে অনেক করার পরে তারপরে ওরা একটু নিমরাজি হয়েছে, ওরা অ্যাফিডেভিট দিবে বলছিল। তো ওরা অ্যাফিডেভিট দেওয়ার পরে এখানে আমার ভাবছিল জজ কোর্ট থেকে যাবে নিয়ে নেবে, কিন্তু জজ কোর্টে যাবে নেয়নি। তারপরে আমাকে ঘুরে 1,80,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে ঢাকা হাইকোর্ট থেকে জজের সাথে, মামলার ফাইল ওখানে ট্রান্সফার করার পরে ওখান থেকে জামিন হলো 6 মাসের টানা 6 মাস 5 দিন পরে আমার জামিন হয়েছে। জামিন হওয়ার পর থেকে বাইর হলাম, সন্ধ্যা বাইর হবো আব্বা দাঁড়িয়ে আছে গেটে। তো অনেক এটা 6 মাসের ভিতরে তো অনেক কাহিনী আছে জেলখানার,
6 মাস।
তারপরে বের হলাম, বের হওয়ার পরে আব্বাকে দূরে অনেক কান্নাকাটি করলাম, বের হয়ে আমার আবার মানে এতদিন তো ভিতরে ছিলাম ভালো এক কষ্টে আরো বাড়তেছে, বাইর হলাম, বাইরে দেখা করলাম তখন আমাকে কেউ চিনতেছে না, আমার এই গায়ে শুধু মানে শুধু হাত যেগুলো ছিল আমার হাত গুলা সবাই গুনে গুনে দেখছে, আমার হাতে বুকে কয়টা হাতে কয়টা হাড় ছিল, মানে আমার এই চেহারা ছিল না, এগুলাই এখন তো মানে একটু ইয়ে হচ্ছে তখন ছিল না এগুলো। তো আমাকে কেউ চিনতেছে না যে আমি কে, পরে আব্বু ইয়ে করলো, ইয়ার পর আমি উকিলকে বলছি ডাকি কাকাকে বলছি যে আমি তো বাড়ি যাবো না, আপনারা আব্বা এদেরকে বললে আপনাদেরকে বাড়ি চলে যেতে বলেন আমি এই অবস্থায় বাড়ি যাবো না। রাত্রে আবার লাগছে এটা নিয়ে অনেক কতক্ষণ কথা কাটাকাটি হয়েছে, কাটাকাটি পরে আমি যাই না বাড়িতে, আপুকে পাঠাতে কারণ আমি জানি যে আমার 7 পরে 15 দিন পরে আবার করে এই হাজিরা ডেট আসবে, বাড়িতে গেলে এটাকে হাজিরা দিতে হবে, একটা হাজিরা মিস করলে পরে আমি আবার ডেটে গেলে আমার আবার ঢুকে দেবে, এরপর আর জামিন করানো সম্ভব না, একবার 1,80,000 টাকা দিয়ে জামিন করতে আবার ঢুকে গেলে আবার আবার এত টাকা চালান দেবে, তার মানে আমাকে কাছে কাছে থাকতে হবে। তারপর ওরা চলে গেছে আমি থেকে গেছি, তা আমাকে 600 টাকা দিয়ে গেছে যাওয়ার সময়। তো 600 টাকা দেওয়ার পরে আমি চিন্তা করছি যে কোথায় যাবো এখন, তো এতদিন পরে তো আমার যে বাসাটা ছিল ওই এলাকায় তো ওরা নিষেধ করছে যে আমি যেন ওদের ওই এলাকায় না যাই, বদ্ধাট এরিয়াতে আমি যারা না যাই, তো আমাকে আমার আগের ওই যে আমি পলিটেকনিক্যাল এলাকায় গিয়েছি ওখানে গিয়ে আমার সেই বন্ধু যেটা ছিল কালাম ওকে খোঁজ করে আমার,
মানে আমি যেটা বুঝি যে 6 মাস জেল খাটার পরে আপনি তো মোটামুটি জামিনে বের হয়ে গেলেন,
হ্যাঁ
আপনার তো ওরা তো একটা মিলমিশ করেই ফেললো তাই না? ওকে তারপর কি হলো, তারপরে লাইফটা কি হয়ে শুরু হলো?
হ্যাঁ তারপরে যখন ওখানে গেলাম তো ওর সাথে দেখা হলো, দেখা হওয়ার পর তখন রমজান মাস আমি রমজানে বাইরে হয়েছি,
ওকে
বাইরের পরে আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না, 600 টাকা দিয়ে গেছে, এখন আমি ওর বাসায় উঠছি চিন্তা করছি ওকে বাসা ভাড়া দেবো, বাড়িতে তো যাওয়া যাবে না, আমি যেটা আব্বা যাওয়ার সময় বলে গেছে যে তোর মামলার খরচ তুই চালাবি, আমি অনেক টাকা পয়সা দিয়েছি আমার প্রায় 4.5 লাখ টাকার মতো এই মানে টোটাল আমার শুরু থেকে শেষ পর্যন্ত গেছে, পরে বলছে আমরা টাকা দিতে পারবো তুই এখন তুই জেনে চালাস তোর মামলা তুই চালাবি, তো আমাকে ডেকে উনি চলে গেছে আমি তো যাবো না। তো এখন ওখানে বাসায় গিয়ে উঠলাম, তারপরে এখান থেকে এখন চিন্তা করছি আমি তো কাজ করতে হবে, তো আমি তো আমার কাজ জানি না কি করবো, আমার কাজ শুরু, তখন চিন্তা করছি এখন তো পড়াশোনায় তো আমার নেই, তারপরে পড়াশোনা তো করতে পারবো না বাড়িতে যাবো না, তাহলে কি করবো, আর টাকা দিয়ে গেছে আমাকে 600 টাকা, তো 600 টাকা আমার ফ্রেন্ডকে দিয়ে দিছি যে আমি তোর এখানে থাকবো আপাতত তুই এগুলো রাখ খরচ করিস আমি দেখি কি করি। তারপর ওর ওখানে ফতো মাসটা ছিলাম, তারপর দেখতেছি থাকা খাওয়া কোনো দিকে ম্যানেজ করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, কাজও পাচ্ছি না, কি কাজ করব। তারপরে ওর ওখান থেকে চলে গেছি, খারাপ লাগতেছে, ও এক নিজে চলতে পারতেছে না, ওদের অবস্থা আর এমনিতে ভালো না। সেখানে আমি আবার পরে আমি ছাড়ে আবার আমি আগে যে জায়গায় ছিলাম মাঝদি হিলবি আবাসে গিয়ে ওখানে গেছি, পরিচিত কিছু বলাফান ছিল তো ওদের সাথে একটু আসতে চাইলাম যে আমাদের থাকার সমস্যা একটু থাকার ব্যবস্থা করে দেয়। তো ওরা একটা মোটামুটি পরিচিত একটা ম্যাচ ছিল, ম্যাচে তুলে দিছে। এখন কাজ পাইতেছি না, এখন তো মেসে তো আমার খানা মিলতি না, আমি মেসে খাই না, আমি মেসে আমি বাইরে খাবো, তো আমার তো টাকা পয়সা নেই। তো পুরো সপ্তাহ যখন চলে যায় তো কখনো যদি ম্যানেজ হয় টাকা, তো রাত্রে খাইতাম, রাত্রে একটু খাইতাম, দিনে কাজে দৌড়াতাম, খাওয়া দাওয়া হইতো না, দূর সারাদিনে কাজের সন্ধানে দৌড়াইতাম। তো একটা কন্ট্রাক্টদার লাগু পরিচয় হইলো, উনি রঙের কাজ করাইতো, তো রঙের কাজে 250 করে হাজিরা দিত। তো আমি সকালবেলা যাইতাম, তো সকালে যাই তো আমার কাছ থেকে যেদিন এক সপ্তাহ পরে চাকরিটা পাই, ওই এক সপ্তাহের ভিতরে আমি 5 বেলা খানা খাইছিলাম, কারণ আমার কাছে টাকাই নেই টোটাল। বাইরে তো পারতেছি না, বাড়িতে তো টাকা চাওয়া যাবে না, তো আমার মাথায় আছে আবার 15 দিন পরে হাজিরা ডেট চলে আসতেছে, হাজিরাও দিতে হবে। তারপরে বাইরের পরে আরো টেনশন যে ওর সাথে আমি তখন আমি ওর সাথে দেখা করার জন্য আমার মনটা উড়াল দিয়ে গেছে, আমি কোনো কিছু ভালো লাগে না। এখন আমি চিন্তা করছি কিভাবে ওর সাথে দেখা করা যায়,
যার কারণে আপনি জেলে
উঠতেছেন শিরিনের সাথে,
ওর সাথে ওকে
ওর সাথে দেখা করার জন্য খুব টেনশন উঠে গেছে মাথায়। তারপরে ভাবতেছি আগে একটু নিজে একটু লাইন টেন হই, তারপরে যাবো। এখন চাকরি 2 দিন করলাম, 2 দিন করার পর যা পারতেছি না, আমার গায়ে আমি যে 9 তলার উপরে রঙের কাজ চলে, আমি নিচ থেকে 9 তলায় উঠতে উঠতে আমার মানে আমি টায়ার্ড হয়ে যাইতাম, আর আমার গায়ে তো কোনো এনার্জি বলতে কিছু নেই, আমার শুধু কাজটাই আছে। মানে আমার প্রথম 2 দিন নিতে চাইনি, তুমি নিলে তো তুমি কাজ করতে পারবা না, আর তোমার যে অবস্থা তুমি ওখানে পড়ে গেলে পরে আমার জরিফানা দেওয়া লাগবে, তুমি পারবা না। তারপরে বলছি যে আগে আমি পারবো, তো ওখানে দিদি আস্তে আস্তে কাজ করতে শুরু করলাম, 15 দিনের মতো কাজ করছি, কাজ করে মোটামুটি বাসা ভাড়াটা দিলাম, খানা দিলাম। এরপর উনি আমাকে আর নেয় নেই, কারণ হচ্ছে 9 তলায় আমি কদিন 15 দিন করার পর অসুস্থ হয়ে গেছি। আমি যে আমার জন্ডিস ধরছে, জন্ডিস দেখতেছো, তোমার তো জন্ডিস অবস্থা খারাপ, তুমি কাজ আর আসবে না কালকে। তো জন্ডিস হলে কি হবে, আমি জন্ডিসের ওষুধ হালকা কিছু ওষুধ নিয়েছি, ওষুধ খাচ্ছি, কাজ তো আমার করতে হবে। এরপর প্রথম হাজিরা আসছে, হাজিরাতে 500 টাকার মতো খরচ, উকিলে 500 টাকা নিয়েছে, ফিসই নেয় না। ওই আমার উকিলটা একটু দামি ধরছিল, যাতে মানে ওই যাবে নিয়ে সুবিধা হতো, ওই চিন্তা করে। এখন আমার তো অবস্থা খারাপ, মানে উনি 500 টাকা নিয়ে ফিস নেবে না, পরে আমারও লাগছে কিন্তু জগটা। আমি যে আমি ভিতরে থাকতে থাকতে একটা অভিজ্ঞতা নিয়ে আসছি যে কোন মামলায় যে আমি যে বাইর হবো, আমার মামলাটা আমি নিজে ট্যাকেল দিতে পারি, ওই অ্যাক্সিডেন্টটা নিয়ে বাইর হয়েছি, ওই যে আমার যে ঘুমাইতো, ওই আমার প্রত্যেকটা মামলার ব্যাপারে অভিজ্ঞতা দিত, কোথায় গিয়ে কি করবা, কোথায় গিয়ে নক করবা, কিভাবে চলবা। মানে ও আমাকে 6 মাসের ভিতরে মামলার উপর ভালো একটা এক্সপিরিয়েন্স দিছে। তো তারপরে ওখানে গেলাম, প্রথম দিন হাজিরাতে আসলাম, প্রথম দিন নতুন হাজিরাতে আসছি, তো 700 টাকা নিয়ে আসছিলাম, তো উকিলের 500 টাকা দিছি, বিক্রি আমার কাছে টাকা পয়সা নেই, আপনি একটু ঠিকঠাক করে দেন। তো উকিল আমাকে তার ছাই নেয়, আমি হাজিরে দিয়ে চলে গেছি। তো ওখানে 15 দিনে কাজ করার পরে এখন তো আমার জন্ডিস আরো বেড়ে গেছে, এখন যেখানে থাকতেছি ওখানে রুমেরাও মানে বলতেছে যে ভাই আপনি কি করবেন, আপনি না হলে অন্য কোথাও বাসা দেখেন, আপনাকে তো আপনার কারণে আমাদের রুমে প্রবলেম হচ্ছে। আমার জন্ডিস মানে বাবুরা ভাবতেছে ওদেরকে যদি জন্ডিসের ছোঁয়াছে, আর এখন আমার কাজও করতে কাজ যাইতে পারতেছি না। তারপরে ওই এক জায়গাতে একটা ওই জন্ডিসের একটা ফাইল নিয়েছিলাম, ওই ফাইলটা খাওয়ার পর আমার রোগটা কিছুটা একটু কমছে, তো কমার পরে ওই চাকরিটা আমি ছেড়ে দিই। এরপরে আবার কয়েক এরপরে চাকরি উঠে যাওয়ার পরে ওষুধ খাইতেছি, আর আমার তো কাজ এমনি পাচ্ছি না, তো অনেক কষ্ট করতেছি। এরপরে চিন্তা করছি যে তো ওই যে আমার একটা লোক আমার জেলখানা উপদেশ দিত, ও যাবিনে বাইরে হয়েছিল, ও যাবিনে বাইরে হয়েছে। বাইরের পরে ও আমি একদিন মার্কেটে গেছি, আমার এক বন্ধু ফোন দিয়েছে ওর কাজের ব্যাপারে, আসতে মার্কেটে আমার সাথে ওর লোকের সাথে দেখা হয়েছে, তো ওনার কাছ নাম্বার নিয়ে আসছি। তখন আবার রাত্রে ওনার সাথে বসে বসে প্ল্যান করছি যে ওনার সাথে কাজ করব, কারণ আমার তো কোনো কাজে করতে পারি না, চালাতে পারি না, টাকা পয়সা দরকার প্রচুর, কারণ মামলা চালাতে পারি না। তো এখন তো আমার এই 10 টাকা 200-300 টাকা ইনকাম করে তো আমার চালানো যাবে না, বাসা ভাড়া লাগবে, খানা খরচ লাগবে, এখান থেকে প্লাস আবার মামলা চালাতে হবে, আমার কত টাকা। তো চিন্তা করছি যে উনি আমাকে প্ল্যান দিচ্ছে তুমি আমার সাথে কাজ করো, তুমি টাইম দিয়ে আসো, আস্তে আস্তে আমরা দুজনে বা আমার আরো লোক আছে তুমি ওদের সাথে কাজ করো, তাহলে মোটামুটি তুমি মামলা সব করে যাবে, তোমার টাকা পয়সা ইনকাম হবে বেশি।
আপনি আমাকে শেষমেশ, আমরা একদম একেবারে শেষের দিকে চলে এসেছি জীবনের গল্পের, আমি কিছু প্রশ্ন করে আপনি কিছু উত্তর দেন। নাম্বার 1, মামলাটা শেষ পর্যন্ত কি হয়েছে?
তারপরে মামলাটা যেদিন মানে ডিসমিস হওয়া, মোটামুটি ডিসমিস হয়েছিল,
মামলা কি ডিসমিস হয়ে গেছে?
হ্যাঁ হয়ে গেছে।
মামলা ডিসমিস হওয়ার হতে পারে একটাই মাত্র কারণে, যদি আপনার যারা ছিল বাদী ছিল,
ওদের সাথে পরে যোগাযোগের পরে ওরা পরে ওদের সাথে বিনিময় করার পর আগের মতো আর কি
বিনিময় করেছেন,
ওই যে আমার আব্বা আমারা আসিয়া ওদের সাথে বলছে যে মানে বলছে যে আপনাদের তো যা হওয়ার তো যা হয়েছে, আমার ছেলেটা অনেক জেল খাটলো, ইয়ে করলো, ওর জীবনটা তো সব তছনছ হয়ে গেল, তো আপনারা তো যা চাওয়ার তা তো পারলেন, এবার এবার আপাতত মামলাটা আপনারা একটু স্লো দিয়ে দেন, তাহলে আমরা মামলাটা নিষ্পত্তির দিকে চলে যাই। তো পরে ওরা কি করছে, তো ওরা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে এখন কি করবে, ওরা যদি হঠাৎ করে কোর্টে গিয়ে মামলা স্লো দেয় তাহলে ওরা আবার বেজে যাবে। ওরা মামলা, কারণ মামলা তখন সরকারবাদী হয়ে হয়ে গেছে, বুঝলি, নারী ও শিশু নির্যাতন হয়ে গেছে না, ওরা 18 বছর হয়নি, এই জন্য আবার শিশু নির্যাতন হয়ে গেছে, এখন মামলা হয়ে গেছে সরকারবাদী। তখন দুই পক্ষের মধ্যে একটা আপোষ হয়েছিল, যে আপোষটা এইভাবে হয়েছিল যে ওরা যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওইটা আমরা দুই পক্ষে সামাজিক ভাবে আনুষ্ঠানিক ভাবে মেনে নিব, আপাতত আমরা এই মামলা থেকে অব্যাহতি চাই।
আচ্ছা,
এটাও ওরা দিয়ে দিছে। তো দিয়ে দেওয়ার পরে কোর্টে এটাকে যখন ইয়ে করলো, ইয়ে করার পরে তারপরে এরপরে ওইটা তো জামিনে বাইরে হয়েছে, এরপরে আবার পিবি কে আবার 20,000 টাকা দেওয়া লাগবে, মোট মিলে 50,000 টাকা কন্ট্রাক্ট।
বুঝতে পেরেছি আমি, টাকা পয়সা আছে,
মামলা ইয়ে
করার জন্য কি দাঁড়িয়েছে।
হ্যাঁ, তারপরে পিবি রে ওদের 50,000 টাকা কন্ট্রাক্ট করার পরে কোর্টে আমি আবার গেছি। এ প্রথম আমি 22-6 মাস পরে ওর সাথে আমার সাথে দেখা,
শিরিনের সাথে।
হ্যাঁ, আমি তো ওর সাথে দেখার জন্য পাগল হয়ে গেছি, কতবার যে গেছি এলাকায় আমি ওই ঢুকতে পারতেছি না, কারণ ওখানে আমাকে বলছে যদি তোমাকে ওখানে আবার পুলিশ দেখে তাহলে তোমাকে অ্যারেস্ট করে ফেলবে। তো আমি খুব চুরি চুরি করে যাইতাম ওই এলাকায়, কিন্তু ওখানে পাইতাম না। আমি
দেখা, তারপর
তারপরে যেদিন মামলায় ডিসমিস হবে ও কোর্টে আসবে, আমি উঠবো, ওই দিন ওরা সবাই আসবে, ফোন করছে আমাকে, তুমি আসো, আমরা সবাই আসতেছি। তখন আমি কোর্টের চিটং কোর্টের পাঁচতলার উপর আমি দাঁড়িয়ে আছি, ওরা সিএনজিডি আসবে, আমি একদম মানে উপর দাঁড়িয়ে। তখন আমার মনে করেন যে আমি পৃথিবীতে মনে হয় যে আবার একবার নতুন করে আসছি, আজকে দেখবো, মানে এত যে আকাঙ্ক্ষা হয়ে গেছে যে দেখার মতো। আমি শুধু তাকিয়ে আছি উপরে, কখন আসবে, 3:30 দিকে আসছে, পাশে দেখি ও সিএনজিডি বাড়ি ছিল, মুখে ওই যে ইয়ে লাগানো ছিল, কালো একটা গুমট লাগানো ছিল, এখন চেহারা দেখা যাচ্ছে না। আমার আমার মনে হয় আমি পাঁচতলা থেকে ঝাম দিয়ে নিয়ে পড়ে যাই, ওকে নিয়ে যাই।
কি কারণে ডিসমিস হলো, ওরা সেটা প্রস্তাব করেছিল, আপনি যেটার কথা বললেন, ডিসমিস হয়েছে কবে?
তারপরে ওই দিনই আমাদের ফাইনাল ডিসমিস হওয়ার ডেট ছিল।
কত সালে ডিসমিস হয়েছে? 2014, 2012, 2015, 2016
এখন এই মনে করেন বিভিন্ন চাকরি করছিলাম, এই এর আগে একবার করছি।
পড়াশোনা করেন
না
এখন? বর্তমানে কোনো কাজে আছেন?
এখন একটা কাজে ছিলাম, এর আগে যেটা কাজে ছিলাম 160 টাকা দামে বিভিন্ন কাজ করতেছি। আমি তো কাজ কোনো কাজ অভিজ্ঞতা ছিল না, এখন তো বাড়ি তো আর যাই না, বাড়ি কিন্তু আমি যাই না,
সে বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে। মেয়েটার সঙ্গে আপনার কোনো যোগাযোগ আছে?
এখন অনেকবার চেষ্টা করছি, দেখা করতে পারিনি।
মেয়েটা আপনাকে এখন লাভ করে?
এই 2014 থেকে 2015 পর আমার সাথে আর রিলেশন
কোনো যোগাযোগ নাই। আপনি মেয়েটাকে এখনো লাভ করেন?
আমি ওকে এখনো লাভ করি, আমি এখনো এবার চিন্তা করছি ঈদের পরে আবার চিরং যাব, ঢাকা থেকে আবার চিরং চলে যাবো, চিরং গিয়ে থাকবো ওর সাথে। আমাদের এবার বর্তমানে ক্লাস 9-এ।
আপনার ভবিষ্যতে আরো জেল খাটার ইচ্ছা আছে?
আমি এখন যে কাজ করি এটা একটা দিন মজুরা, তার চেয়ে ভালো কাজ করে। আমি এতটুকু এই ফ্যামিলির ছেলে হয়ে যদি রাস্তায় ঘুম, আমি এমন দিন গেছে যখন আমার বাবাকে 600 টাকা দিয়ে চলে গেছে, প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ চেঞ্জ করার পরে আমার জামিনের 4 মাস যখন শেষ হয়ে গেছে, 5 মাস অনেক অবস্থায় আমার ছিল না টাকা, ছিল না কাজ, ছিল না আমার বাসা। তখন আমি পাশে একটা বস্তি ছিল, রাত সারাদিন ঘুরতাম চাকরি, ওখানে আসিয়া ব্যাঙ্গারি ছিল, ব্যাঙ্গারির উপরে শুইতাম, আর একটা মাথা ইট দিতাম নিচে, রাত্রে ওখানে কাটাতাম, কাটাই কাটাই চাকরি খুঁজতাম, আর সারাদিন এভাবে কাটাইছি।
প্রিয় শ্রোতা, এই ছেলেটির জীবনের যে মানে মামলা ডিসমিস হওয়া পর্যন্ত যে গল্প, সে গল্প অবর্ণনীয়। আমরা এখানে খুব শর্ট করে এখানে প্রেজেন্ট করেছি। আমরা একটা শব্দ শুনে থাকি সবসময়, আক্কেল জ্ঞান। আক্কেল জ্ঞান অনেক বড় একটা বিষয়। এই আক্কেল জ্ঞান যাতে হয় অনেকের, বিশেষ করে টিনেজে যারা প্রেমে বড়, তাদের জন্য আজকের এই এপিসোডটা। পাগলামোর যে চূড়ান্ত সীমা, সেই চূড়ান্ত সীমায় যাবার আগে একবার একটু চিন্তা করে দেখো নিজের জীবনটাকে স্পয়েল করবে কি করবে না। আপনার বয়স এখন কত?
আমার এখন 24 বছর।
আমি ড্যাম শিওর যে আপনি 2 বছর পরে, আমি একদম লিখে দিতে পারি যে আপনি যদি একটা সুন্দর জীবন পান 2 থেকে 3 বছর পরে, আপনি এই ট্র্যাক থেকে বের হয়ে আসবেন। আপনার কথা মানে ওর কথা, শিরিনের কথা আপনার মাথায় থাকবেও না, যদিও আপনি এখন এটা বিলিভ করতে পারছেন না। কিন্তু আপনি যে 24 বছরের জীবনটা, যে গোল্ডেন একটা ক্যারিয়ার আপনার হতে পারত মনুষ্য জীবনে, সেটা আপনি শেষ করে দিয়েছেন। আজকে ওকে আমরা প্রেজেন্ট করে আমরা লাখো লাখো তরুণকে শুধু একটা কথাই বলতে চাই, এমন ভুল করো না যে ভুলে পুরো জীবনটাই শেষ হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা একটা গান শুনবো এবং তারপর পর আবারও ফিরে আসছি আপনাদের ফেসবুকের কমেন্টস গুলো নিয়ে। আমাদের সাথেই থাকুন। Oh,
920 close up, the closer the better. Close up presents hello 8920 close up, the closer the better.
মুশফিক লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে যারা শ্রোতা?
আসলে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি আমার যে জায়গায় মানে এই একটা কাজ করে যে ডিসিশন নিতে পারি নাই, সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে হয়তো আজকে আমার জীবনের এই মানে সোনার জীবনটা হারিয়ে আসতে রাস্তায় আছি, নাই আমার বাড়িঘর, যাইতে পারতেছি না বাবা মার কাছে, যে গিয়ে কি বলবো ওদেরকে, গিয়ে তো আমার তো বলার কোনো ভাষা নেই, ওরা এত টাকা খরচ করলো আমার কাছে, আমি তো কিছু দিতে পারলাম না, নাই পড়াশোনা নাই কিছু, নাকি এখন পাবো একটা চাকরি, কিছুই পেলাম না। তাই এই ছোট্ট একটা ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমার জীবনটাই পুরোটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা আমার মতো ছেলেরা এখন পড়াশোনা করে ইউনিভার্সিটি লাইফ করবে, তারপর একটা ভালো কিছু করবে। আর আমি যখন তাকাই আমার ফ্রেন্ড সার্কেলের দিকে, ওরা এই যে একটা আছে এখানে আমার পাশে চাকরি করে চন্দ্রাতে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ঢুকছে, আর আমি ওর পিছনে পিছনে, ওরা সিকিউরিটি হওয়ার যোগ্যতা আর আমার এখন নেই। তো এই জন্য বলবো যে আমার মতো ভুল যেন আর এই বয়সে আমি যে সিচুয়েশন থেকে ভুলগুলা করে করে এই পর্যন্ত আসছি, বা এই যে করার জন্য আমি যে ভুলগুলা করেছি, তো যাতে আমার মতো আর কেউ যেন এই ভুলগুলো না করে। আর আমার এই ঘটনা শুনে যদি কেউ বুঝতে পারে যে সে এখনো সেই ভুল পথে আছে, সেই জন্য পথ থেকে ফিরে আসে, এটাই তার জন্য ভালো একটা সুফল হবে বা ভালো একটা দিক হবে, এটাই তার জন্য ভালো সলিউশন হবে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা ঠিক একই কথাই বলতে চাই আমাদের আজকের অতিথির সাথে, ভুল যেন কখনো এইভাবে না হয়, কারণ আমরা জানি যে অনেক টিনেজার রয়েছে যারা আমাদের এই অনুষ্ঠানটি শোনে। সুতরাং প্রেম করো, ভালোবাসো, যাই করো না কেন, এরকম বড় ভুল যেন কখনো তোমরা না করো। বাকি সেগমেন্টগুলো নিয়ে একটু পরে ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আর জি কিপি আপনাদের সাথেই রয়েছে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সব মানুষের জীবনে একদম দুঃখ থাকতে পারে, সব মিলিয়ে মনে করেন আলী ভাইয়ের সাথে আমার সাথে ওই ফার্স্টে যে কথাগুলো বলছে, উনি এক বেলা খাওয়ার খাইতো এক বেলা খাইতো না, ঠিক আমার জীবনে এরকম ঘটতো।
বিদ্যা বলতেছি, শাওনের গল্পটা শোনার পরে মনে হলো আমি তো অনেক সুখে ছিলাম, সেখানে কেন এত কষ্ট, আমার জীবনকে জয় করতে পারিনি।
আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমি কথা বলতে চাইছিলাম হচ্ছে আলী ভাইয়ের সাথে। তার জীবনের গল্প শুনে আমার খুব ভালো লাগছে, তার সাথে বন্ধুত্ব করার জন্য খুব আমার ইচ্ছে করছে।
আমি আকাশ
বলতে চাই, শাওন ভাইকে তার জীবনটা অনেক কষ্টের, তো তার কষ্টে আমিও অনেক কষ্ট ভোগ করতেছি।
আমার নাম আতিকুর রহমান,
আলী ভাইয়ের জীবনের গল্পটি হচ্ছে আমার তো খুব ভালো লাগছে, আমার কান্না পাইতেছে, গল্পটা আমাকে খুব ভালো লাগছে।
ডাক্তার জহির আলম, শাওনের গল্পটা শুনলাম, শাওনের ক্ষেত্রে তার রাগে তাকে আসতে একটা ভালো জায়গা নিয়ে আসছে, সে জিত করছে বলে একটা ভালো জায়গা আসতে পারছেন, তার পরিশ্রম সার্থক হোক, তার জন্য আমরা সকলে দোয়া করি।
হ্যালো, আমি আলী অন্ত সরকার, আলী হুসাইন শাওনের গল্পটি শুনছি, তার গল্পটি আমার জীবনকে সাড়া দিয়েছে, এত গরিব ঘরের হইবু সে এত লেখাপড়া করছে। আলী হুসাইন শাওনকে আমি ধন্যবাদ জানাই যে তার এই ঘটনাটি শুনে অনেক মানুষ লেখাপড়ার দিকে সচেতন হবে।
আমি মরিয়াম আক্তার, আমার মানে ভালোবাসার মানুষটিকে পেয়ে মার অভাব বলে গিয়েছিলাম, একই রাতে তাদের ও আমাদের বাড়িতে ডাকাতি হলো, আর সেই দুশ্চারিত হলো আমাদের ফ্যামিলির উপর। তারপরও ভালোবাসার মানুষটি ওয়াদা করে আমাকে বিয়ে করে সুখী রাখবে, বিয়ে ঠিকই করলেন, এখন তার বিবাহে অন্য জায়গায় বিবাহ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এই যন্ত্রণা আমার মৃত্যুর দিকে টেনে নিচ্ছে, আমি মরতে চাই না, আপনাদের স্টুডিও আমাকে সুযোগ দিন।
আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি আমার স্ত্রীর কাজ করে আমি বাদ খেতে চেয়েছিলাম, কিন্তু মানুষ আমার কাজ করে টাকা পয়সা দেয় না, জীবনটা অনেক কষ্টে চলতেছে, আমার এই কষ্ট গুলো আমি আপনাদের হ্যালো বলতে চাই।
আমার নাম পারস, 13 বছর কালিমো বিয়ে হয়েছিল, 35 বছর এসে বিয়েছে, ওখানে আমাকে এখন ক্লাসে অত্যাচার করছে, আমার জীবনটা আমি একদম হাতে ধরে আমি অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি, এখন আমার জীবনের কথাগুলো বলার জন্য আপনার কাছে সুযোগ করে দেন।
আমি আবির বলছি, অনেক নির্যাতন সহ্য করে নিজের চেষ্টায় বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করি, কিন্তু খরচ বহন করতে না পারাই আমার পড়াশোনা বন্ধ হওয়ার পথে। ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল ডাক্তার হয়ে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াবো, আর তাই এবিসি রেডিওর মাধ্যমে সারা দেশের মানুষকে বলতে চাই, এমন কোন মহৎ ব্যক্তি কি আছে যে আমাকে ডাক্তার হয়ে নিজেকে নিয়োজিত করতে সাহায্য করবে?
আমার নাম শারমিন, আমার হাজবেন্ড আমার কোন ভালো কিছু বিয়ে করছে, কিন্তু এখন ও আমাকে দেখবে তো দূরের কথা, আমার নাম শুনতেও পারে না, আমি এবার জীবন কাহিনীটা বলতে চাই, সবাইকে জানাতে চাই যে আমি কত কষ্টে আছি।
আমার নাম মোহাম্মদ শহীদ খান, নতুন জাহাজ তৈরি করি আমরা, এই শিবিরের কোন শ্রমিক ইউনিয়ন না থাকায় আমাদের বেতন ঠিক মতো পাই না, আমরা অনেক কষ্টে আছি, বাংলাদেশের রপ্তানি খাতে 3 নম্বরে এই শিবিয়ার, আমি চাই আমার গল্পটা সবারে জানাইতে।
আমার নাম মোহাম্মদ আরিফ, আমি চাকরি খুঁজে ঢাকায় এসে কিছু অসাধু লোকের খপ্পরে পড়ে আমার একটা কিডনি কিভাবে হারালাম সেই কথাগুলো আমি সবার সাথে বলতে চাই।
আমার নাম মোহাম্মদ ইকরামুল ইসলাম। ছোটবেলা আমার যখন বুঝ হয় তখন আছে আমি খুব কষ্ট করছি, পড়ালেখা করতে পারি নাই। আমার মনে যে বেদনাটা আমি এটা মানুষের সামনে প্রকাশ করতে চাই।
আমি ময়না, আমি এক সময় টোকাই ছিলাম, এখন আমি ম্যারিড লাইফে চলে আসছি। আমার এখন 19 বছর বয়স, আমি 10 বছর থেকে 19 বছর বয়সে আমি অনেক স্যাক্রিফাইস করছি, অনেক কিছু ত্যাগ করছি, ত্যাগ করে আজকে আমি এই পর্যন্ত আসছি। তার মাঝে আমার বিশাল একটা ইতিহাস আছে, সেটা আমি সবার মাঝে প্রচার করতে চাই।
আমি মোহাম্মদ জামাল ফারুক বলছি, মেয়েদের কণ্ঠে কথা বলতাম, ছেলেদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করছি, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি এটা দেয়া, কিন্তু এখন আমি খুবই অশান্তিতে আছি। আমার এই জীবনের গল্পগুলো আমি হ্যালো 8920 তে এসে বলতে চাই।